This track was downloaded from FusionBD.com.
Close Up presents Hello 8920. Close Up. The closer, the better.
প্রিয় শ্রোতা, আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি বুধবারের রাতে ক্লোজ আপ প্রেজেন্স হ্যালো 8920 তে। আমি আরজে কিবরিয়া এই মুহূর্তে আপনার সঙ্গে রয়েছি এবং আমার সঙ্গে রয়েছে যথারীতি একজন অতিথি, যিনি তার জীবনের গল্প লাখো মানুষের সাথে আপনাদের সাথে ভাগাভাগি করে নেবেন। ক্লোজ আপ প্রেজেন্স হ্যালো 8920 শুরুতেই বলে নিতে চাই যে যারা জীবনের গল্প এখানে এসে বলতে চান তাদের জন্য একটি নির্দিষ্ট নিয়ম আছে। আপনারা নিশ্চয়ই জানেন যে আমাদের একটি ফোন নম্বর রয়েছে, এখানে ফোন করার পরে আপনি আপনার জীবনের গল্পের সারাংশটুকু বলে আপনার সঙ্গে যোগাযোগ করতে বলবেন। ফোন নম্বরটি হচ্ছে 9115668। আমি আবারও বলি 9115668। এখানে ফোন করার পরেই আপনি আপনার নাম এবং সেল নাম্বারটি স্পষ্ট করে ধীরে ধীরে বলবেন। আর আরেকটি পদ্ধতি আছে নিশ্চয়ই আপনার জানা আছে, ফেসবুক। ফেসবুকের মাধ্যমেও আপনি আমাদের অতিথি হতে পারেন এবং একই সাথে আপনি চাইলে আমাদের টিম মেম্বার হয়ে যেতে পারেন হ্যালো 8920। আর আজকে যিনি অতিথি আছেন তার সম্পর্কে যাবতীয় খুঁটিনাটি আপনি জানতে হলে আপনি আমাদের এই ফেসবুকের পেজটির মাধ্যমেই জানতে পারবেন। আমাদের পেজটির ঠিকানা হচ্ছে facebook.com/hello8920। আরো একবার বলছি, facebook.com/hello8920। ওখানে গিয়ে অবশ্যই লাইক দিতে ভুল করবেন না। প্রিয় শ্রোতা, গত সপ্তাহে আমাদের এখানে ফোন করেছিলেন একজন বন্ধু, তিনি হ্যালো 8920 শুনে তার জীবনে কি ভালো কাজ করেছেন চলুন আমরা প্রথমে একটু শুনে আসি।
আমি ঈশ্বর জাহান, আমার জীবনের গল্প বলতে চাই না, আমি আসলে গল্পটা অনেকদিন যাবৎ শুনি, আমার খুব ভালো লাগে। আগে মনে হতো যে আমার জীবনের গল্পটা বুঝি অনেক কষ্ট, কিন্তু এখন কিছু মানুষের গল্প শুনে আমার মনে হয় যে আমার চেয়েও দুঃখী কেউ আছে।
অনেক ধন্যবাদ আপনাকে। প্রিয় শ্রোতা, তার কথা শোনার পরে আমাদের টিম মেম্বার শাকিল তার সঙ্গে যোগাযোগ করেছিল এবং শাকিল তার সঙ্গে কি কথোপকথন করেছে চলুন আমরা শুনি।
হ্যালো, ইশরাত বলছেন? ইশরাত, আমি শাকিল বলছিলাম এবিসি রেডিও থেকে, হ্যালো 8920 অনুষ্ঠান থেকে। ইশরাত, আপনি আমাদের এখানে ফোন করেছিলেন এবং আপনি বলেছেন যে হ্যালো 8920 শুনবার পরে আপনার জীবনে কিছু পরিবর্তন এসছে, তো আমরা জানতে চাই যে আপনার জীবনে কি ঘটেছিল এবং হ্যালো 8920 শুনবার পরে আপনার জীবনে কি পরিবর্তন এসছে।
আসলে ছোটবেলা থেকেই আমার জীবনটা খুব কষ্টের ছিল, কষ্ট করতে করতে এক ধাপে ধাপে আমি বড় হলাম। বিয়ে হয়েছে, বিয়ে হওয়ার পরে সেখানে আমার কোন সুখ শান্তি ছিল না, তো সেখানে খুব টর্চার হয়েছে, মনে হতো না যে আমি পৃথিবীতে হয়তো থাকি। তো যাই হোক, একজন বন্ধু আছে, সে আমাকে সাজেশন দিল যে হ্যালো 8920 একটা প্রোগ্রাম আছে, সেটা শুনো।
বন্ধুর কাছে শুনবার পর থেকেই আপনি হ্যালো 8920 শোনা আরম্ভ করলেন, এই তো?
হ্যাঁ।
কোন গল্প আপনি শুনলেন?
কিরণ হাজারের গল্পটা শোনার পরে, যে কিনা ছোটবেলা থেকে বাবা মা হারাইছে, তো আমি তো তার চেয়ে বেটার আছি এমন একটা ফিলিং আমার ভিতরে আসলো যে না, আমার বাবা তো আছে আর তার তো নাই। তারপর ওরকম একটা দেখতে হয় আর স্বামীর ঘরে এত কষ্ট, এত নির্যাতন হওয়ার পরে সে যদি বেঁচে থাকে তা আমি করতে পারি, আমি কেন পারবো না। কারণ হাজার গল্প শোনার পর থেকে আমার ভিতরে একটা চেঞ্জ আসলো যে না, আমিও বাঁচবো, যেভাবে হোক আমাকে বাঁচতে হবে। তারপরে আমার এই উদ্যোগ, একটা ছোটখাটো জব করি, বাবা মার সাথে আসি, তারপরে পরবর্তীতে আবার ডিসিশন নেই বিয়ে করার জন্য। আগে বিশেষ করে হ্যালো 8920 শোনার পরে আমার পরিবর্তনটা বেশি আসছে।
এখন কি আপনি আবার বিয়ে করেছেন?
হ্যাঁ, এমনকি তাকে নিয়ে আমি অনেক সুখী আছি। যে ব্যক্তি আমাদেরকে হ্যালো 8920 শুনতে বলছে ঠিক তার সাথেই আমার বিয়ে হয়েছে।
অনেক ভালো লাগলো আপনার কথা শুনে যে হ্যালো 8920 শুনবার পরে আপনার জীবনে অনেক বড় একটা পরিবর্তন এসেছে এবং আপনি নতুন করে আবার জীবন শুরু করেছেন এবং আপনি ভালো আছেন। তো ইশরাত, আপনাকে অনেক ধন্যবাদ, আপনি ভালো থাকবেন।
আচ্ছা, আল্লাহ হাফেজ।
অনেক অনেক ধন্যবাদ শাকিল। প্রিয় শ্রোতা, চলুন আজকে যে রয়েছে তার সঙ্গে আমরা একটু পরিচিত হই। প্রথমে নামটা একটু বলবেন।
লাবণ্য।
লাবণ্য, আমাদের হ্যালো 8920 বেসিক নিয়ম হচ্ছে বয়সটা, কোথায় পড়াশোনা করেছেন, কোথায় থাকছেন, এগুলো সম্পর্কে আমরা প্রথমে একটু ধারণা নিয়ে নিই।
21 বছর বয়স এবং আমি লেখাপড়া করেছি কামরাঙ্গীরচর, পুরন ঢাকায়।
আচ্ছা, আপনি এখন আছেন ওখানে?
হ্যাঁ, আমি এখন ওখানে আছি।
ফাইন, আমরা শুরু করতে পারি, আপনি কোথা থেকে শুরু করবেন আপনার জীবনে?
ছোটবেলা থেকে শুরু করবো।
ওকে,
যখন পুরোপুরি বুঝি ভালো মন্দ তখন থেকেই।
জি প্লিজ।
ছোট থেকে আমি মানে প্রচন্ড চঞ্চল ছিলাম, 7 বছর পর্যন্ত আমি গ্রামের বাড়িতেই ছিলাম দাদুর কাছে। দাদা ছিলেন আমাদের গ্রামের একজন ডক্টর, সকালবেলা যখন ঘুম থেকে উঠে দাদা ফার্মেসিতে যাবেন তখন আমাদের দুজনকে নিয়ে যেতেন, আমরা আর একটা ফুফাতো ভাই আছে, দুজনেই। আর পুরো ফ্যামিলির মধ্যে আমরা দুইটা ছেলে বাচ্চাই ছিলাম। তো আমাদের মানে দুজনকে নিয়ে গিয়ে দেখা যেত যে গ্রামে যখন বনি হতো দোকানে তারপরই নাস্তা খাওয়ানো হতো। আমরা এত দুষ্ট ছিলাম যে গরম চায়ের ভিতর রুটি দিয়ে তারপরে মুখে দিয়ে হা করে থাকতাম দুজনে।
কেন?
গরম ছিল আর আমরা তো নিজেরা ফুদিব না, দাদা আমাদেরকে ফুদিয়ে দেবে। কারণ অনেক আদরের ছিলাম তো, দুজনকে সাইকেলে করে নিয়ে যেত, আবার সাইকেলে করে ঠিক স্কুলে যাওয়ার সময় দিয়ে যেত। আমি খুব চঞ্চল ছিলাম তো সবার আগে গাছে উঠতাম। আমার ফুয়াতো ভাইটা আমার থেকে এক বছরের বড়, ও আমাকে সবসময় মারতো, তুমি আগে কেন গাছ উঠবে, তুমি মেয়ে মানুষ না, তুমি গাছ উঠবে না, আমি গাছ উঠবো। আর আমি গাছে ওঠার সাঁতারে খুব চঞ্চল। তো যখন মানে আমরা স্কুলে পড়তাম, আমার দাদু কখনই আমার মাকে মেনে নিতে পারেনি, কারণ দুজনই চাস্ত ভাই বোন ছিল। আমার দাদু সবসময় মায়ের একটা না একটা দোষ তার ছিল। আর সবচেয়ে বড় কথা, আমার বাবা বেকার ছিলেন, তারা পালিয়ে বিয়ে করেছে। তো আমাকে আমার নানুদের ফ্যামিলি থেকে কেউই তেমন একটা লাইক করতেন না, যে আমি মনে হতো যেন তাদের একটা বোস। আর এট ফার্স্ট মেয়ে হয়েছি সেজন্য আরো বেশি পছন্দ করতেন। আর আমি খুব দাদুর পাগল ছিলাম। তো
দাদু নানুর বাড়ি কি খুব পাশাপাশি ছিল?
চাস্ত ভাই বোন তো পাড়ার ওপার,
এই পাড়ার ওপার।
ওদের কথা থাকতো যে আমি দাদুকে রেখে কেন নানুদের কাছে চলে আসি না।
ছোটবেলায় আপনার কোন নাম ছিল দুষ্টুমি করার জন্য? দেখা যায় একটু অন্য ব্যতিক্রম ধরবে একটা নাম ধরে কিংবা একটা কিছু খেপানোর জন্য।
সবসময় মোটা ছিলাম তো, ছোটবেলা খুব মোটা, ওরা সবসময় দুষ্টুমি করে হয় পাজি বলবে না ভেড়াডস বলবে।
ভেড়াডস, ভেড়াডস কি জিনিস?
আমাদের গ্রামের একটা কথা যে খুব মোটা হলে তাদেরকে এই নামটা দেওয়া হয়
ভেড়াডস।
হ্যাঁ, ভেড়াডস।
ওকে।
তারপর মায়ের আদরটা খুব কম পেয়েছি আমি তো, অনেকভাবে যন্ত্রণার শিকার হয়েছে আমার আম্মা আব্বার কাছ থেকে, দাদুর কাছ থেকে। ওইটা আর আমার বোঝাই না, আমার সবসময় চিন্তা থাকতো আমি কাকে কখন দুষ্টুমি করব। আর ছোটবেলা থেকে চুলগুলো প্রচন্ড লম্বা ছিল, দাদু সবসময় মারতো আর চুলে তেল দিত।
দাদু মানে হচ্ছে দাদির কথা বলছেন?
হ্যাঁ, আমি দাদির কথা বলছি।
ওকে।
তো আমার মাও তেমন একটা আমাকে লাইক করতেন, কারণ আমি দাদুদের প্রচন্ড পাগল। তাদের কথা হচ্ছে নানুর পাগল হবার সবকিছু পাবা। আমার নানুদের একটু মানে অবস্থা ভালো ছিলেন, আর আমার ছোটবেলা থেকে একটা হিংসা ছিল আমি মানুষেরটা কেন পড়বো। তো এক সময় আব্বু আম্মুকে রেখে ঢাকায় চলে আসে। ঢাকায় চলে আসার পরে মানে আম্মুকে প্রচন্ড রকমের অত্যাচার করে, এটা সেটা বলে, আম্মু কারোর সাথে কথা বলে তাকে সন্দেহ করা হয়, বাবার বাড়িতে যেতে দেওয়া হয় না। এরকম করতে করতে আমার আব্বু এখানে এট ফার্স্ট এসে বড় মামার বাসায় উঠছে, কি করতেন জানতাম না। তো একদিন আব্বু গ্রামের বাড়িতে যাওয়ার পরে কি নিয়ে ঝগড়া হয়েছে তাও শিওর না, আমি স্কুলে গিয়েছি। তো আমি স্কুলে যাওয়ার পরে রাস্তাতে যখন আসতেছি তখন দেখি আমার আম্মু আমার ছোট বোনটাকে নিয়ে চলে যাচ্ছে।
তখন আপনারা দুই বোন?
আমি জিজ্ঞাসা করলাম যে আম্মু তুমি কোথায় যাচ্ছ? আম্মু কোনো কথা না বলে বলছে ডাক্তারের কাছে যাচ্ছে। তো যতটুকু আমার মনে আছে, আমাদের মসজিদের বাড়ি, তো বাড়ির ভেতরই মসজিদ, তো মসজিদ থেকে যে হুজুরটা ছিলেন সে আবার আমার মাকে মেয়ে বলত, তাকে আমি মানে ঘোলা দেখলাম না কি দেখলাম জানি না, তাকে দেখলাম বিল দিয়ে উঠে আসতেছে আর আম্মু রাস্তা দিয়ে যাচ্ছে। তো হয়তো বা আম্মুকে মারধর করেছে, কানাকাটি করতে করতে চলে গেছে, বাবার বাড়ি তো যায়নি, সেখান থেকে কোথায় গেছে আম্মু আমি জানি না। খুব সম্ভবত আমার দাদুরা যেটা বলতেন যে ইমাম আম্মুকে দিয়ে আসছে, দিয়ে আসতে পর বিকেলে আবার আসছে আম্মু।
ইমাম আম্মুকে দিয়ে আসছে?
হ্যাঁ, এই জিনিসটা গ্রাম শুদ্ধ রটে গেল।
ইমামটা কি?
মানে মসজিদের যে নামাজ পড়ান তাকে ইমাম বলা হয়।
ওকে। উনি সম্পর্কে কি ছিলেন আপনার মার?
আমাদের বাড়ির হুজুর ছিলেন উনি।
উনি হচ্ছেন বাড়ির হুজুর? ছিলেন
হুজুর, আর আমার মাকে মেয়ের মতো ভালোবাসতেন আর কি।
তো উনাকে নিয়ে একটা কুৎসা ঘটনা হলো।
ওই আমাকে না আবার প্রশ্ন করা হয়েছে কি তোমার আম্মু কার সাথে গেছে, আমি জানি না। প্রথম থেকে তো আম্মুকে মেয়ে মেয়ে করতেন, তো একটু সন্দেহ ছিল। আমাকে বলতেছে হুজুর আসেনি দুপুরবেলা, হুজুরকে তো আমি দেখছি আসতে, খুব চঞ্চল তো সত্যি কথাটাই আগে বলতাম। সম্ভবত আম্মু তার সাথে গেছে, আর কোথেকে যেন কে বলেছে যে আম্মুকে আর তাকে আমাদের উপজেলার এক মিষ্টির দোকানে দেখছে। এই তো তাদের সন্দেহটা ক্লিয়ার হয়ে গেছে, তারা বলতেছে আম্মু চলে গেছে, কিন্তু আম্মু বিকেলবেলা আবার ফিরে আসছে। আব্বু যখন রাতে ফিরলো সেদিন আর কিছুই বলো না, আম্মুর সাথে খুব চিল্লাচিল্লি হলো, পরের দিনও কিছু হলো না। রাত্রেবেলা দেখা গেছে কি হঠাৎ করি না আম্মু প্রচন্ড কান্না করতেছে পাশের রুমে। তো আমি গেলাম, যা দেখি আমার আব্বু প্রচন্ড মারতেছে আমার আম্মুকে, দেখা গেছে প্রচন্ড মারতেছে, কেউ তাকে ধরে না। তো আম্মুকে মারতে মারতে বের করে দিছে ঘর থেকে। বের করে দেওয়ার পরে এখন আমরা তো পেছনে যাব দুইটা বোনই, কিন্তু এই ঘটনাটা আমার লাইফে আমি কোনোদিন ভুলবো না আর কি। আমার মাকে যখন বের করে দিলাম, আমার মা চিৎকার করে এক গ্রামের মানুষটা এক জায়গায় হয়ে গেল। তো আমার মাকে বের করে দেওয়া হলো, আমাদেরকে দেওয়া হলো না সাথে। তো আমার মা ওখান থেকে মানে এক মামা ছিলেন, আমি নামটা জানি না, আমাদের এলাকারই, তো ওই মামা মাকে নিয়ে নানু বাড়িতে ওঠে। নানু বাড়িতে ওঠার পর নানুর একটা বোরকা একজোড়া স্যান্ডেল নিয়ে আমার মা শরীয়তপুর কোর্টে উঠে যায় আমার উকিল নানার কাছে। ওখানে ওঠার পরে না আমার দাদুরা চিন্তা ভাবনা করছে একবারে তো গেছে তো এখনই ডিভোর্স নিয়ে দেবো। কিন্তু আমরা তো মামা করে প্রচন্ড কান্না করতেছিলাম রাত্রেবেলা। তো পরের দিন আমি মানে স্কুলে গেছি, অনেকে অনেক কথা বলছে, আমার ওগুলো তো সেন্সে ঢুকবেই না, আমি তো দুষ্টুমি করি, আম্মু যে চলে গেছে এই সেন্সটা আমার মাথায় নাই। আমাদের দুটো বোনকে দেখে আম্মু চলে গেছে। স্কুল থেকে আসছি, পর দাদা শুয়ে আছে বিকালবেলা, ফুপিরা বলতেছে তোর আম্মু তো গেছে আর আসতে হবে না, তোর আম্মু চলে গেছে, যাক তোরা আমাদের কাছে থাকবি। আমি বলছি হ্যাঁ থাকবো যদি তোমরা আমুর মতো বকা না দাও। তো ওই 99 এই ঘটনাগুলো। তো এক সপ্তাহ পরে ওখানে গিয়ে আমুর একটা লোকের সাথে পরিচয় হয়, শাহজাহান খন্দকার, সুপ্রিম কোর্টের সম্ভবত মুহিরি না কি ছিল, আমি জানি না। ওনার সাথে পরিচয় হয়, ধর্মের ভাই ডাকে থাকে। তো আব্বু যখন মানে আম্মুকে আনতে গেছিলেন, আম্মু তাকে বলল তুমি তোমার হাজবেন্ডের সাথে চলে যাও। আর কোন
কে আনতে গেছে তাকে?
আমার আব্বু আনতে গেছে তাকে।
আচ্ছা কে বলছে চলে যাওয়ার কথা?
ধর্মের ভাই শাহজাহান খন্দকার, উনি।
আচ্ছা
তুমি তোমার হাজবেন্ডের সাথে চলে যাও, আমরা তোমাকে আবার নিয়ে আসবো। সে কথা বলার পরে আব্বুর সাথে পরিচয় হয়, আমার উকিল নানাও তাকে সায় দিয়েছে যে যাও দেখো কি হয়। এই কথা বলার পরে আম্মু তো আসছে আব্বুর সাথে। আম্মু যখন আব্বুর সাথে চলে আসেন দাদা বাড়িতে, তখন আমরা দুই বোন দাদুর কাছে।
উনি রাজি হলেন আসতে?
উনি রাজি হয়েছে, কারণ আমার আব্বু কখনোই চাননি যে আমার আম্মু তাকে ছেড়ে চলে যাক,
যেহেতু
তাদের লাভ মেরেছে। তো আম্মু চলে আসছে, আসার পরে প্রচন্ড গ্যাঞ্জাম, মানে দুই তিনটা গ্রামের লোক এক জায়গায় হয়ে গেছে। আম্মুকে প্রচন্ড মারলো।
কে মারলো?
আমার দাদু। আমার দাদু আমার আম্মুকে মেরেছে।
ওকে ওকে।
আমার দাদা আমার আব্বুকে মেরেছে। আমার দাদার একটাই ক্ষোভ ছিল যে তুই বউকে নিয়ে কেন ঢুকলি এখানে, যেহেতু তার কষ্ট হচ্ছে। আমার দাদা প্রচন্ড রকমের ভালো মানুষ ছিলেন, বলছে যেহেতু এখানে তোর এত কষ্ট তুই কেন আসলি ওর সাথে, তুই কেন একেবারে জন্য চলে গেলি না। তা আমার মা তো আমাদেরকে ছেড়ে যাবেন না, আব্বাকেও ছেড়ে যাবে না, আব্বাও তাকে ছাড়বে না। তো পরে ওইখানে গ্যাঞ্জাম হওয়ার পরে আমরা আমার আব্বুর দাদু মানে আমার বড় মা পাশাপাশি রুম, তো আমরা ওখানে উঠি। ওঠার পর ওইটাও দাদু সহ্য হলো না, প্রচন্ড গ্যাঞ্জাম লাগাই দিছে, যাচ্ছে না কেন চলে যাক। আব্বু তখন আম্মুকে রেখে ঢাকায় চলে গেলেন। গিয়ে আমার ওই মামা যে আমার আম্মু ধর্মের ভাই ছিলেন তার সাথে পর দেখা করলেন, সে একটা চাকরি দিয়ে দিল অ্যাডভোকেট আব্দুর রেজা খানের ওখানে তার পিয়ন হিসেবে। ওখানে এক মাসের বেতন পেয়ে আমাদেরকে বড়মার এখান থেকে ঢাকায় নিয়ে আসেন।
ওকে।
জায়গাটার নাম আমার মনে নেই, আমাদের একটা মেসে উঠিয়েছে। ওখানে আমরা এক সপ্তাহ থাকি, থাকার পরে আমার আব্বু আমাকে প্রচন্ড রকমের ভালোবাসতেন, মায়ের চেয়ে বেশি, ছোট বোনটাকে প্রচন্ড ভালোবাসতেন। তো মেসে উঠিয়েছে, ওখান থেকে আমাদেরকে কি প্রবলেম হয়েছে জানি না, আমার বাবা আমাদেরকে সেকশন নিয়ে যান।
সেকশন?
সেকশন হাজারীবাগ সেকশন।
ওকে।
এমন একটা পরিস্থিতিতে আমাদেরকে ওখানে উঠায় আমার মামার সাহায্যে। ওখানে গিয়ে মানে এরকম একটা পজিশন ছিল যে আমি কখনো এরকম ঘর দেখিনি, নিচে বাস ছিল, নিচে অজগর সাপ পানির ভিতরে। হ্যাঁ
মানে চিড়িয়াখানা নিয়ে গেল নাকি?
না
হাজারীবাগে কোনো চিড়িয়াখানা নাই তো।
না না, এটা হচ্ছে একটা বস্তির মতো।
ওকে।
নিচে অজগর সাপ, পাশে ট্যানারি, ওপরে টঙের ঘরগুলো, চিকা ইঁদুর এটা সেটা।
অজগর সাপ কিভাবে দেখলেন আপনি?
খালটা ভরে অজগর সাপ ছিলেন, এজন্য মানে একতলা সমান উঁচু করে বাঁশ দিয়ে তারপর টঙের ঘরগুলো বানানো হয়েছে।
ওকে ওকে।
অজগর সাপ সম্ভবত যে সাপের বিষ নেই।
ওকে ফাইন।
মানে সাপ ছিলেন নিচে আর কি।
সাপ ছিলেন মানে সাপকে আপনি সম্মান করে আপনি বলছেন? ওকে।
তো ওখানে যাওয়ার পরে ছয় মাস পরে আমাদের খবর আসলো যে আমার দাদা মারা গেছে।
ও।
আমি যেটা এখনো উপলব্ধি করি যে দুর্ঘটনার কথা শুনলে খুব দ্রুত কোথাও যাওয়া যায় না। আমরা লঞ্চে উঠলাম, মাঝপথে লঞ্চ নষ্ট হয়ে গেল, তারপরে যে বেবিতে উঠেছি সে বেবিটা অর্ধেক পথে এসে নষ্ট হয়ে গেছে। মানে অনেক কষ্টে অনেক ই করে আমাদের দুইটা বোনকে নিয়ে বাবা মাকে নিয়ে বাড়িতে গেলেন। যাওয়ার পর দেখি প্রচুর সময় কান্নাকাটি করতেছে আমার দাদু সেন্সলেস, ফুপুরা কান্নাকাটি করতেছে আমার মাকে ধরে, মাও প্রচন্ড কান্নাকাটি করতেছে, আশপাশের লোক। আমার দাদাও মরার পরে এত লোক মনে হয় না আমি আজও দেখেছি, সে এত ভালো ডাক্তার ছিলেন, এত ভালো লোক ছিলেন সে। আমরা গ্রামে যাওয়ার পর দাদাকে মাটি দিয়ে আমার আব্বা চার দিন পাঁচ দিনের দিন চলে আসলেন। ঢাকায় আসার পর আমাকে স্কুলে ভর্তি করানো হয়, ওখানে লেখাপড়া করানো হয়। পরে আমার যে মামা ছিলেন ধর্মের মামাটা, উনি ঢাকা কামরাঙ্গি চড়ে বাড়ি করলেন।
ধর্মের মামা মানে ঠিক বুঝলাম না।
ধর্মের মামা মানে হচ্ছে যে শরীয়তপুর গিয়ে যার সাথে মানে অ্যাডভোকেট শাহজাহান খন্দকার, উনি আমার মায়ের ধর্মের ভাই ছিলেন।
ওকে।
উনি যখন আমার বাবার সাথে ঝগড়া করে চলে গেলেন তখন তার সাথে পরিচয় হয় ওখানে কোর্টে, তো সেই হিসেবে ধর্মের ভাই।
তার মানে তার সাথে পূর্ব পরিচয় ছিল না, কোর্টে গিয়ে পরিচয়।
কোর্টে গিয়ে যখন আমার মা চলে গেলেন, বাবা আনতে গেলেন, তখন পরিচয় হয়েছে।
ওকে।
তো ওখানে মানে আমার মামা বাড়ি করলেন কামরাঙ্গিচর, ওখানে চলে আসলাম। ওখানে চলে আসার পরে আমি একটা স্কুলে ভর্তি হলাম, তখন আমি ক্লাস 3 পড়ি। স্কুলে ভর্তি হওয়ার পর ওখান থেকে আমাদের মানে আব্বুর অবস্থা আগে থেকে অনেক ভালো হয়েছে, মানে এখন আমার মায়ের ঘরে মনে হয় যে শান্তি। এক সময়টা আমার আব্বুর এতটুকু বদভ্যাস হয়ে গেল যে আমার আব্বু বাজে নেশায় চলে যেতে থাকলো। 2002-03 আব্দুর রাজ্জাক খান মারা গেলেন।
মানে আপনার ধর্মের?
না, আমার আব্বু যে অফিসে জব করতেন সে মালিকটা মারা যাওয়ার পর আমার আব্বু জবটাও চলে গেছে। তো সেখানে আব্বু একটু ঘাবলা করে, অনেকগুলো টাকা তাদের মেরে দিয়েছে।
এটা আপনি জানলেন কিভাবে?
এটা আমরা তখনই জানতে পেরেছি যে অফিস থেকে বাসায় পুলিশ পাঠানো হয়। আমরা আগে থেকে এটা শিওর যে আসবে তাকে নেওয়ার জন্য।
আপনারা আগে থেকে শিওর ছিলেন যে বাসায় পুলিশ আসবে?
হ্যাঁ, আমরা প্রথমে যখন সে মারা গেছে তার 3 দিন পর আমরা জানতে পেরেছি আব্বা টাকা নিয়ে ঘাবলা করেছে।
কিরকম?
সেটা হচ্ছে যে অনেকগুলো টাকা তাদেরকে কারেন্ট বিল গ্যাস বিল দিতে দেওয়া হয়েছিল আব্বুকে, খুব বিশ্বাস করতেন তো, কিন্তু আব্বু সেটা দেয়নি।
আচ্ছা,
না দিয়ে সে ঘরে বা টাকাগুলো কি করেছে আমি জানি না।
এই খবরটা আপনি কিভাবে পেলেন?
আমার মামাকে সেখান থেকে, তার 2টা ছেলে ছিল আব্দুর রেজা খান অ্যাডভোকেট, তার ছেলেরা খবর পাঠিয়েছে আমার মামার কাছে।
আপনার ধর্মের মামার কাছে?
ধর্মের মামার কাছে খবর।
ওই মামার বাড়িতে কি আপনারা থাকতেন?
আমরা ওই মামার বাড়িতেই থাকতাম। তো ওনাকে ধরে নিয়ে যাবে, তো মামা অনেক কষ্ট করে অনেক কিছু করে এটা কন্ট্রোল করলেন, পুলিশ চলে গেলেন, তাকে আর নেওয়া হলো না।
কি পরিমাণ টাকা আইডিয়া ছিল?
প্রায় 60,000 টাকার মতো।
60,000 টাকার মতো পুলিশ আসলো বাসায়। তারপর
পুলিশ আসার পরে মামা পুলিশদেরকে বোঝালেন, তারপর ওই অফিসে ফোন দিলেন, তাদেরকে বোঝালেন যে এটা আমরা দিয়ে দেবো। আমি যে মামা আবার একটা তাদের কাছ থেকে একটা অনেক মানে বেশি পরিমাণ হয়তো টাকাটা পেতেন একটা চেকে, ও আমার এই চেকটা থেকে কেটে রাখবেন। তো সে আমাদের জন্য অনেক স্যাক্রিফাইস করেছেন। তো আমাদেরকে এখানে মানে কামরাঙ্গীচরণ নিয়ে ক্লাস 3 তে ভর্তি করে দেওয়া হলো। 3 গেল, 4 গেল, ক্লাস 5 এ যখন পড়ি তখন আমি দেখতে শুনতে বেশ বড় হয়ে গেছি।
ওকে,
স্বাস্থ্য স্বাস্থ্য ভালো, মানে বেশ বড় হয়ে গেছি। বড় হয়ে যাওয়ার পর সবারই চোখে পড়ে আমাকে। তখন থেকে একটা বিয়ের প্রপোজাল আসলো, আসতে থাকে। তো আমার বাবা রাজি না, ছোট মেয়ে কি বিয়ে দেবো কি। তো একদিন আমি মানে ঘরে যখন মানে বসে আছি বা টিভি দেখতেছি, মা নেই, মা হচ্ছে মামির কাছে, আমার ধর্মের যে মামা তার ওয়াইফের কাছে। আমার ধর্মের মামার 2টা মেয়ে একটা ছেলে, সবাই প্রাপ্ত বয়স্ক। তো আমার মামা একদিন হঠাৎ করে এসে আমার পাশে বসে আমাকে ধরে বলতেছে, মামনি তুমি কি করো? মানে তার চাওয়ার ভঙ্গিমাটা আর আমাকে ধরার ভঙ্গিমাটা একটু অন্যরকম ছিলেন।
প্রিয় শ্রোতা, আমরা এই জায়গাটায় একটা ছোট্ট বিরতি নিতে চাই, মাত্র 3 মিনিটের বিজ্ঞাপন বিরতি। আমরা শুনছি লাবণ্যর জীবনের গল্প। লাবণ্যর জীবনের গল্পটা আসলে রবীন্দ্রনাথের শেষের কবিতা রমিত এবং লাবণ্যের জীবনের গল্প নয়, আপনারা বুঝতে পারছেন। কিন্তু একটা বিষয় নিশ্চিতভাবে আছে, সেটা হচ্ছে এই গল্প থেকে যদি আপনি কিছু শিখতে চান সেই শেখার জায়গাটি নিশ্চয়ই আছে। লাবণ্যকে যদি আপনি দেখতে চান এবং একই সাথে তাকে যদি কোনো প্রশ্ন থাকে, কোনো কোয়ারি থাকে, আপনি করতে পারবেন, যেগুলো আমরা অনুষ্ঠানের শেষের দিকে গিয়ে তাকে প্রশ্নগুলো করব, যে প্রশ্নগুলো আপনি এখন ফেসবুকে লিখছেন বা কোনো কমেন্টস করছেন। আমাদের ফেসবুকের ঠিকানা www.facebook.com/hello8920। আমি আবারও বলছি www.facebook.com/hello8920। ওখানে গিয়ে অবশ্যই লাইক দিতে হবে এবং লাইক দেওয়ার সঙ্গে সঙ্গে আপনি হ্যালো 8920 মেম্বার হয়ে যাবেন। ফিরে আসছি ঠিক 3 মিনিট পর।
ক্লোজ আপ প্রেজেন্টস হ্যালো 8920, ক্লোজ আপ, দ্য ক্লোজার দ্য বেটার। আচ্ছা, ধরুন একজন মানুষ, তার প্রতি আপনার প্রচন্ড ভালো লাগা, আর সেই ভালো লাগা থেকেই হয়ে গেছে ভালোবাসা। হঠাৎই কোনো একদিন দেখা হয়ে গেল তার সাথে, এরপর দুজন দুজনের কাছে আসা, হাত ধরা, একসাথে নাচ গান আনন্দ উল্লাস আর সতেজ নিঃশ্বাস, থাকতে শুরু করা একদম পাশাপাশি, একে অন্যের খুব কাছাকাছি। দুজনকে কাছে আনার এই কাজটি সহজ করে ক্লোজ আপ, আর একসাথে রাখে বহুক্ষণ। কারণ অ্যাক্টিভ জেল মাউথ ওয়াশ এবং মাইক্রোশাইন ক্রিস্টাল সমৃদ্ধ নতুন ক্লোজ আপ ডিপ অ্যাকশন আপনাকে দেয় সতেজ নিঃশ্বাস 12 ঘন্টা পর্যন্ত। শুধুমাত্র একটি টুথপেস্ট নয়, এ হলো ক্লোজ আপ।
ঘড়ি দেখ, কয়টা বাজে হিসেব আছে?
কেন, রাত 10টা।
উফ, তবুও তুই বলছিস ফেয়ারনেস ট্রিটমেন্টের কথা, এত রাতে কোন পার্লারটা খোলা আছে?
শোন, এখন থেকে ঘরে বসেই রাত জুড়ে চলবে নাইট ফেয়ারনেস ট্রিটমেন্ট।
কিভাবে?
এলো ফেয়ার এন্ড লাভলি নাইট ফেয়ারনেস ট্রিটমেন্ট। এটি ত্বকের 5 স্তর গভীরে পৌঁছে আপনার সেলগুলো উজ্জ্বল করে আর নতুনের মতো করে তোলে, ফলে রাত জুড়ে আপনি পান ডাবল অ্যাকশন ফেয়ারনেস। নতুন ফেয়ার এন্ড লাভলি নাইট ফেয়ারনেস ট্রিটমেন্ট।
FM 89.2 ক্লোজ আপ প্রেজেন্টস হ্যালো 8920, ক্লোজ আপ, দ্য ক্লোজার দ্য বেটার।
প্রিয় শ্রোতা, 3 মিনিটের বিজ্ঞাপন বিরতির পর আমরা আবারও ফিরে এসেছি ক্লোজ আপ প্রেজেন্স হ্যালো 8920 তে। শুরুতেই বলে নিই, যারা আজকে জয়েন করছেন তাদের মধ্য থেকে একজন এবং যারা কমেন্টস করছেন এখানে তাদের মধ্য থেকে একজন, মোট 2 জন পাচ্ছেন ক্লোজ আপ এর সৌজন্যে আকর্ষণীয় গিফট হ্যাম্পার। এবং জয়েন করা এবং কমেন্টস করা দুটোই হবে হচ্ছে ফেসবুকে। ফেসবুকের আইডিটি আমি প্রথমে আরো একবার বলে নিচ্ছি, facebook.com/ হ্যালো 8920। হ্যালো 8920 বানানটা নিশ্চয়ই আপনারা জানেন, HELLO 8920। ওখানে গিয়ে লাইক বাটনে ক্লিক করলেই আমাদের পেজটি লাইক দিয়ে দেওয়া হবে এবং সঙ্গে সঙ্গে আপনি আমাদের মেম্বার হয়ে যাচ্ছেন। ওকে লাবণ্য, তারপর কি হলো?
আমার মামা আমার রুমে এসে যখন আমাকে ধরলেন, এটা আমার কাছে ভালো লাগেনি। আগের আদরটা আর ওই দিনের আদরটা আমার কাছে মানে অস্বাভাবিক লেগেছে।
ওকে ফাইন।
তো আমি ওখান থেকে উঠে চলে আসার পর আমি মায়ের কাছে চলে গেছি, উনি আবার আমাকে ডাক দিচ্ছেন, তা আমি যাইনি। দু একদিন পরে সে আবারও ঠিক একই রকমের ব্যবহার আমার সাথে করছে। কি বলবো এখন, মামা বাবা সমান, কিছু বলতে পারতেছি না। আমার মতো করে আমি প্রায় মাস তিনেক ওনাকে এভাবে এড়িয়ে গেছি।
আপনি তো বুঝতে পারছিলেন যে আচরণটা অস্বাভাবিক একটা আচরণ, যেটা আপনাকে মানসিকভাবে পীড়া দিচ্ছে। আপনি কারোর সাথে শেয়ার করেননি ব্যাপারটা?
শেয়ার করার মতো আমি তখন ওরকমটাই করিনি যে মামা মানে আমার সাথে এরকম করতেন। আমি ভাবতে পারি হয়তো বা মাঝে এরকম করেছে, আমি একটু বললে মামা হয়তো শুধরে যাবে।
আপনি বলেছেন মামাকে তিন মাসের মধ্যে?
মামা আপনি এরকম কেন করেন, একটু ভদ্র মানে একটু ভদ্রভাবে আচরণ করেন, বা বেশি কিছু বলতে পারতাম না।
তো ওটা বললে উনি কি বলতো?
এইটা কোনো ব্যাপার না, তুই দান আমার রক্তের না। তো তখন আমি কথাটা এরকম ভাবে বুঝতাম না। ক্লাস ফাইভে ফাইনাল পরীক্ষা দিচ্ছি, ফাইনাল পরীক্ষা দেওয়ার পর আমি বেশ কিছুদিন ছুটি দিয়েছিলাম, তো আমার গ্রামের বাড়িতে বেড়াতে গেছি।
আমি এখানে একটু ফিরে আসবেন নিশ্চয়ই, আপনার জীবনের গল্প আমি যাবো, তবে তার আগে বারবারই বলি হ্যালো 8920 তে চাইল্ড সেক্সুয়াল অ্যাবিউজ বলে একটা ব্যাপার আছে, আপনারা নিশ্চয়ই জানেন। এগুলোর স্ট্যাটিস্টিক্স যদি আপনি দেখেন সেগুলো রীতিমতো ভয়াবহ। হিউজ অ্যামাউন্ট অব পার্সেন্টেজ এই ধরনের হ্যারাসমেন্টের শিকার হয়, বিশেষ করে শিশু যারা আছে তাদের ব্যাপারে সতর্ক থাকুন। এবং একই সাথে যারা শৈশবটা তো পার হয়ে এসছে, তারপরও আমি মনে করি যে যদি কখনো বন্ধুর দ্বারা হোক বা কখনো এরকম কোন বড় মানুষের দ্বারা হোক বা যে কোনো ভাবেই হোক যেটা অস্বাভাবিক আচরণ মনে হবে, সেগুলো এসে পরিবারের অভিভাবক যারা রয়েছেন তাদের কাছে খুব সুন্দর করে বলে দেয়া, এবং এগুলো যে মানসিকভাবে কতটা বিকারগ্রস্ত করতে পারে পরবর্তীতে পার্সোনালিটি বিকাশে, এটার অনেক এক্সাম্পল কিন্তু দুনিয়াতে আছে। আমার মনে হয় প্লিজ আপনারা এই ব্যাপারটাতে সচেতন থাকবেন। ওকে,
তো আমরা গ্রাম থেকে যখন ফিরে আসলাম, তো আইসা দেখি তার বাসায় একটা কাজের মেয়ে আছে, রুমা নামের একটা মেয়ে। ওর সাথে আমার খুব ভালো ফ্রেন্ডশিপ হয়ে গেল। তো ও মামাকে পছন্দ করতেন না, ও আমার বয়সী ছিলেন। মামাও দেখি যে তার মানে আচরণটা খুব ভয়াবহ হতে যাচ্ছে
আপনার প্রতি,
আমার প্রতি, এন্ড একই আচরণ আমি রুমার প্রতি দেখলাম আমার সামনে। তো তখন আমি আমার মাকে বললাম, মা মামা জানে কেমন কেমন করে, শোন তুই তার মেয়ে আর সে আমার ভাই, সো তাকে তুই এরকম চোখে দেখবি কেন? তা আমি বলছি, মা এটা কোনো কথা না, আমি কিরকম চোখে দেখছি, সে রুমার সাথেও করে। তো বলতেছে, শোন রুমা খারাপ, ও একটা কাজের মেয়ের সাথে কেন মিশবি? এই কথাটা বলে মা আমাকে স্টপ করে, যেহেতু মার কাছে আমি চান্স পাইনি আর বাবাকে তো প্রচন্ড ভয় পাই, বাবাকে তো বলা সম্ভবই না। তো হঠাৎ করে আমার আম্মা অসুস্থ হয়ে পড়লেন, তো আমার আব্বা তখন নতুন চাকরি পেল একটা হাউজিং কোম্পানিতে। তো প্রথম মাসে সে এক রুম ছেড়ে দুই রুমে উঠলেন, তারপর টিভি কিনতেছে, মানে আব্বার অবস্থা খুবই ভালো হচ্ছে। আর ছোটবেলা থেকে আমরা কোনো টিচার দিয়ে পড়িনি, ওই মামার দুইটা মেয়ে ছিল ওদের কাছেই লেখাপড়া করতাম, ছয়টার দিকে পড়তে গেলে রাত নয়টায় ছাড়ত। তো ওই টাইমে দেখা যায় কারেন্ট যাক আর যাই যাক, ওরা আমাদেরকে দুই বোনটাকে রেখে ওরা অন্য রুমে গিয়ে বসে থাকতো। আমি যখন ক্লাস সিক্স এ পড়তেছি, আম্মা অসুস্থ হয়ে যাওয়ার পরে আমার কাজিনটাকে দেখলাম যে ও আমাকে ডাক দেয় বা ও আমার দিকে তাকায়, ও আমাকে নিয়ে ঘুরতে যাবে, এটা কখনো করে নাই। আম্মা অসুস্থ হয়ে যাওয়ার পর থেকে, আম্মা যখন হসপিটালে 15 দিন ছিলেন, তখন থেকে ওই কাজটা করতেছে।
কাজিন বলতে
আমার মামার বড় ছেলেটা,
তখন
বয়স ছিল 25, নাম হচ্ছে শাহিন।
ওকে,
সে মোর বাবার ক্যাটাগরি, বাবা যা করেছে ও তাই করতেছে। তো তখন আমি বলছি যে কি ব্যাপার, আপনি এরকম করেন কেন, আর এরকম ব্যবহার কেউ কারোর সাথে করে না, কি আমি আপনার বোনের মতো, আপন তো না? ওরও একই রকমের কমেন্ট আসলো যে আপন তো না, রক্তের না, সবই যদি বোন হয় তাহলে বউ হবে কে, প্রেমিকা হবে কে? ঠিক কিছুদিন পর বাবাকে যখন আমি বললাম যে আপনার মেয়ের মতো আমি, আপনি কেন এমন করেন, তখন উনি বললো যে সবই যদি মেয়ে হয় তাহলে লাভার হবে কে? বাপ্পেটা দুজনের কথা দেখলাম যে আমি একই রকম, ওরা এরকম করতো। ফাইনাল পরীক্ষা দিলাম, সেভেনে উঠলাম, এরকম করতে করতে সেভেনেও কিছুদিন, ছয় মাস পার হলো, বয়স হয়ে যাচ্ছে আমার, আমার একটা বুঝ হচ্ছে। মামার কথা যেহেতু বলে আমি মার কাছে কোনো কিছু করতে পারিনি, তখন ভাইয়ারটা আমি বললাম, আমাকে আমার মা উত্তর দিল, তোর কি সমস্যা, তুই কখনো তোর মামার কথা বলিস, কখনো তোর ভাইয়ার কথা বলিস। তখনই আমার মা মানে টিভি ভালো হয়ে গেলেন, আমার তারা এখন আর আমাকে আগের মতো আদর করে না।
কিরকম
দেখা যায়, তোকে লেখাপড়া করতেছি, আম্মা ঘরে গল্প করতেছে মামির সাথে, কাজগুলো উনি লেখাপড়া বাদ দিয়ে আমাকে দিয়ে করাচ্ছে। এইভাবে মানে আস্তে আস্তে আমার লেখাপড়াটার ক্ষতি হতে যাচ্ছে। আর দেখতাম যে মানে বাবা আসলেই আমার নামে এক গাধা বিচার, আমি এটা করেছি, আমি ওইটা করেছি, তো এই জিনিসগুলো আমার কাছে ভালো লাগতো না। তখন না আমার কাছে মনে হচ্ছিল যে কেন এমন করে তারা, তাহলে আমি তাদের আপন না। ওইদিকে আমার কাজিন আমার সাথে ব্যবহার খারাপ করছে, তারপর মামার ব্যবহারটা অস্বাভাবিক। তো এর মানে এইভাবে করতে করতে বাবা মাকে আর বোঝাতে পারলাম না এগুলা। ওরা আর আমার সমস্যাগুলোকে মানে ফলো করতো না। আমার ফুপি খেয়াল করতেন, আমার খালামণি বাহির থেকে আসে, আসার পর খালামণিকে বলছি আর খালতো বোনটাকে বলছি। তাকে বলার কারণ এটাই হচ্ছিল যে আমার যে মানে ধর্মের মামা, তার ছেলের সাথে আমার বড় খালার মেয়ের বিয়ে দেবে, আর আমার ধর্মের মামাটা খুব লোভী ছিলেন, টাকা যেখানে আছে সে সেখানে আছে। আমার খালামণি তো অনেক টাকা পয়সা, তা বাইরে থাকে, আমার বোনটাও বাইরে থেকে লেখাপড়া করে আসছে। ওর বিয়ে ঠিক হচ্ছে, তখন আমি বলে ফেললাম যে আপু এরকম এরকম করে, মামাও করে। তখন বললো যে ঠিক আছে, কথাগুলো আমি আন্টিকে বলবো।
আন্টি মানে
আমার মাকে?
আপনার মা তো জানি আগে থেকে।
আমার মা বিশ্বাস করতো না আর কি।
হ্যাঁ, কিন্তু উনি বলবে,
উনি বলবে। তো বলার পরে আমার মা আমাকে প্রচন্ড বকাঝকা করলেন। তো আপু আরেকটা ছেলেকে লাইক করতেন, সে লন্ডনে থাকে। তো এটা আপু আবার আমার আব্বুকে বললেন যে ওর উপর এরকম হচ্ছে, আপনারা কেউ কোনো প্রতিবাদ করতেছেন না। আমি বুঝলাম না আর কি, আমি তো আর ওকে বিয়ে করব না, আমি অন্য একটা ছেলেকে পছন্দ করি। আর আপনারা যেভাবে উঠে পড়ে লেগেছেন আমার বিয়ের জন্য, আমি ওর মতো একটা ছেলেকে কেন বিয়ে করবো যে ঘর জামাই থাকতে চায়। তো যে কোনো কারণে এগুলো কথা কাটাকাটি হওয়ার পর বিয়েটা ভেঙে গেছে। আমি বলছি কথাটা প্রকাশ হয়ে গেছে, আমার মা সবাইকে বলে দিছে। আমার মামা সেটা ভালো লাগেনি, আমার উপর সে প্রচন্ড বিরক্ত হওয়ার পরে সে আমাকে ডাইরেক্টলি প্রপোজাল করছে যে তুমি আমাকে সময় দেবে। তো আমি বলছি যে না, অসম্ভব। কিছুদিন পরে আমি যখন ক্লাস এইটে উঠলাম, তখন আমার বাবা আমার বিয়ের জন্য খুব তোলপাড় হচ্ছে। ফুপি একটা বিয়ের প্রস্তাব আনলেন, কিন্তু বিয়ের প্রস্তাব আনার পরে আমি রাজি হইনি। আমার স্বপ্ন হচ্ছে আমি একটা ভালো ছেলেকে বিয়ে করব, তো আমি যাতে এই থেকে একটু ভালো পরিবেশে যেতে পারি। আর ছোটবেলা থেকে ধারণা ছিল যে উপরের লেভেলের মানুষদের হয়তোবা একটু ভালো চিন্তা ভাবনা থাকে, তারা একটু ভালো হয়। কারণ আমি পজিশনে থাকতে থাকতে আমি বিরক্ত হয়ে গেছিলাম, মনে হচ্ছে কবে বেরোতে পারবো এখান থেকে। তো বিয়ের প্রস্তাব আনার পরে আমার বাবা মা দুজনই বিয়েতে রাজি হয়ে গেলেন।
ছেলে কি করত?
মোবাইল কোম্পানিতে জব করতেন, 8,000 টাকা স্যালারি ছিল। তো বাবা মা বললো কি যে ও যেহেতু ডিগ্রি সেকেন্ড ইয়ার পড়তেছে, ডিগ্রি ফাইনাল দিলে ওকে ব্যাংকে অথবা কিছুতে চাকরি দিয়ে দেবো, সে তো অবস্থা ভালো হয়ে যাবে। আমি বিয়েতে রাজি হলাম। বিয়ের দিন রাত্রে যখন ওরা কাবিন করবে, তো শুনলাম যে যৌতুক নাকি তারা 2,00,000 টাকা যৌতুক চাচ্ছে। এটা নাকি তাদের গ্রামের প্রথা আছে যে দিতেই হবে। আমার বাবা কোনো মতে রাজি হননি। তারপরে অনেক ঘটনমটর করে রাত 11টার দিকে ঠিক হলো যে না, ঠিক আছে, ওরা কোনো যৌতুক নেবে না, বিয়েটা হবে। বিয়েটা হওয়ার পরে আমার হাজবেন্ড যেটা করলেন, প্রথম রাতে যখন আমাদেরকে রুমে দেওয়া হয়, তখন সে আমার সাথে প্রচন্ড ঘটমটো করতেছে যে তোমার ফুপি বললো 2,00,000 টাকা দেবে, এখন না দেখ বিয়ের পর দেবে, তোমার বাবা মা কিছুতে রাজি হলেন না, এটা কেন হলো? আমার প্রচন্ড কষ্ট হলো। আমি জানি বিয়ের রাত্রটা খুব সুন্দর হয়, ভালো হয়, তো তার একটা ভালো ছেলের সাথে আমার বিয়ে হয়েছে। তো বিয়ের পরের দিন যথারীতি সে আমার সাথে প্রচন্ড রাগ কথা বলে না। তৃতীয় দিনও একই অবস্থা গেল। চতুর্থ দিনও সে মানে বিভিন্ন মেয়েদের কথা আমার কাছে বলে, কাকে ভালোবাসতেন, কোথায় যেতেন, সবকিছু বলতেন। আর এই জিনিসগুলো আমার কাছে ভালো লাগতো না। তো এইভাবে যখন মাস খানেক কাটলো, পরে আমি জানতে পারলাম যে তার আমার ছোট ফুপির সাথে একটা আগের একটা সম্পর্ক ছিল।
কিভাবে জানলেন?
এটা আমি জানতে পারছি আমার ফুপি আর আমার হাজবেন্ডের ব্যবহারে। ফুপি আমার হাজবেন্ডকে ভাইয়া বলতো, যেখানে তার জামাই হয়, মেয়ে জামাই। আমি কিন্তু তখনও শ্বশুর বাড়িতে যাইনি, আমি আমার বাবা মার কাছে বিচার দিলাম। আর আমার হাজবেন্ড দেখতাম যে প্রতি সপ্তাহে আমার ফুপিকে বাজার টাজার করে দিতেছে, যাইতেছে ওদের মেয়েদেরকে। তা আমি বললাম যে আমার বোনগুলা আর একটা আমার ফুপুর হাজবেন্ড ছিল না, মারা গেছে, যে একটা বিধবা মানুষ, তাকে হেল্প করতেছে, ভালো কথা, আমি কিছুই বলতো না। পরে যখন দেখতাম যে তাদের সম্পর্কটা একদম আমার খোলাখুলি হয়ে গেল, আর আমি অনেকের মুখে শুনতাম ফুপুদের বাসায় যখন যেতাম যে ওর সাথে আগে থেকে সম্পর্ক, তোমাকে কেন বিয়ে দিচ্ছে। তো এই জিনিসটাতেই না আমার ভালো লাগতো না, বাবা মাকে সব বলছি, ওনার কাছে জিজ্ঞেস করছি, উনি স্বীকার করছে। ফুপি কখনো স্বীকার করেনি, আমার হাজবেন্ড স্বীকার করছে, হ্যাঁ আগের একটা সম্পর্ক ছিল, এখন নাই। তো তখন থেকে একটা ঘেন্না। তো মাস তিনেক যাওয়ার পর আমাকে আমার শ্বশুর বাড়িতে নেওয়া হলো, খুলনা কয়রা থানায়, একদম গ্রাম।
লেখাপড়া বন্ধ?
হ্যাঁ, আমার লেখাপড়া বন্ধ হয়ে গেছে।
কোন ক্লাসে থাকা অবস্থায়?
এটা যখন আমি ক্লাস 10 উঠলাম।
ওকে।
তো শ্বশুর বাড়িতে যাওয়ার পরে পুরোটিকে আমি ঘরের অবস্থা যেটুকু দেখলাম, দেখে মানে আমি কান্না করতেছি। সেদিন রাত্রি তারা ছিলেন দুই বোন দুই ভাই, আর তার মা তার বাবা ছিলেন না। তারা চার ভাই বোন মিলে ঝগড়া করতেছে সাথে মা, কি কারণে করতেছে, কেন করতেছে তা আমি জানি না। তো এক পর্যায়ে ঝগড়ার মাঝে আমি শুনলাম যে তারা যৌতুক, আমার বিয়ের টাকাটা দেওয়া হয়নি সেজন্য ঝগড়া করতেছে।
ওকে।
মেয়ের সাথে একটা গয়নাও দিয়ে দেয়নি, এরকমই বলতে। আমার একজনকে বলতাম যে দেখো তুমি তো জানো যে তারা কিছু দেবে না, তাহলে তুমি কেন আনলা আমাকে?
দেন মোহর কত ছিল আপনার?
2,00,000 টাকা।
ওকে।
বলার সাথে সাথে আমার হাজবেন্ডটা আমাকে ঠাস করে একটা চড় বসালো। তো ওই দিন রাত না মানে আমি সারা রাত কান্না করে কাটালাম। পরের দিন সকালে যখন আমি ঘুম থেকে উঠলাম, অনেক মানুষ নতুন বউ দেখতে এসেছে, যেটা গ্রামে যেরকমটা হয়। আমার শাশুড়ি সবার মাঝে আমাকে বলে উঠলো যে তোমার মা কি গয়না পাঠাইছে একটু সবাইকে দেখাও। সে কিন্তু জানে আমার মা কিছু দেয়নি, আমি কোত্থেকে বের করব। তখন আমার ননাস, আমার জা, এরা সবাই আমাকে প্রচন্ড ধরনের কথা শোনালো। আর প্রথম দিনই আমাকে মাটির চুলায় খড়কুটা দিয়ে রান্না করতে দেওয়া হলো, আমাকে চাল বাটতে দেওয়া হয়েছে, যেটা আমার পক্ষে সম্ভব না। প্রচন্ড কান্না করতেছি, বাড়িতে ফোন দিয়েছি, মার সাথে কান্না করতেছি। বাড়িতে ফোন দেওয়াতে আমার হাজবেন্ড শুনে আমাকে প্রচন্ড মারলো আইসা। তো এক পর্যায়ে আমি সেন্সলেস হয়ে গেছি, আমি তিন দিন চার রাত আমার হাজবেন্ডের বাড়িতে ছিলাম। পরের দিন সকালে আমি উঠে চলে আসছি, আমার ননাস আসছে, আমার হাজবেন্ড আসছে। আসার পর থেকে না আমার হাজবেন্ডের বিহেভিয়ার চেঞ্জ হয়ে গেছে।
কোথায় আসলেন?
ঢাকায় চলে আসলাম বাবা মার কাছে।
প্রিয় শ্রোতা, একটা বিষয় খুব লক্ষ্য করবেন, আমরা এখনো গল্পের যে গভীরতায় সেখানে চলে যাচ্ছি ধীরে ধীরে, এবং ওই সবসময় একটা কথা বলে থাকি যে ইভেন্ট ইউ ক্যান ইমাজিন, শেষ পর্যন্ত গল্পটা কোথায় গিয়ে থামবে, কারণ জীবন অদ্ভুত রকমের একটা বিষয় এবং এই প্ল্যাটফর্মে এত বেশি নাটকীয়তা থাকে যে গল্প উপন্যাসের পাক সেখানে কিছুই না। শুধু একটা বিষয় লক্ষ্য করার মতো যে লাবণ্য যখন তার জীবনের গল্প বলা শুরু করেছে, তার শৈশবে একজন মানুষকে পেয়েছিলাম তার জীবনের জন্য পরিপূরক। পরিপূরক বলছি এই অর্থে তার দাদা। ছোটবেলায় তাকে নিয়ে যেতেন একটা ফার্মেসিতে এবং সেখানে তার মজার কিছুটা সময়। এরপরে একটা মানুষও আমরা এখন পর্যন্ত পাইনি যে মানুষটার কাছে গিয়ে সে একটু ঠাই পেতে পারে, মনের কথা বলতে পারে, পরিবার থেকে শুরু করে চারপাশের সমস্ত কিছু। সংসার শুরু হয়েছে 14 বছর বয়সে, সেখানেও স্বামীকে আমরা দেখছি একটা বিরূপ পরিবেশের মধ্যে, এবং সবকিছু মিলিয়ে এটা কোন দিকে যাচ্ছে শেষ পর্যন্ত আমরা কোথাও জানি না। লেটস সি হোয়াট হ্যাপেন। ওকে, তারপর
ঢাকায় আসার পরে দেখলাম যে আমার বাবা মার বিহেভিয়ার চেঞ্জ হয়ে গেছে, আমার হাজবেন্ডও না এরকম হয়ে গেছে, সে আর মানে তার বোনের কাছে ফিরে যেতে চায় না, টোটালি বলতে গেলে একজন ঘর জামাই।
আলটিমেটলি কি আপনার হাজবেন্ড বোনের বাড়িতে থাকতো?
হ্যাঁ, বোন আর সে একসাথে ঢাকায় ভাড়া থাকতেন আর কি।
ওকে,
তো আমি এসে বাবা মার বিহেভিয়ার চেঞ্জ দেখে আমি বাবা মাকে বললাম, বাবা মা আমি আম্মা আমি আর ওখানে থাকতে পারবো না। তো আমার মা আমাকে প্রশ্ন করলেন যে কি হয়েছে, কিছুই হয়নি, আর নতুন বউ গিয়েছে তার একটা শাড়িও নতুন বউকে দেয়নি। তো আমি শুনেছি যে গ্রামে দেশে শ্বশুর বাড়ি হলে নাকি অনেক কিছু দেয়, আমি সেগুলো কিছুই আমার ভাগ্যে জোটেনি। আমার বাবা মাকে যখন আমি বললাম, আমার বাবা মা কোন রেসপন্স করলো না, শুধু আমার বাবা একটা কথাই বললো যে তোমাকে আমি বাঘের মুখে দিলেও দিয়েছি, কুমিরের মুখে দিলেও দিয়েছি, তোমার যদি আসতে হয় তাহলে তুমি সাদা কাফুনের কাপড় পরে আসবা, আমরা তো তুমি কোনোদিন এই বাড়িতে এসব কমপ্লেন নিয়ে আসবে না। এ কথা বলার পর আমি খুব কষ্ট পেয়েছি যে বাবা আমাকে এত ভালোবাসতেন, সে বাবা কেন আজ আমাকে এই কথা বললেন। বাবাও আস্তে আস্তে তার জবটাও চলে যাচ্ছে, ছেড়ে দিচ্ছে, সেখানেও সে টাকার খাবলা করেছে, আর তার নেচারটা এরকম ছিল যে সে একজনের সাথে আরেকজনকে ঝগড়া বাঁধাই দেবে। আমাকে যখন এই কথাটা বললো তখন আমি হাজবেন্ডকে বললাম যে আমি এখানে থাকবো না, জাস্ট এইভাবে কেন থাকবি না। তো আমি বললাম যে আমি আপার বাসায় চলে যাই, ওখানে গিয়ে থাকি আমরা। বললো ঠিক আছে চল। ওখানে যাওয়ার পরে আমার ফুপিকে আমি সবকিছু জানালাম, ফুপি থাকতেন তিনতলায়, তার আমার ননাস আর আমার হাজবেন্ড থাকতেন দোতলায়। ফুপিকে সবকিছু জানানোর পরে ফুপি খুব কষ্ট পেলেন।
ফুপি তো আপনার বিয়ের ঘটক ছিলেন?
হ্যাঁ।
আচ্ছা, আপনার হাজবেন্ডের নাম?
ইনসান।
ইনসান, হ্যাঁ।
ফুপি বললো যে ঠিক আছে, ও যে এরকম হবে সেটা তো আমি ভাবতে পারিনি, তো আমি সমস্যা নাই, আমি তো তোমার কাছে চলে আসলাম, আমি সম্পূর্ণ ঘটনাকে একদম ম্যানেজ করেছিলাম, তোমার কাছে চলে আসছি, এখন তোমার কাছে থাকবো। আর ফুপি একটা নতুন চাকরি পেয়েছিল ব্যাংকে, তুমি তো ব্যাংকে চলে যাও সকালবেলা। তা আমি সকালবেলা ওদেরকে নিয়ে, দুইটা বোন ছিল আমার ফুপাতো ছোট ছোট, ওদেরকে নিয়ে থাকবো, আর ইনসানও তো রাত্রে আসে, সমস্যা হবে না আমার, আমি এখানেই থাকবো। ঠিক আছে, ফাইন। তো আমার ননাস গার্মেন্টসে চাকরি করতেন, দুইটার দিকে তার লাঞ্চ টাইম ছিল, আমি না ওই সবার সাথে চুলো ছিল তো আমি রান্না করতে পারিনি। ননাস যখন লাঞ্চ টাইমে আসলেন, আসার পর যখন রান্না হয়নি তখন আমাকে প্রচন্ড রকমের বকাবাদ্য করলো, সেটা আমার ফুপি শাশুড়ি দেখছেন, দেখার পরে তার কাছে ভালো লাগেনি, বলতেছে যে এত ছোট বয়সে তোমাকে বিয়ে দিয়ে দিছে এরকম একটা মানুষের ঘরে, সেটা আমরা মানতে পারলাম না।
14 বছর বয়সে আপনার বিয়ে হয়েছিল?
হ্যাঁ। তো আমার এরকম করে তিন দিন আমি থাকলাম, তিন দিন থাকার পর চার দিনের দিন আমার হাজবেন্ড আমাকে প্রচন্ড মারধর করলেন, মারধর করলেন, আমি আবার মায়ের বাড়িতে চলে আসি। মায়ের বাড়িতে আসার সময় যখন আমার হাজবেন্ড বললো তোর চাইতে তোর ফুপি ভালো ছিল, অন্তত তাকে তো বিয়ে না করতাম, তার সাথে একটা সময় কাটাতাম, এই কথাটাই আমি তখন আরো ক্লিয়ার হয়ে গেলাম যে আমার ফুপি আমার সাথে প্রতারণা করছে, আমার হাজবেন্ড আমার সাথে প্রতারণা করছে, তারা দুজন একটা রিলেশন আমাকে জড়ানো ঠিক
হয়। এই ফুপিটা কি ঘটকালি করেছিল?
ফুপিটাই ঘটকালি করেছে, এটাই আমার ছোট ফুপি।
ওকে।
যখন শিওর হয়ে গেলাম তখন বাবা মাকে এসে বললাম, বাবা মা আর আমাকে বাড়িতে দিলেন না, আমার হাজবেন্ডকে আর ওখানে আসতে দেননি, তুমি আসবে না, আমার মেয়ে আমাদের কাছে থাকবে। আর এক সপ্তাহ পরে ফিরে দেখলাম যে বাবার অবস্থা আরো করুণ হয়ে যাচ্ছে, যে সে জুয়া খেলে।
কিভাবে বুঝলেন?
আমি যে রুমটাতে থাকতাম সে রুমটাতে সে লোকজন নিয়ে টাকা নিয়ে দিয়ে তাস খেলতেন,
যে রুমটাতে আপনি থাকতেন।
আমার কাছে খুব কষ্ট লাগলো, কষ্ট লাগার পর আমার হাজবেন্ড দিয়ে যে গেছে সে আর আমার খোঁজ খবর নেয়নি। এরকম করতে করতে আমাদের 6টা মাস কিন্তু কেটে গেছে বিয়ে, এই 6 মাসে সে একটা সুতা পরিমাণ জিনিস আমাকে দেয়নি, সে চলে যাওয়ার পরে দেখলাম যে বাবা জুয়া খেলতে খেলতে যা পুঁজি ছিল জমানো সবকিছু সে শেষ করে দিছে। আমার মামা এখন আমাদেরকে রাখবেন না। বের করে দেওয়ার পরে আমরা চলে আসলাম, ওখান থেকে একটু দূরে আসলাম একই
জায়গায়।
আমি তখন ফ্যামিলির সাথে হাজবেন্ডের ঘর ছেড়ে চলে আসছি, সহ্য করার মতো ক্ষমতা আমার ছিল না। তারপর আমরা যে বাসাতে যাই ওইখানে যাওয়ার পর সে আরো নিঃস্ব হয়ে গেছে, বাবার মানে পুরোপুরি নিঃস্ব হয়ে গেছে, নুন আনতে পান্তা ফেলে যেরকম ওইরকম একটা অবস্থা হয়ে গেছে। সে আমাদের মুখে ভাত জোটার মতো কিছু নেই। ওইদিকে আমার হাজবেন্ড এসে ঘরে জুটছে, মানে এক সপ্তাহ থাকার পর আমি মানে এমন ঝগড়া লাগিয়ে দিল আমাদের মধ্যে, সে আমাকে প্রচন্ড মারধর করলো।
আপনার বাড়িতে বসেই মারধর করলো?
হ্যাঁ, আমার বাড়িতে, আমার বাবা মার বাড়িতে। মারধর করার পরে আমি অসুস্থ হয়ে পড়লাম। অসুস্থ হয়ে পড়ার পর আমি যখন হসপিটালে গেছি চিকিৎসার জন্য, সে আমাকে হসপিটালে নিয়ে যায় চিকিৎসা করার জন্য গেছি, সেখানে আমাকে জানানো হলো আমি প্রেগনেন্ট।
প্রিয় শ্রোতা, আমরা ছোট্ট একটা বিরতি নিচ্ছি এই পর্যায়ে। জীবনটা আসলে এরকমই, ঢেউ আছে নাকি নেই, জীবন তার নিজস্ব গতিতেই যাবে। আমরা ফিরে আসছি সংবাদের পর ঠিক রাত 12:06। লাবণ্যকে যদি কোনো প্রশ্ন করার থাকে, লাবণ্যকে যদি আপনি দেখতে চান, চলে আসতে পারেন আমাদের ফেসবুকে। আমাদের ফেসবুকের ঠিকানা facebook.com/hello8920। আমি আবারও বলছি facebook.com/hello8920। যার পর আপনি লাইক দেবেন, লাইক দেবার সঙ্গে সঙ্গেই আপনি হ্যালো 8920-র মেম্বার হয়ে যাবেন। ফিরছি ঠিক রাত 12:06।
ক্লোজ আপ প্রেজেন্টস হ্যালো 8920, ক্লোজ আপ, দ্য ক্লোজার দ্য বেটার। আচ্ছা, ধরুন একজন মানুষ, তার প্রতি আপনার প্রচন্ড ভালো লাগা, আর সেই ভালো লাগা থেকেই হয়ে গেছে ভালোবাসা। হঠাৎই কোনো একদিন দেখা হয়ে গেল তার সাথে, এরপর দুজন দুজনের কাছে আসা, হাত ধরা, একসাথে নাচ গান আনন্দ উল্লাস আর সতেজ নিঃশ্বাস, থাকতে শুরু করা একদম পাশাপাশি, একে অন্যের খুব কাছাকাছি। দুজনকে কাছে আনার এই কাজটি সহজ করে ক্লোজ আপ, আর একসাথে রাখে বহুক্ষণ। কারণ অ্যাক্টিভ জিম মাউথওয়াশ এবং মাইক্রোশাইন ক্রিস্টাল সমৃদ্ধ নতুন ক্লোজ আপ ডিপ অ্যাকশন আপনাকে দেয় সতেজ নিঃশ্বাস 12 ঘন্টা পর্যন্ত। শুধুমাত্র একটি টুথপেস্ট নয়, এ হল ক্লোজ আপ।
জিঙ্ক মাউথওয়াশ এবং মাইক্রোশাইন ক্রিস্টাল সমৃদ্ধ নতুন ক্লোজ আপ ডিপ অ্যাকশন দুজনকে আনে কাছাকাছি আর রাখে একসাথে বহুক্ষণ। কারণ ক্লোজ আপ আপনাকে দেয় সতেজ নিঃশ্বাস 12 ঘন্টা পর্যন্ত। শুধুমাত্র একটি টুথপেস্ট নয়, এ হলো ক্লোজ আপ। Active Zinc Mouthwash এবং Microshine Crystal সমৃদ্ধ নতুন ক্লোজ আপ ডিপ অ্যাকশন দুজনকে আনে কাছাকাছি আর রাখে একসাথে বহুক্ষণ। কারণ ক্লোজ আপ আপনাকে দেয় সতেজ নিঃশ্বাস 12 ঘন্টা পর্যন্ত। শুধুমাত্র একটি টুথপেস্ট নয়, এ হল ক্লোজ আপ। Active Zinc Mouthwash এবং Microshine Crystal সমৃদ্ধ নতুন ক্লোজ আপ ডিপ অ্যাকশন দুজনকে আনে কাছাকাছি আর রাখে একসাথে বহুক্ষণ। কারণ ক্লোজ আপ আপনাকে দেয় সতেজ নিঃশ্বাস 12 ঘন্টা পর্যন্ত। শুধুমাত্র একটি টুথপেস্ট নয়, এ হল ক্লোজ আপ।
ক্লোজ আপ প্রেজেন্টস হ্যালো 8920, ক্লোজ আপ, দ্য ক্লোজার দ্য বেটার।
প্রিয় শ্রোতা, সময় এখন 12:06 এবং কথা মতো আমরা আবারও ফিরে এসেছি ক্লোজ আপ প্রেজেন্স হ্যালো 8920 তে। আমি আরজি কিবরিয়া আপনার সঙ্গে রয়েছি এবং আপনি শুনছেন আপনার প্রিয় স্টেশন ABC রেডিও FM 89.2। আমার সঙ্গে রয়েছে আজকে জীবনের গল্প নিয়ে লাবণ্য। লাবণ্যের কাছে ফিরে যেতে চাই, তবে তার আগে বলি আপনার জীবনের গল্প যদি আপনি আমাদের এখানে এসে লাখো মানুষের সাথে ভাগাভাগি করে নিতে চান, হ্যালো 8920 এতটুকু করতে পারে আপনার জন্য। লম্বা একটা সময় দিয়ে বলতে পারে, আপনি মন খুলে মনের কথা বলুন। হ্যাঁ, সেটার জন্য নিয়ম হচ্ছে আপনি আমাদেরকে ফোন করবেন। আমাদের ফোন নম্বরটি হচ্ছে 9115668। আবারও বলি 9115668। এখানে ফোন করার পরে আপনি যে জীবনের গল্পটি বলতে চান সেটা ছোট্ট করে মাত্র 2 মিনিটের মধ্যে মূল বিষয়টা বলে বলবেন আপনার সঙ্গে যোগাযোগ করতে, এবং সেক্ষেত্রে আপনার ফোন নম্বরটি অবশ্যই স্পষ্ট করে ধীরে ধীরে বলবেন, যাতে আপনার ফোন নম্বরটি বুঝতে আমাদের কোনো সমস্যা না হয়। কারণ ওই ফোনে আপনাকে আমরা ফোন করে যোগাযোগ করব। আরেকটি বিষয় প্রিয় শ্রোতা, আমাদের ফেসবুকে চলে আসতে পারেন, ফেসবুকের ইনবক্সেও আপনি আপনার জীবনের গল্পের সারাংশ লিখে বলতে পারেন আপনার জীবনের গল্প এখানে প্রচার করার জন্য। আমাদের ফেসবুকের ঠিকানা facebook.com/hello8920 লাইক দিতে ভুল করবেন না, লাইক দিলে কেবলমাত্র আপনি মেম্বার হতে পারবেন। লাবণ্য, ফিরি আবারও যে জায়গাটিতে আপনি ছিলেন, যে অমানবিক অত্যাচার চলছে, এর মধ্যে আপনি মা হওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে।
প্রচন্ড মারধর করার পরে তারপর মানে অসুস্থ হয়ে যাই, ডক্টর কাছে নিয়ে যাই আমার হাজবেন্ড, রিপোর্ট আসলো যে আমি প্রেগনেন্ট।
আচ্ছা আচ্ছা।
তো ওই রিপোর্টটা পরের দিন আমি আনতে গিয়েছিলাম, আমি এনে আমার ছোট কাকিমাকে দেখিয়েছি। ছোট কাকিমা বলল যে এটা তো খুশির খবর, তুমি একটা কাজ করো, তোমার হাজবেন্ডকে দাও, তোমার বাবা মাকে দাও। তা আমি আবার বাবা মাকে দেওয়ার আগে আমি আমার হাজবেন্ডকে দিয়েছি। আমার হাজবেন্ড সে খবরটা শুনে প্রচন্ড খেপে গেছে যে এই সন্তান ওর না। ও কেন জানি বলতেছে এই সন্তান ওর না। তখন আমি বললাম যে দেখো, আমার বিয়ের আগে কারোর সাথে কোনো রিলেশন ছিল না, বিয়ের পরবর্তীতে আমার কারোর সাথে কোন রিলেশন নেই, রিপোর্টে সাফ দেওয়া আছে আমি দেড় দুই মাসে প্রেগনেন্ট, তাহলে তুমি কেন এরকম বলছো? ঠিক আছে, মানলাম এটা আমার সন্তান, তোকে তো আমি বলেছিলাম যে তুই দুই বছর পরে সন্তান নিবি। দেখো এটা আমার হয়তো বা ভুল হয়ে গেছে,
একটু বলবেন যে আপনার 14 বছর বয়সে বিয়ে হয়েছে, একটা মানুষের বিয়ে হওয়ার পরে স্বামী স্ত্রী সম্পর্কের কিছু বেসিক নলেজ দরকার হয়, সেই নলেজের ব্যাপারে আপনাকে কেউ কখনো হেল্প করেছে? আপনার মা আপনাকে এই বিষয়ে কোনো জ্ঞান দিয়েছে, কিংবা আপনার আত্মীয় যারা আছে, কিংবা শ্বশুর বাড়ির কেউ আছে, কিংবা আপনার হাজবেন্ড?
আমাকে এরকম সাপোর্ট কেউ দেয়নি,
কেউ কখনো আপনাকে বিষয়ে কোনো কিছু বলেনি,
সাপোর্ট কেউ দেয়নি। বরঞ্চ আমি যদি কোনো প্রবলেম হতো যে আমি মাকে বলতাম, আমার মা আমাকে কখনোই ভালো একটা সাজেশন দিত না, কখনোই দিত না।
বিষয়টা সম্পর্কে আপনি কিছু?
আমি কিছুই জানি না,
কিছুই জানেন না। দুই নম্বর হচ্ছে আপনার হাজবেন্ড আপনাকে বলেছে যাতে কোনো বেবি না আসে, এটার জন্য কোন প্রিভেন্টিভ মেথড কি আপনারা দুজনে মিলে নিয়েছিলেন?
হ্যাঁ, আমাকে এটার জন্য ব্যবস্থা মানে নেওয়া হয়েছিল যে আমার হয়তো বা কোথাও মানে আমি একটু মন ভোলাছিলাম, মানে বিয়ের পর আমার দুষ্টুমিটা মানে কিছুটা হলো রয়ে গেছে, মনে থাকতো না আমার এটা। আমি ভাবতাম যে হয়তো বা ওখান থেকে কোনো প্রবলেম হয়ে গেছে। আমার হাজবেন্ড প্রচন্ড চিল্লাচিলি করতেছিল, তার কখনো মুখের উপর কথা বলিনি। তখন বলছিলাম যে দেখো, তুমি তো এটা অতিরিক্ত বাড়াবাড়ি করতেছ, আর বাবা মা যেহেতু মানে শুনলে বাড়াবাড়ি করবে না, তোমার এটা নিয়ে বাড়াবাড়ি করার কোন প্রয়োজনই পড়ে না। এই কথাটা বলাই ছিল আমার অন্যায়। সে আমাকে সাথে সাথে প্রচন্ড ধরনের, তার যে বেল্ট ছিল কোমরের বেল্ট, ওটা দিয়ে আমাকে প্রচন্ড ধরনের মারধর করে, এই বাচ্চা কেন নিলি তুই? আর সে সবসময় বলে যেত জালস বাতা, যখনই সে বলতো যেত জালস বাতা, তখন আমার মাথায় সেন্স আউট হয়ে যেত, এই কথা কেন বলবে সে? আমার স্বামী একজন, তাহলে সে কেন এই কথাটা বলবে? তো এটা নিয়ে বলার পরে আমি সেই দিন রাত্রে আমার মাকে জানাই, জানার পর মাকে বললাম যে মা এরকম বলছো, ও তো এমনিতেই খারাপ। এরপর আর আমাকে সে কোনো কমেন্ট করে নাই যে কি করবো। হ্যাঁ, ও তো এমনিতেই খারাপ, তো কমেন্ট করে না। আমিও পরের দিন সকালবেলা ভালো মতো ও অফিস চলে গেছে, রাত্রে ফিরে ও দেখে যে আমি বাসায় না, পাশের রুমে ছিল মানে প্রতিবেশীর ঘরে। ও ভাবছে আমি যেন কোথায় গেছি, তো মাও দেখে নেই যে আমি প্রতিবেশীর ঘরে। তো ও আয়সা কি বলছে আমি জানি না, আমার বাবার কাছে, বাবাকে দোকান থেকে ডেকে নিয়ে আসছে, জানি না কি বলছে। বাবা প্রচন্ড ধরনের মারধর করছে এসে আমাকে, আমি কেন ভুল করলাম এসে। তখন আমার নিজের কাছে একটু লজ্জা লাগলো যে আমি প্রেগনেন্ট, বাবা বলছে ভুল করতেছি, কেন বলতেছি এই কথাটা। তো পরে আমি আর কোনো কথা বললাম না। তো প্রচন্ড মারধর করার পরে আমার বাবা আমার তলপেটে একটা লাথি মেরেছে। তখন মানে আমি প্রচন্ড ধরনের মানে একদম অসুস্থ হয়ে পড়ে, মায়ের ওপর পড়তে যাওয়ার সময় মা সরে গেছে, মা সরে যাওয়ার পর আমি যে লোহার যে সোফা থাকে সোফার উপর পড়ে গেছি।
আপনার বাবা যে এই যে লাথিটা মারলো, উনি আপনাকে তার আগে গায়ে হাত তুলেছে?
এর আগে বহুবার সে আমার গায়ে হাত তুলেছে।
আমি বলতে চাচ্ছি যে লাথিটা কি উনি একদম চিন্তা করেই কাজটা করেছে?
না, সে কি চিন্তা করছে আমি জানি না। সে মানে শুরুতে আমাকে কয়েকটা চড় থাপ্পড়
দিয়েছে, এমন হতে পারে যে লাথিটা মেরেছে এবং ইনসিডেন্টলি আপনার ওখানে লেগে গিয়েছে, আরেকটা হতে পারে যে না সে চিন্তা
করে মানে অভ্যাসটা এরকম, সে রাগ করে যে কাকে কোথায় মারবে সে নিজেও জানে না, মেয়ে না বউ সে বুঝবে না,
ওই ব্যাপারটা
তার বড় অভ্যাস, এই ব্যাপারটা তো খেয়াল থাকে না। তো ওইখানে গিয়ে আমার পুরো বডিটা আমার ওই সোফার উপরই পড়লো, আরেকটা আঘাত পেলাম, একই সাথে দুইটা আঘাতে প্রচন্ড ব্লিডিং হচ্ছিল আমার
ওই সময়টাতে।
ওই সময়টাতে আমার মা ওটা কোনো খেয়াল করেনি, আমার মা চলে গেছে আমাকে রেখে। আমার ছোট কাকি মেজো কাকি খেয়াল করছে, যখন খেয়াল করছে তখন তারা আমাকে নিয়ে স্বাস্থ্য কেন্দ্র থাকে যেটা, আমার বাবা কোনো টাকা দেয়নি, হাজবেন্ডও কোনো টাকা দেয়নি, তারা আমাকে ওখানে নিয়ে ভর্তি করালো। ভর্তি করানোর পরে ওখান থেকে ইয়ে আসলো যে আমার বাচ্চাটা নষ্ট হয়ে গেছে। যখন আমি শুনলাম যে আমার বাচ্চাটা নষ্ট হয়ে গেছে, তখন আমার মানে দুনিয়া যেন কিছু বুঝি না, তারপরও যেন আমার মনে হলো যে জীবন থেকে কি যেন চলে গেল। প্রায় এক সপ্তাহের মতো আমি না আমার কোনো হুশ জ্ঞান নেই, কিন্তু আমার হাজবেন্ডের এতে কোনো রেসপন্স হয়নি যে না আমার বাচ্চাটা নষ্ট হয়ে গেছে, ও কষ্ট পেয়েছে, ওকে একটু সান্ত্বনা দেওয়া দরকার, বাবা মার একটু সান্ত্বনা দেওয়া দরকার, কারো কোনো রেসপন্স ছিল না। তো এরভাবে আমার মাসখানেক চলে যাওয়ার পরে আমার ফ্যামিলিতে আবার আমার হাজবেন্ড গ্যাঞ্জাম লাগাই দিল। তো আমার ছোট বুপি সবকিছু জানতে পারলো, ছোট বুপির প্রতি আমার প্রচন্ড ঘৃণা যে কেন সে এমন করলো। তখন প্রতিশোধের জন্য আমি বলছি না, আমি ছোট বুপি যার সাথে কথা বলে, যার সাথে প্রেম করে, আমি তার সাথে প্রেম করবো। বলার পরে আমি আর ওরকম কিছু করলাম না, মাথায় ছিল এটা, আমার ছোট কাকিকে নিয়ে আমি প্ল্যানটা করছি।
কি প্ল্যান ছিল?
সে যার সাথে কথা বলে, আমার ছোট পুপির হাজবেন্ড ছিল না, সে একটা ছেলের সাথে প্রেম করতো,
ছোট পুপি,
আর সে ছেলেটা অনেক টাকা পয়সা দিয়ে তাকে হেল্প করতো। তখন বললাম যে ও যার সাথে প্রেম করছে সে যেরকমই হোক না কেন আমি তার সাথে প্রেম করবো।
এটা কেন? আপনার প্রতিশোধ নেওয়ার জন্য?
সে কেন আমার জীবনটা নষ্ট করে দিল? কেন আমার এতটুকু বয়সে আমি একটা বেবি হারাইছি? এরকম করার পরে আমার হাজবেন্ডের কোনো কারণে একটা ঝগড়া লেগে ও আমাকে ছেড়ে চলে গেছে। ও আর আমাকে ফোন দেয় না, আমার সাথে কোনো যোগাযোগ করে না, খোঁজ খবর নেয় না। বাবা মাও হেলা হেলা করে, আমি ঘরে সম্পূর্ণ কাজ টাজ করলো, আমার মায়ের চোখে কোনো ধরা পড়ে না। আমার মা বলে আমি আজ বেকার খাচ্ছি এটা সেটা, উনি অনেক কিছু বলার পরে আমি এগুলো সহ্য করতে পারি না। তো আমি কি করবো, আমি একটা স্কুলে জব নিলাম, আবার ওপেনিং এ ভর্তি হই, আমার ফুপির ওই লাভারের সাথে আমি প্রেম করবো। স্কুলে জব নেওয়ার পরে আমার ফুপি একদম বাড়িতে বেড়াতে আসে, ফুপিকে আমি বুঝতে দিই না, তার প্রতি আমার রাগ ঘেন্না। ফুপিকে খুব সুন্দর করে কথাটা বলে এই ফুপি কথা বলতে, ফুপি কার সাথে কথা বলো? বললে আমার বন্ধুর সাথে, আমি একটু কথা বলবো। তো কথা বলার পর কণ্ঠটা সুন্দর এটা ভেবে আমার মোবাইল থেকে তাকে আমি ফোন দিই, আমি পরিচয় দিলাম। ফার্স্টে তাকে আঙ্কেল বলতাম, তো তার সাথে মানে কথা বলতে বলতে দেখা যায় আমার হাজবেন্ড আর আমার কাছে আসে না, আত্মীয় স্বজন কেমন জানি দূরে দূরে চলে যাচ্ছে, আমার ফুপিও দূরে দূরে চলে যাচ্ছে। তার সাথে কথা বলতেছি, কথা বলতে বলতে আমি এমন একটা পজিশন করছি যে ওই ছেলের সাথে, ছেলেটার নাম ছিল রাশেদ, রাশেদের সাথে আমার ফুপির কোন রিলেশন নেই। এখন রাশেদ আমাকে ছাড়া কিছু বোঝে না। তো ছয় মাস চলে গেল, আমার ম্যাট্রিকের এক বছরের কোর্সটাও শেষ হয়ে গেল, টেনে পড়তেছি। তো বাবা আমাকে বলতেছে এইভাবে যদি তুমি কাজ করো তাহলে তো আমাদের হচ্ছে না, তুমি কিছু একটা করো। সে কিছু করবে না, আমাকে কিছু একটা করতে বলছে। আমি বলছি আব্বু আমি কি করবো? তুমি চাকরি করো। আমি বিভিন্ন জায়গায় চাকরি খুঁজি, আমি তো লেখাপড়া জানি না, ম্যাট্রিক পাশ করিনি, কে আমাকে চাকরি দেবে? একমাত্র গার্মেন্টস। আইসা বললাম আব্বু একমাত্র গার্মেন্টস আছে, বাবা সেটা করতে দেবে না আমাকে।
আপনি তো স্কুলে জব করতেন,
মানে ওটাতে বেতন হচ্ছে না, ওখানে 1200 টাকা বেতন পেতাম, সেজন্য আমি ভালো একটা চাকরি খুঁজতে গিয়েছিলাম। বিভিন্ন লোকের কাছে বিভিন্ন রকমের হ্যারাসমেন্ট হয়েছে, আমি কেউ আমাকে মানে বিভিন্ন নোংরা নোংরা প্রস্তাব দিয়েছে, কেউ বন্ধুত্ব করতে চেয়েছে, কেউ বলেছে চাকরি দেবো বিনিময়ে সময় দিতে হবে। পরে আমি আমার হাজবেন্ড ওইদিকে আমাকে ফোন দিতেছে, বিরক্ত করতেছে। শেষে আমি গ্রামের আমাদের যে গ্রাম সরকার থাকে তার কাছে আমি বিচার জানিয়েছি, যেরকম আমাকে মারধর করে চলে গেছে, আমার বাচ্চাটা নষ্ট হয়ে গেছে, আমি ওর ঘর করব না। ওইদিকে আমি রাশেদকে প্রশ্ন করলাম যে রাশেদ আমি তো আমার হাজবেন্ড আমাকে নিতে আসতে বিচার বসাইছে, আমি কি করব? তোমার যা খুশি তাই করো। তো এই ঝামেলাগুলোর সাথে বিচারে ওর কথা হলো যে আমি সংসার করব না, 3 মাস সময় দেওয়া হলো, যদি আমার মন গলিয়ে নিতে পারে তাহলে ওকে নেবে বা আমি ওর ঘরে যেতে পারি। তো এইভাবে করতে করতে আমার ম্যাট্রিক কমপ্লিট করলাম, আমি হাজবেন্ডের সাথে আমার ডিভোর্স হয়ে গেল, আমি নিজে ডিভোর্স দিয়ে দিলাম। আমিও মানে প্রচন্ড ভালোবেসে ফেলছি রাশেদকে, ওকে ছাড়া এখন আমি কিছুই বুঝি না।
রাশেদ আলটিমেটলি আপনার ফুপি লাভার ছিল,
সে ফুপিকে ভুলে গেছে, সে আমাকে ছাড়া কিছু বোঝে না, আমি তাকে ছাড়া কিছু বুঝি না, ফুপি এই জিনিসটা আন্দাজ করতে পারছে। তারপরে ফুপিদের সাথে আমাদের সাথে প্রচন্ড একটা গ্যাঞ্জাম হয়, ফুপি আমাদের যোগাযোগ করে না, আমরাও ফুপির সাথে যোগাযোগ করি না। আর বাবা প্রচন্ড সংসার থেকে চাপ দিতেছে, অনেক কিছু বলার পরে চাপ সৃষ্টি করার পরে আমি কোথাও কোনো চাকরি পাচ্ছিলাম না। একদিন দেখলাম ঘরে কোনো চাল নাই, ভাই বোন গুলো না খেয়ে আছে। তো আমি আমার এক ফ্রেন্ডকে জানালাম, ওকে আমি বললাম যে দেখো আমার তো ঘরে কোনো চাল নেই, তুমি আমাকে 1000 টাকা ধার দাও, আমি তোমাকে বেতন পেয়ে দিতে পারবো আগামী মাসে। ও তোমার 1000 না, তোমার 1500 লাগলো না, কিন্তু তুমি আমাকে 1 ঘন্টা সময় দাও। কিরকম সময় দেবো তোমাকে? সে আমাকে একটা নোংরা প্রস্তাব দিল। তখন আমার এত কষ্ট হয়েছে যে বাসায় দেখছি ছোট ভাই বোন গুলো না খেয়ে আছে। বাসায় আসার পর পাশের ঘর থেকে আমি 100 টাকা ধার নিয়ে 1 কেজি চাল কিনছি, 1/2 কেজি আলু কিনছি, মরিচ কিনছি, ডাল কিনছি। ওরা সারাদিন না খাওয়া, রাত্রে খাইছে, সকালে খাইছে। তো এখন দেখি যে 1 কেজি চালে হয় নাই, শেষ হয়ে গেছে, দুপুরে কি রান্না করবে? খুব কষ্ট হচ্ছে ওদের। আমার ভাইটা আমার কাছে আপু দুটা টাকা দে, আমি টাকা দিতে পারতেছি না।
বাবা কি করছে?
বাবা কিছুই করতেছে না, বাবা জুয়া খেলতেছে।
আপনার মা কিছু বলছে না?
আমার মা বললে আমার মাকে মারধর করে। মাকে তো আমি চোখে দেখলাম অন্ধকার, দেয়ালে পিঠ থেকে গেছে। আমি ওর কথা রাজি হয়ে গেছি।
কার কথা রাজি হয়েছে?
আমার ফ্রেন্ডের কথা।
কোন ফ্রেন্ড?
ও ছিল মানে কোন এক হলের নেতা ছিল তো, ওকে ওর সাথে আমার রাস্তায় একসময় পরিচয় হয়েছিল। আর রাশেদ যা আমার জীবনে ছিল, ও কোনো টাকা পয়সা দিত না তখন, আমিও চাইতাম না। তো ওর সাথে যে আমি ফোন দিলাম ওকে যে দেখো সোহাগ, আমি তোমার প্রপোজালে রাজি আছি, তবে 1000 টাকা না, মানে কোন অর্থে যেন আমি তখন চিন্তা করলাম যে নিজের সম্মানটাই যেহেতু দেবো, তো 1000 টাকার বিনিময়ে কেন আরো বেশিতে দেবো। এই সেন্সটা আমার মাথায় মানে কাজ করলো। তো আমি এই কথা বলার পর তুমি কত চাই? আমি 2000 টাকা চাই। আমি তোমাকে 2000 টাকা দেবো না, 1500 দেবো, তুমি রাজি আসো? ঠিক আছে রাজি আছি। ওর সাথে আমি গেলাম, ও কোন এক হোটেলে আমাকে নিয়ে গেছে। নিয়ে যাওয়ার পর ওকে আমি ওখানে 1 ঘন্টা সময় দিছি, ওখান থেকে আমি চলে আসি। চলে আসার পরে ঘরে বাজার টাজার করি। সেই দিন রাত্রে সম্ভবত রাশেদ আমাকে রাস্তায় দেখছে, আমাকে ফোন দিছে, ফোন দিয়ে বলছে তুমি কোথায় আছো, এখন আমার সাথে দেখা করো। তো দেখা করো, ও আমাকে একটা মসজিদে নিয়ে ছুঁয়ে বলছে তোমার এখন থেকে ভরণ পোষণ যা আসছে আমি গ্রহণ করবো।
আপনি তো রাশেদের কাছ থেকে হেল্প নিতে পারতেন, কেন নিলেন না?
আমি কেন জানি ওর কাছ থেকে চাইনি। আর ও একদিন আমাকে একটা কথা বলছে যে মেয়েরা ছেলেদের কাছ থেকে টাকা খায় সে মেয়েরা ভালো হয় না। আমি ওর কাছে ভালো সাজার জন্য আমি আমার নিজের সম্মানটুকুকে বিক্রি করে দিচ্ছি, একমাত্র বাবা মার ভাই বোনের শুধুমাত্র মুখে দুমুঠো ভাত দেওয়ার জন্য। সেই রাতে রাশেদ আমাকে একটা মসজিদে দাঁড় করাইয়া বলছে যে ও আমার সম্পূর্ণ ভরণ পোষণ দেবে, আমি কারোর সাথে ফোনে কথা বলতে পারবো না।
আপনি রাশেদকে বলেছিলেন যে আপনার জীবনে এই ঘটনাটা ঘটে গেল কিছুক্ষণ আগে?
না, ওর কাছ থেকে আমি লুকিয়ে গেছি, ও যা যা বললো আমি মেনে নিলাম। ও আমার বাবাকে ফোন দিল, তো বাবার সাথে রাশেদের সাথে আগে থেকে একটা পরিচয় ছিল। বাবাকে ও বলছে যে আমরা দুজন বিয়ে করে ফেলছি। তখন আমি বলি মিথ্যে বললা কেন? মিথ্যে বলা ছাড়া কোনো কাজ নেই, ও এখন হাজবেন্ড হয়ে আমার বাড়িতে যাবে। তো আমি সবাইকে এসব বললাম যে আমার বিয়ে হয়ে গেছে, ডিভোর্স হয়ে গেছে, ওইদিকে এদিকে আমার বিয়ে হয়ে গেছে। পাড়ার প্রতি সবাই খুব খুশি হলো, মিষ্টি আনছি আমি। পরে আমার বাবা মা তো খুব খুশি, বাবার একটাই চিন্তা এত বড় লোকের ছেলে তার মানে ভালো হবে। তারপর থেকেই আমি আমার স্কুলে জবটা ছেড়ে দিয়েছি, ও আমাকে স্কুলে জবটা ছাড়িয়ে নিয়েছে, ও আমাকে হেল্প করত। এরকম করে 6 মাস গেল, তো ওর বিনিময়ে আমার কাছে কিছুই চাইনি। তো
কত টাকা করে দিত প্রতি মাসে?
মানে ও বাজার করে দিত টোটালি একটা।
আর আপনার বাবা এগুলো বসে বসে খেতেন?
হ্যাঁ, বাবা এগুলো বসে বসে খেতেন। এরকম করে 6 মাস চলে গেল, রোজার ঈদ, এটা হচ্ছে 2010-এর ঘটনা। তো আমাকে সম্পূর্ণ মানে বাজার টাজার দেবে, হঠাৎ ওর সাথে আমার ঝগড়া লেগে গেছে, ও আমাকে এখন আর বাজার টাজার দেবে না, কি করব। তারপরে আমি রাস্তায় একদিন সোহাগের কাছে গেছি, সোহাগও আমাকে ফিরিয়ে দিয়েছে। ফিরিয়ে দেওয়ার পরে আমার মানে রাস্তায় বসে আমি চিৎকার করে কাঁদতেছিলাম, রাশেদকে বারবার ফোন দিচ্ছিলাম, ও আমার ফোন রিসিভ করতেছে না, কি করব। বাসায় ফিরে আসলাম, আসার পর দেখি যে দুপুরে যে খেয়েছে আমার ভাই বোন গুলো আর খায়নি, রাত্রে প্রতিবেশীর ঘর থেকে খাবার দিয়ে গেছে, সেটাও আমার বাবা খেয়েছে, ভাই বোনরা খেয়েছে, আমিও খেয়েছি। পরের দিন সকালবেলা রাশেদকে খুঁজতে বের হয়ে গেলাম আমি, আমার কামরাঙ্গি চর থেকে হেঁটে টিএসির মোড় গেলাম, সেখানে ওকে পেলাম না, বাংলা মোটর আসলাম, বাংলা মোটর ওকে আমি পাইনি। ওকে খুঁজতে খুঁজতে আমার বিকেল হয়ে গেছে, বিকেল পারে সন্ধ্যা হয়ে গেছে, সারাদিন কিন্তু ভাই বোন গুলো না খাওয়া। রাস্তায় বসে জগন্নাথ হলের ওখানে বসে বসে চিৎকার করে কাঁদতেছি, আমি কি করব এখন। এক মহিলা আমাকে দেখছে, দেখে বলছে আমি তুমি কান্না করো কেন, কি হয়েছে? আমার এরকম অবস্থা, আমি কি করব। তো পরে বলো আমার সাথে আমার বাসায় চলো। আমি বাসায় যাবো না, কারো আমার ওই যে মানে আগে তো টিভিতে দেখতাম বাসায় নিয়ে যেত মেরে ফেলতো, ভয়টা ছিল আর কি, আমি কারো বাসায় যাবো না, আমার বাসায় গেলে তোমার ভালো হবে, তুমি চলো। একটা বিশ্বাস নিয়ে, একটা দুঃসাহস নিয়ে আমি ওনার বাসায় যাই। যাওয়ার পর ও আমাকে বুঝালো, দেখো এইভাবে হবে না, তুমি কিছু করো, তুমি বাবা মাকে খাওয়াতে চাও? হ্যাঁ, আমার বাবা মা আমার কাছে সবকিছু, আমি খাওয়াবো তাদেরকে। ও আমাকে প্রস্তাব দিল যে আমার 3টা ফ্রেন্ড আছে, তুমি আমার 3টা ফ্রেন্ডকে সময় দিবা, তুমি আজ দিতে পারবে? আমি বলছি আমার টাকার দরকার, আমি যে কোনো মূল্যের বিনিময়ে আমি টাকা চাই, যে কোনো মূল্যের বিনিময় হোক আমি টাকা চাই, আমার টাকার দরকার, আমাকে আপনি প্লিজ ধার হলেও দেন। ধার আজকালকার জমানায় কেউ কাউকে দেয় না, তোমার মানে দেহর বিনিময়ে তুমি টাকা নিতে পারো। তারপর ওনার 2টা ফ্রেন্ডকে ফোন দিলেন, একজনকে লাইনে পায়নি, 2জনকে পেয়েছে, 3জনে কথা বলছে। তো ওদেরকে আমি 1 ঘন্টা 1 ঘন্টা করে 2 ঘন্টা সময় দেওয়া, উনি আমাকে প্রথম দিন দিলেন 2000 টাকা। আমি ওগুলো নিয়ে বাসায় আসছি, আসার পরে বাবা আমাকে বাজার টাজার করে দিছি, খাইছি। সেই দিন রাত্রে আমার বাবা আমাকে বলছে এত রাত কেন করছো, কোথায় গেছো, এটা সেটা বলে আমার বাবা আমাকে মারছে। তখন আমি মাকে বললাম তোমাদের জন্য কষ্ট করব, ঘরে এসে মারও খাবো, এটা তো হয় না। তো মা আর কিছু বললেন না। তো পরের দিন উনি আমার ফোন নাম্বার রেখে দিচ্ছে, এক সপ্তাহ পর আবার আমাকে ফোন দিছে
এই ভদ্রমহিলা।
এই ভদ্রমহিলা, আচ্ছা তুমি তো একদিন চলে গেলে আর ফোন দিলে না, খোঁজ না, ওই টাকাতে কি হয়ে যাবে না, তোমার আরো টাকার দরকার, আমি কিভাবে হয়? এর ভিতরে রাশেদ আমার কোন খোঁজ খবর নেয়নি।
আমি আপনাকে খুব, আমার মনের ভিতরে কোশ্চেনটা ঘুরছিল, আমার মনে হয় যে প্রশ্নটা করা উচিত। হ্যাঁ, আমি প্রশ্নটা করছি এইভাবে, প্রথম কথা হচ্ছে যে আপনি কি কাজ করছেন সেটার চাইতে আমি বরং কেন করছেন সেদিকে থাকতে চাই। হ্যাঁ, এক। দুই নম্বর হচ্ছে যে আপনি তো নিজেও জানেন, কারণ আপনি যে ফ্যামিলিতে বড় হয়েছেন, এটা কত নিকৃষ্ট ধরনের কাজ, কতটা বাধ্য হলে একটা মানুষ এই কাজটা করে সেটাও আমরা দেখেছি। এই কাজটা করে যখন আপনি পয়সাটা পেতেন, সামান্য ডালের পয়সা, ভাতের পয়সা, হ্যাঁ কোন রকম ভাই বোনের মুখে তুলে দেওয়ার মতো একটা পয়সা, ওরা যখন এই খাবারটা খেত বা আপনি যখন খেতেন, আপনার ফিলটা কি হতো?
আমি যখন এই কাজটা করতাম, আমি যখন বের হতাম, তখন আমার মনে হয় যে আমি কোনো মানুষের ভিতরে পড়ি না, আমি একটা জঘন্য ধরনের মেয়ে, আমি নষ্ট হয়ে গেছি। যে জিনিসটা আমি সবসময় আমার হাজবেন্ডের মুখে শুনতাম, তো পরবর্তীতে এই কাজটা আমি করব আমি কোনোদিন ভাবি নাই। আর ওই খাবারটা যেন আমার গলা দিয়ে নামতো না, কিন্তু মা শেষে বুঝতে পারত যে এই কাজটা আমি কেন করলাম। অন্য কোনো কাজ করতে পারতাম, তখন চিন্তা করতাম যে অন্য কোনো কাজ করলে তো ওরা আমাকে রোজ টাকা দেবে না, হয়তো আজকে আমি জয়েন করছি এক মাস পর আমাকে টাকা দেবে, কোনো মালিক আমাকে অ্যাডভান্স কিছু টাকা দেবে না, এটা দিয়ে মাস চলবো। তো পরে দেখা যেত কি, এরকম এক সপ্তাহ করছি, দুই সপ্তাহ করছি, তিন সপ্তাহ করার পরে, মাসখানেক পড়ার পরে না আমার কাছে কোনো খারাপ লাগতো না, কিন্তু ওই টাকার খাবারটা আমার গলা দিয়ে নামতো না। আর রাশেদকে তখন প্রচুর ঘেন্না হতো যে ও আমার কেন খোঁজ নেয় না, ও যদি খোঁজ দিত তাহলে আজকে আমার এরকম হতো না। এরকম করে রোজা চলে আসলো, আমি রোজার ভিতরে আমার বাবা মাকে এই কাজ করে ফুলফিল বাজার করে দিলাম। ঈদ কাটলো, ছোট ভাই বোন গুলোকে কাপড় দিচ্ছি, আমার ফুপু, ছোট ফুপু, আমার এত কষ্ট পেয়েছি তখন যে আমার ছোট ফুপু আমার মাকে দিচ্ছে, ছোট ফুপু আর বড় ফুপু মাকে দিছে, বাবাকে দিছে, ভাইকে দিছে, বোনকে দিছে, আমাকে একটা সুত পরিমাণ জিনিস কেউ দেয়নি। যখন আমি দেখলাম যে ওরা আমাকে পছন্দ করে না, তখন আর ওদের প্রতি আমার কোনো মায়া থাকলো না। তো ঈদের দিন রাশেদ আমাকে ফোন দিছে, ফোন দেওয়ার পরেও বলতেছে কেমন আছো, আমি কি তুমি যেমন রেখেছো ঠিক সেরকমই আছি, না মরে বেঁচে আছি। তো ও বললো যে এভাবে কথা বলতেছো কেন, আমি কি না, তুমি যে একটা ব্যক্তিকে রেখে গেছো, জানো আমার বাবা কাজ করে না, আমার টাকা খায়, তোমারটা খেয়েছে, তো তুমি কিভাবে এভাবে চলে গেলে আমাকে রেখে? ও আমাকে বললো যে ঠিক আছে সবকিছু ঠিক হয়ে যাবে। ঈদের দিন রাতে ও বলতেছে যে তুমি একটা কাজ করো, তুমি আমার সাথে দেখা করো। কখন দেখা করবো? রাতে দেখা করো। বিকেলে ওই মহিলা আমাকে ফোন দিছে যে লাবণ্য তুমি একটু আসবা, কেন আমার দুটা ফ্রেন্ড আসছে, তুমি যাদের সাথে বসো তারাই আসছে, ঈদের দিন তোমাকে দেখতে চায়। তো আমার তো কোন রকমেরই নেই, আমি চলে গেছি, আমি কিন্তু পুরনো কাপড় পরে গেছি, কারণ আমি ঈদে কোনো কাপড় নিইনি। মানে তখন আমার আমার হাজবেন্ড আমাকে ছয় মাসে কিছু দেয়নি, বাবা মাও কিছু দেয়নি, ওই যে শাড়িগুলো বিয়ের আগে কিনছি বা বাঁশ শাড়িগুলো, নতুন শাড়িগুলো, ওগুলো পরতাম। তো আমি যাওয়ার পরে ওনারা আমাকে দুই ঘন্টা রাখলো, দুই ঘন্টা রাখার পর আমাকে 3,000 টাকা দিচ্ছে। ওরা বাইরে খেলো আমাকে নিয়ে, আমি ওদিকে রাশেদকে ফোন দিচ্ছি, রাশেদ ফোন রিসিভ করে না। 8টার দিকে প্রচন্ড বৃষ্টি হচ্ছিল, ওই বৃষ্টিতে ভিজে ভিজে ওকে আমি পুরো টিএসসি খুঁজছি, রমনা খুঁজেছি, ওকে আমি পাইনি। ও আমাকে 10টার সময় ফোন দিছে, তুমি কোথায়? বাসায়। তুমি আমার সাথে দেখা করতে আসতো না? এটা বলো, প্রচন্ড ঝগড়া করতেছে আমার সাথে। পরে আমি আচ্ছা ঠিক আছে, আমার ভুল হয়ে গেছে। পরে ফোন রেখে দিয়ে ছোট বেটা বলতেছে আপু শিশু পার্কে ঘুরতে যাবো। আর আমি আমার ছোট ভাই বোনদেরকে বাবা যে দেয় না সে অভাবটা বুঝতে দিতাম না, যেভাবেই হোক আমি ওদের সবাইকে বুঝায় রাখতাম যে না টাকা পয়সা আছে, খেতে পারবি, চলতে পারবি। তো আমার ওদেরকে নিয়ে আমি শিশু পার্কে ঘুরতে গেলাম, 3,000 টাকা ছিল, তো 1,000 টাকা খরচা হয়ে গেল ওদের যাওয়া আসা না। ও আমাকে রাশেদ আমাকে ফোন দিল, বললো চল আজকে আমার এক ফ্রেন্ডের বাড়িতে যাব। ঠিক আছে যাব। ফ্রেন্ডের কে কে আছে? মা আছে, ভাই আছে, বোন আছে, সবাই আছে। কিছুর জন্য যাব? ওরা আমার বউকে দেখতে চাইছে। ঠিক আছে যাব। ঠিক আছে, রাত 8টায় ওদেরকে বাসায় দিয়ে আসার পরে আমি ওর সাথে দেখা করলাম, সম্ভবত গুলিস্তান গিয়ে।
ওর বাড়ি কি গুলিস্তানে ছিল?
ওর বাড়ি মগবাজার।
ওকে, আপনি বলছিলেন যে রমনাতে খুঁজছেন, টিএসসিতে খুঁজছেন, এই জায়গাগুলোতে আপনি কেন খুঁজতেন?
ও এখানেই থাকতো
সারাদিন,
বেশিরভাগ সময় এখানে সময় কাটাতো বন্ধুদের সাথে, আর ও আমাকে বলছে ঈদের দিন রাত্রে ওইখানে থাকবে।
ওকে,
পরে আমি ওর সাথে গুলিস্তান দেখা করতে গেছি, যাই দেখো এক ফ্রেন্ড আছে এখানে, পরিচয় করে দিল, ওর নাম কালাম, ওর বাড়িতে আমরা বেড়াতে যাবো। ঠিক আছে চলো। বাড়িটা ছিল ভুলতা গাউসিয়া। যাওয়ার পরে দেখলাম যে খুব অন্ধকার, খুব একটা গ্রাম, বিল চারপাশে, ওখানে নিয়ে যাচ্ছে কোনা কোনা দিয়ে দিয়ে, ঢুকালো কোথায় বাড়ির পেছন দিয়ে। কি ব্যাপার, বাড়ির পেছন দিয়ে ঢুকলাম, ও একটা নতুন বাড়ি করছে, গেট করা হয়নি, টিন দিয়ে লাগিয়ে রাখছে, এটা আসলে টিন দিয়ে লাগানো ছিল। দরজা কেউ তো নাই এখানে, এক রুম, একটা বিলের ভিতরে এক রুম। তো আমার কোন না ভয় ছিল না, ও ছিল সাথে।
আপনি ওকে লাভ করতেন সেই সময়টাতে? এবং আপনি যে কাজের মধ্যে জড়িয়ে গেছেন
এই কথাটা আমি ওকে বলিনি।
ও কি বুঝতেও পারেনি?
ও বুঝতেও পারেনি, ওকে আমি বলতাম না, ও বুঝতে পারেনি। কারণ এই মাসটা ও আমাকে সময় দেয়নি
না, কিন্তু ওর তো সন্দেহ হওয়া বা জিজ্ঞেস করার একটা ব্যাপার ছিল যে টাকাগুলো কোথা থেকে আসছে।
কিছু জিজ্ঞেস করে নেই, ও বলছে বাজার করছে, আমি কি কোন রকম করেছি, মিথ্যে বলেছে আমার সাথে।
আপনার ফ্যামিলি বুঝতো না যে?
আমার মা বুঝতে পেরেছিল, পরে আমাকে জিজ্ঞেস করছে এত টাকা করতে গেছে, আমি মার কাছে স্বীকার করছে।
মা কি বলেছিল?
মা কোনো কথা বলেনি, মা নিস্তব্ধ হয়েছিল।
বাবা বুঝতো না?
বাবা বুঝতো না। আমার বাবা এক কথা মোট কথা বলতে গেল, ও ছিল টাকার, ও টাকার জন্য সব করতে পারে, শুধু পারে না মেয়ে আর বউকে বেচতে। তো আমি তখন ওর সাথে গেলাম, তারপর ও আমাকে বলতেছে কি দেখো ওর ফ্যামিলির কেউ নাই, তো তোমাকে মিথ্যে বলে এখানে আনছি। তখন বাজে রাত 11টা।
প্রিয় শ্রোতা, আমরা এই জায়গাটিতে ছোট্ট একটা বিরতি নিতে চাই, 4 মিনিটের বিজ্ঞাপন বিরতি। আমাদের এই স্পেসটা কষ্টের স্পেস, এই স্পেসটা কান্নার স্পেস, সেই কান্না হয়তো আপনি ইথারের ওপার থেকে অনুভব করতে পারছেন। এটাই একটা বড় সমস্যা রেডিওর, কারণ চোখ দিয়ে টপটপ করে পানি পড়ে দেখা যায় না, তবে যারা গল্পের ভেতরে রয়েছেন তারা কিছুটা হলো অনুভব করতে পারছেন। লাবণ্যর চোখের যে মুহূর্তে যে পানিটা, সেটা আসলে না দেখলে বোঝানো যাবে না, সেটার বেগটা আসলে কতটা তীব্র। আমরা ফিরে আসছি 4 মিনিট পরে, এবং 4 মিনিট পরেই আমরা বাকি গল্পগুলো জানব। এই ফাঁকে ওকে দেখার জন্য চলে আসতে পারেন আপনারা আমাদের ফেসবুকে। আমাদের ফেসবুকের ঠিকানা www.facebook.com/hello8920। আমি আবারও বলছি facebook.com/hello8920। ওখানে গিয়ে অবশ্যই লাইক দেবেন, এবং লাইক দেবার সঙ্গে সঙ্গে আপনি হ্যালো 8920-র মেম্বার হয়ে যাবেন। ফিরছি ঠিক 4 মিনিট পর।
ক্লোজ আপ প্রেজেন্টস হ্যালো 8920, ক্লোজ আপ, দ্য ক্লোজার দ্য বেটার। আচ্ছা, ধরুন একজন মানুষ, তার প্রতি আপনার প্রচন্ড ভালো লাগা, আর সেই ভালো লাগা থেকেই হয়ে গেছে ভালোবাসা। হঠাৎই কোনো একদিন দেখা হয়ে গেল তার সাথে, এরপর দুজন দুজনের কাছে আসা, হাত ধরা, একসাথে নাচ গান, আনন্দ উল্লাস আর সতেজ নিঃশ্বাস, থাকতে শুরু করা একদম পাশাপাশি, একে অন্যের খুব কাছাকাছি। দুজনকে কাছে আনার এই কাজটি সহজ করে ক্লোজ আপ, আর একসাথে রাখে বহুক্ষণ। কারণ অ্যাক্টিভ জিঙ্ক মাউথ ওয়াশ এবং মাইক্রোশাইন ক্রিস্টাল সমৃদ্ধ নতুন ক্লোজ আপ ডিপ অ্যাকশন আপনাকে দেয় সতেজ নিঃশ্বাস 12 ঘন্টা পর্যন্ত। শুধুমাত্র একটি টুথপেস্ট নয়, এ হলো ক্লোজ আপ।
ঘড়ি দেখ, কয়টা বাজে হিসাব আছে?
কেন, রাত 10টা।
উফ, তবুও তুই বলছিস ফেয়ারনেস ট্রিটমেন্টের কথা, এত রাতে কোন পার্লারটা খোলা আছে?
শোন, এখন থেকে ঘরে বসে রাত জুড়ে চলবে নাইট ফেয়ারনেস ট্রিটমেন্ট।
কিভাবে?
এলো ফেয়ার এন্ড লাভলি নাইট ফেয়ারনেস ট্রিটমেন্ট, এটি ত্বকের 5 স্তর গভীরে পৌঁছে আপনার চুলগুলো উজ্জ্বল করে আর নতুনের মতো করে তোলে, ফলে রাত জুড়ে আপনি পান ডাবল অ্যাকশন ফেয়ারনেস। নতুন ফেয়ার এন্ড লাভলি নাইট ফেয়ারনেস ট্রিটমেন্ট।
Close up presents Hello 8920. Close up. The closer, the better.
প্রিয় শ্রোতা, 4 মিনিটের বিজ্ঞাপন বিরতির পর আমরা আবারও ফিরে এসেছি ক্লোজ আপ প্রেজেন্স হ্যালো 8920 তে। আমি আরজি কিবরিয়া আপনার সঙ্গে রয়েছি, এবং আপনি শুনছেন আপনার প্রিয় স্টেশন ABC রেডিও FM 89.2। জীবনের গল্পে আজকে রয়েছে এখানে লাবণ্য। লাবণ্য এই সমাজে বড় হওয়া একজন মেয়ে, তার পরিবার আছে, তার চারপাশের সমাজ ছিল, তার বাবার আর্থিক প্রতিপত্তিও ছিল, বিয়েও হয়েছিল, সবকিছুই ছিল। থাকার পরেও বর্তমানের তার যে জীবনের গল্পে আমরা যে জায়গাটিতে রয়েছি, সেটা আমাদেরকে অনেক বেশি শক্ট করে। এই যে বললাম না, জীবনের গল্প থেকে আপনি কিছু না কিছু হলেও শিখবেন, এবং একটা মেয়ে কতটা বাধ্য হলে এরকম অনৈতিক পথে যেতে পারে, এবং একটা পরিবারের জন্য কতটা অসম্মানের সেটা হতে পারে, সেই জ্বলন্ত উদাহরণ আজকে আমরা এখানে উপস্থাপন করবার চেষ্টা করছি। আমরা ফিরে যাব লাবণ্যর কাছে, তবে তার আগে বলতে চাই, তাকে দেখতে চাইলে এবং তাকে নিয়ে কোনো প্রশ্ন করতে চাইলে, যোগাযোগ করতে চাইলে আপনারা চলে আসতে পারেন আমাদের ফেসবুকে। আমাদের ফেসবুকের ঠিকানা facebook.com/hello8920। আমি আবারও বলছি facebook.com/hello8920। ওখানে গিয়ে লাইক দিলে আপনি হ্যালো 8920-র মেম্বার হয়ে যাবেন। এবং একই সাথে যারা জীবনের গল্প বলতে চান এবং জীবনের গল্প নিয়ে কোনো কমেন্টস করতে চান, তারা আমাদেরকে ফোন করতে পারেন। আমাদের ফোন নম্বরটি হচ্ছে 9115668 আমি আবারও বলছি 9115668 ফোন করার পরে দেখবেন ওখানে নির্দেশনা দেয়া আছে, সেই নির্দেশনা অনুসারে অবশ্যই আপনার সেল নম্বরটি বলে তারপরে আপনার জীবনের গল্পের সারাংশটুকু বলে বলবেন আপনার সঙ্গে যোগাযোগ করতে, আমাদের টিম মেম্বার শাকিল আপনার সঙ্গে যোগাযোগ করবে। লাবণ্য তারপর কি হলো?
যখন রাশিদের সাথে ওর বন্ধুর বাড়িতে গেলাম, ও আমাকে বলল দেখো তোমাকে মিথ্যে বলে এখানে এনেছি, ওর কোনো বাবা মা থাকে না, ওর এটা বাড়ি করছে নতুন, তো আমরা দুজন একাই থাকবো। ভালো কথা, আমরা একাই থাকবো, সমস্যা নেই। আধা ঘন্টা পর মানে ও আইসা মানে ও আমাকে ওখানে গিয়ে ও আমাকে ইউজ করে, তারপরে আধা ঘন্টা পর ও আমাকে বলতেছে একটা কথা বলে তুমি রাগ করো না। কি কথা? আমার বন্ধু তোমাকে চায়।
হোয়াট?
হ্যাঁ, ওর বন্ধু আমাকে চায়, নয়তো বা একটা গ্যাঞ্জাম করবে।
মানেটা কি?
মানেটা হচ্ছে এটা ওদের কন্ট্রাক্ট ছিল যে যাকে নিয়ে যাবে দুজনে মিলে ভোগ করবে, কিন্তু আমি যখন চিল্লাচিল্লি করলাম এই করলাম তখন বলছে আমাকে একবার ওকে একটা সুযোগ দাও, তখন আমি কোনো মতেই না আমি চলে যাবো এখান থেকে। মোবাইলটা ধরে দেখি রাত একটা বাজে, তখন আমি কোথায় যাব?
This track was downloaded from FusionBD.com.
গ্রাম থেকে আমি কিভাবে বের হবো আমি কিন্তু চিনি না সেটা। তো পরে আমি ওখানে রইলাম, পরে ও আমাকে অনেক রিকোয়েস্ট করে, ও আমার মানে না যেন পা ধরছে এরকম রিকোয়েস্ট করে ওর বন্ধুকে গেলো, ও বাইরে চলে গেল, ওর বন্ধুকে পাঠিয়ে দিলাম। ওর বন্ধুকে আমি পা পর্যন্ত ধরছি যে ভাইয়া আমি আপনার বন্ধুর ওয়াইফ, আপনি এইভাবে আমাকে ভোগ করতে পারেন না, তাতে আমার কি, আমার তো আপন কেউ না। কোনো মতে যখন না শুনছে তখন মনটাকে একটা বুঝ দিছি যে যখন আমি ওই যে দুইটা লোকের সাথে মেলামেশা করছি ঠিক ওই মন মানসিকতা নিয়ে আমার ওর সাথে মেলামেশা করতে হবে, ওকে আপন ভাবলে চলবে না আমার। তো চলে গেল, আমি ওয়াশরুমে ঢুকে তখন চিৎকার করে কাঁদতেছিলাম যে আমি কাকে ভালোবাসলাম, যে আমাকে অন্য পুরুষের হাতে তুলে দিল, তাহলে তো আমি নিজেই ঠিক ছিলাম যে ওই লোকগুলো তো ভালো ছিল যাদের সাথে আমি জঘন্য কাজটা করছি বা নোংরা কাজটা করেছি, তারাই তো ভালো, তাহলে তো এই মানুষটাকে ভালোবেসে বিশ্বাস করে আমার কোনো লাভ নেই। তো তারপর ও মানে এরকম একটা ভেব করলো, ও আমাকে আয়সা জড়ায় ধরে প্রচন্ড কান্না করতে শুরু করলো যেন সব ভুল ওর, ও আমার কাছে ক্ষমা চাইলো পা ধরে ওই রাতে। তো কেন জানি মনটা আমার আবার ঘুরে গেল। সকালবেলা আমরা দুজন চলে আসলাম, চলে আসার পরে ওকে আমি বললাম যে দেখো এরকম হলে আমি আর কখনোই তোমার সাথে কোথাও যাব না।
বাই দ্য ওয়ে, আপনি যে এভাবে রাত কাটালেন আপনার ফ্যামিলি আপনাকে কিভাবে নিল?
আমার ফ্যামিলি থেকে ও বলে গেছে যে আমরা বেড়াতে যাচ্ছি।
আপনার ফ্যামিলি তো জানে যে আলটিমেটলি আপনারা বিবাহিত?
হ্যাঁ।
ওকে,
তো আমি বাসায় ঢুকলাম, এখন আমার বাবা এই আমাদের বিয়ের কথাটা আমাদের গ্রাম সরকারের কাছে জানায় দিছে। জানাই দেওয়ার পর আমার গ্রাম সরকার আসছে, কাকে বিয়ে করেছে মামুনি দেখি একটু। তখন আমার গ্রাম সরকার একটা ই দিল যে উঠায় দেব। এখন উনি আমার বাবার এখন লোভ হচ্ছে যে এখন যদি উঠায় দেই 50,000 টাকা খরচা করলে আমি 1,00,000 টাকা পাবো।
কিভাবে?
অনুষ্ঠান করলে টাকা উঠবে।
ওকে, সবাই গিফট দিবে?
গিফট দেবে, আর আমার আত্মীয় স্বজন তো বিশাল বড় লোক।
বাই দ্য ওয়ে, এখানে গ্রাম সরকার বলতে আপনি কাকে বোঝাচ্ছেন?
ওই চরটা তো একটা গ্রামের মতো ছিল, তো ওখানে চেয়ারম্যান মেম্বারের পরে একজন গ্রাম সরকার থাকতো, যে কোনো বিচার আগে গ্রাম সরকারের কাছে যেত, তারপরে মেম্বার, তারপরে চেয়ারম্যানের কাছে যেত।
আচ্ছা আচ্ছা।
তো তাকে বলার পরে সে বলল যে রাশেদকে বলো তোমার এই এলাকায় তোমাকে আধা কাঠার উপর হলো 1 কাঠা জমি কিনে দিতে হবে আমার মেয়েকে।
রাশেদকে বললো এটা?
হ্যাঁ। তুমি যে আমার মেয়েকে বিয়ে করবা, তোমার ফ্যামিলি যে আমার মেয়েকে নেবে।
বিয়ে তো করেই ফেলেছেন, বিয়ে করার প্রসঙ্গ আসবে কেন?
মানে উঠায় দেবে আর।
আচ্ছা।
বা তোমার ফ্যামিলি যে ওকে নিচ্ছে, এখনো তো ফ্যামিলি জানে না, তোর ফ্যামিলি যখন জানবে তখন কি গ্রহণ করবে? যদি না করে তাহলে আমার মেয়ে কোথায় যাবে? তার মানে তুমি আমার মেয়েকে এখানে একটা বাড়ির উপর 1 কাঠা জমি কিনে দিবা, সে একতলাই হোক 3 সেটি থাক সেটা বড় কথা না।
কোথায় এটা?
এটাও চরের মধ্যে হবে,
কামরাঙ্গির চরে।
কামরাঙ্গির চরেই হবে এটা। তখন ও বললো ঠিক আছে আমি করবো। তো এভাবে করে আমাদের সম্পর্ক এগোতে থাকে 2011। ভালো আছি আমরা, ওর টাকা পয়সা আমাদের সংসার চলতেছে। তো 2012 গিয়ে ও আবার গ্যাঞ্জাম করলো আমার সাথে, ঝগড়াঝাটি করার এক পর্যায়ে ও আমাকে ছেড়ে চলে যাবে, এসে অনেক বুঝ করে অনেক মিলমিশ করিয়ে দিল। ঠিক আছে, 6 মাস চলে গেছে, কিভাবে যেন ওর ফ্যামিলি জেনে ফেলছে আমরা বিয়ে করছি। ওর ফ্যামিলি এখন আমাকে ফোন দেয় আমার উপরে চরম অত্যাচার, তুমি ওকে নেবে না, ও সে ওর বউ হতে পারো না, তোমার মতো মেয়েকে আমরা ওর বউ করবো। আর সবচেয়ে বড় ভুল ছিল যে রাশেদ এর আগে আমার ফুপুকে নেয়ার জন্য নাকি ঘরে এরকম ঝগড়াঝাটি করছে। পরে ওরা জানতে পারছে ওনারই ভাস্তি আমি, তার মানে ওই ফুপু যেহেতু এত খারাপ ভাস্তিটা আছে তারও খারাপ। ও বলে যে না ওর ফুপু যেমনই হোক আমার ওয়াইফ ভালো, এরকম গ্যাঞ্জাম করে টোরে। ও বহুবার বিষ খেয়েছে নাকি অভিনয় করেছে জানতাম না। 2013 আইসা ওর আমার সম্পর্ক ভালো যাচ্ছে, হঠাৎ করে ও আমাকে একদিন রাত্রে ফোন দিছে আমি লন্ডন চলে যাচ্ছি, তুমি ভালো থাইকো সুস্থ থাইকো, ঘরে বাজার টাজার কিচ্ছু দিয়ে যায়নি, হুট করে লন্ডন চলে যাচ্ছে। আর আমার কেন জানি মনে হতো আমার জীবন থেকে একদিন যাবেই, তার মানে স্কুলগুলোর সাথে আমার রানিং রাখতে হবে, স্কুলে চাকরি করি আর না করি খুব ভালো সম্পর্ক থাকতে হবে। এই ফ্যামিলিগত ভাবে আমি যেরকমই হই না কেন কিন্তু শিক্ষকতার দিক দিয়ে আমি খুব কড়া ছিলাম, আমাকে প্রচন্ড ভয় পেত সবাই, আর আমাকে কেউ বলতোই না যে আমি ম্যাট্রিক পাশ করেছি, সবাই বলতো হয়তো বা ম্যাডাম অনার্স কমপ্লিট করেছে। ও লন্ডন চলে গেল, আমাকে বলছে যায় ফোন দেবে আমার জন্য কি কি যেন রেখে গেছে সেগুলো দেবে, কিন্তু এগুলোর কিছুই করেনি। ও যাওয়ার সময় আমি চিৎকার করে কান্না করছি ফোনে, তুমি কিসের ভিতর আমাকে রেখে গেলা, কার কাছে থাকবো আমি, কিভাবে বাঁচবো। আমার বাবা যখন শুনতে পারলো যে ও চলে গেছে, আমার বাবা আমাকে প্রচন্ড মারধর করলো, আমাকে এখন দেখতে পারে না, আমি টাকা পয়সা দিতে পারি না।
বাবা কি তখন কোনো কাজ করছে?
কোনো কাজ করতেছে না, সে ওই জুয়াই খেলে,
জুয়াই খেলে আর ঘরে বসে বসে খায়,
ঘরে বসে বসে খায়।
মানে আপনি যা নিয়ে আসেন সেটা
যা নিয়ে আসতেছি তাই খাচ্ছে, কোনো কাজ নেই তার,
এবং তার কোনো লজ্জাও নেই সেটার জন্য,
মানে পস্তানো বোধটা ওর নাই।
ওনার বয়স কেমন ছিল, মানে লাইক উনি কাজ করতে পারতেন, এই সামর্থ্য ছিল শরীরে?
হ্যাঁ 45।
ওকে।
আর তার একটা সবচেয়ে বড় অভ্যাস ছিল সে যে কোনো দোকানে ঋণ করবে। একসময় দেখলাম কি ঋণের মাত্রা এত হারে বেড়ে গেছে 3.5 লক্ষ টাকার মতো দেনা হয়ে গেছি আমি।
আপনি মানে আপনার কাজের জন্য নাকি বাবা দেনা করে আছে?
মানে উনি করে করে আমার নাম দিয়ে আসে, মেয়ে বেতন পেলে দিয়ে দেবো, মেয়ের জামাই দিয়ে দেবে, সবাই তো আমাকে চেনে।
কি কিন্তু?
সিগারেট, সিগারেট এইটা সেটা, এই আবি যাবি, দেখা যায় কোনোদিন রাশিদের বাজার দিতে লেট হয়েছে, একবেলা চাল নাই, ওই চালটা এটা সেটা আনতো। 2013 রাশেদ চলে আসলো দেশে, আসার পরে ও আমাকে বলল আমার বোনটার
ইউকে থেকে চলে আসলো, কি করতে গিয়েছিল ওখানে
সেটা আমি জানি না, 16 দিনের মাথায় চলে আসছে। ও কি গিয়েছে না কি আমি তাও বলতে পারবো না, ওর সাথে আমার কোন যোগাযোগ হয়নি।
এই 16 দিন,
এই 16 দিন ওকে ফোন দিল, ওর ভাই রিসিভ করে আমাকে বকাঝকা করতো।
এই 16 দিনের মধ্যে বাইরে থেকে কোনো ফোন করেছিল আপনাকে?
ও আমাকে কোনো ফোনও দেয়নি, ও বলেছিল ফ্যামিলির লোক নাকি আমাকে যোগাযোগ করবে, আমার এই 16 দিনের বাজার টাজার দিয়ে যাবে, ওর এক বোন যাবে, কিন্তু কেউ আমাকে কিছুই করেনি। তো অনেক কষ্ট, অনেক ঋণ টিন করে যে এই 16 দিন চললাম, তাও আমি কোনো খারাপ পথে যাইনি, আবার স্কুলে জব শুরু করলাম। তারপরে 2013 ওর 21শে ফেব্রুয়ারিতে ওর সাথে আমার সাথে একটা মিথ্যে কথা নিয়ে ঝগড়া লেগে গেল। ও বলছে আমি ছেলেদের সাথে ঘুরতে গেছি, কিন্তু আমি ছেলেদের সাথে না আমি বাবা মার সাথে ঘুরতে গেছি। ও আমাকে মিথ্যে বলে ও আমার জীবন থেকে একেবারে জন্য চলে গেল। চলে তো গেছে ভালো কথা, ও পাশের প্রতিবেশী যারা ছিল যাদের সাথে ওর পরিচয় ছিল ওদের সাথে আমাদের একটা ঝগড়া লাগাই দিয়ে গেছে, এমন ভাবে ঝগড়া লাগাইছে যে আমি মানিজ্যত নিয়ে যে ঘরে থাকবো সেই পরিস্থিতিটাও রাখি নাই। আমাকে আমার বাবা প্রচন্ড মারধর করে আমার শরীর ফেটে রক্ত বেরোচ্ছে, ঘরের ভিতর আটকে রাখছে। পরের দিন সকালে আমার মা আমাকে ঘর থেকে বের করে দিচ্ছে, বের করে দেওয়ার পরে আমার বাবা আমাকে কোনো ফোন দিত না, কথা বলতো না আমার
সাথে। কোথায় গেলেন আপনি?
ওখান থেকে আমি চলে গেছি তরিকুল স্যারের কাছে, তরিকুল স্যার আমাকে স্কুলে জব নিয়ে দিল, আমাকে জব নিয়ে দিল। এখন থাকার ব্যবস্থা তো সে করে দেবে না, খুঁজতে খুঁজতে একটা বাড়ি পেলাম যে বাড়িতে নাকি লজিং থাকে, কিন্তু অরিজিনালি আমি যাওয়ার পরে যেটা দেখলাম যে ওই বাড়িতে কোনো লজিং থাকা হয় না, ওই বাড়িতে ফেন্সিটেলের বিজনেস হয়। আমি ওই বাড়িতে উঠলাম, আমি সকালে যেতাম রাত্রে আসতাম, তো ওই দিক থেকে আমি মাকেও টাকা পাঠাতে হচ্ছে আমার, তখনও বাবা কিছু করেন আমি চলে আসার পরও।
মা বাড়ি থেকে বের করে দিল, তারপরে মাকে টাকা পাঠাচ্ছেন?
হ্যাঁ, কারণ আমি যদি ওদের টাকা না পাঠাই ভাই বোন গুলা কি খাবে, বাবা মা কি খাবে, এই সেন্সটা আমার সবসময় কাজ করতো, নয়তোবা আমি যে পথে চলে গেছি আমার বোন তো ওই পথে চলে যাবে।
ওকে, তারপর?
তারপরে আমি ওখানে উঠলাম, ওঠার পরে দেখলাম যে পরিস্থিতি ভালো, 3-4টা মেয়ে থাকে ওইখানে, মহিলাটাও খুব ভালো, আমাকে খুব আদর করলো। 15 দিন বাদে আমি দেখতে পেলাম ওরা যেন কি করে রুমের ভিতর, ওনার যে 2টা ছেলে ছিল আর ছেলের একটা বন্ধু ছিল, তারপর একটা ছেলে থাকতো, এখানে 4টা রুম ছিল, তো একটা রুম আমি 2টা মেয়েকে নিয়ে থাকতাম, আর একটা আমার স্বামী স্ত্রী থাকতো, আর একটা রুম গেস্ট রুম ছিল, আর একটাও ছেলেরা বন্ধু নিয়ে থাকতো। তো আমি প্রথম প্রথম এগুলো খেয়াল করতাম না, কারণ আমি সকালে যেতাম বিকেলে আসতাম, আমি স্কুলে জব করতেছি টিউশনই করতেছি, তো ওদের এই জিনিসগুলো আমি 15-16 দিন পরে খেয়াল করি যে ওই মেয়েরা ওই গেস্ট রুমটার ভিতরে কি করে। তারপরে দেখা যায় যে ছেলেগুলো কি করে, এগুলা বোতল ছোট ছোট বোতল গুলা কিসের, কারণ এই সমস্ত জিনিসের সাথে আমি আগে থেকে পরিচিত না। এগুলো জানার পরে আমি আস্তে আস্তে ওদের সম্পর্কে ডিটেলস খোঁজ নিতে থাকি, আমি ওদের সাথে খুব ফ্রি হয়ে যাই। ওরা তখন বলল ওইখানে ওদের নোংরা কাজ চলে আর ছেলেগুলো ফেন্সিডেলের বিজনেস করে, এরপরে ওর যে দেবরটা, ওর দেবরের সাথে আমার খুব ভালো একটা সম্পর্ক হয়ে যায়, বন্ধুর মতো। দেবরটা আমার কাছে সব স্বীকার করে। দেবরটা এরকমও আমাকে জানাইছে যে ওরা এরকম মেয়েদেরকে লজিং রেখে এই কাজগুলো করে আমাকে দিয়েও করাবে। তো আমি এগুলো মানে বিশ্বাস করতে পারি নাই। ওরা করে কি, মেয়েদেরকে ঘুমের ওষুধ খাইয়ে তো এমন কিছু ডোজ দিয়ে দেয় যে ওগুলো মেয়েদেরকে যদি ওই রাতে এখান থেকে যদি মেরেও ফেলা হয়, মেয়েরা টের পাবে না, এরকম করা হয়। অথবা মেয়েদেরকে ঘুরতে যাওয়ার নাম করে যে অসর বেনাপোলে নিয়ে গিয়ে ওদের শরীরের সাথে বা বউ সাজিয়ে ব্যাগের ভিতরে ফেন্সিডিল দিয়ে ওদেরকে আনা হয়। ওই যে ওর দেবরটা, ওর দেবরের সাথে আমি একদিন ঘুরতে ঘুরতে, এটা হচ্ছিল হচ্ছে রায়ের বাজার বুদ্ধিজীবীর গদি ঘরে। তো আমি রায়ের বাজার বুদ্ধিজীবীতে ঘুরতে গিয়ে আমার মানে আমার এরকমটি ছিল যে আমি সব শ্রেণীর লোকেদের সাথে খুব ভালোভাবে মিশতে পারি। তো আমি ওই র্যাবের সাথে পরিচয় হলো আমার, কিছু র্যাব ছিল এখানে। আমার চিন্তা ভাবনা ছিল আমি প্রশাসনের সাহায্য নেব, ওরা যেহেতু আমাকে এরকম করবে। র্যাবের সাথে পরিচিত হলাম, কথা বললাম। তো ওর ভিতরে একটা র্যাব ছিল, নাম ছিল শাকিল। তো ও খুব ভালো ছিল, আর একটা নাম ছিল শাহিন, আর একটা সাব্বির। তো সাব্বির আমাকে দেখে খুব পছন্দ করলো, ওর আমার সাথে ফ্রেন্ডশিপ হয়ে গেল। তিন চার দিন পরে সাব্বিরকে আমি বললাম, সাব্বির এরকম এরকম হয়েছে, বাসায় ওরা ফেন্সিল বিক্রি করতেছে, আমাকে ওরা বিক্রি করে দিতে চাচ্ছে। সংক্ষেপে ওদেরকে বলছি, ওকে আমার মোবাইল ছিল না, ওই মহিলার মোবাইলকে আমি আপা বলতাম, ওর নাম ছিল লাকি, আপার নাম ছিল লাকি, আপার মোবাইল দিয়ে আমি বললাম। ওরা বলছে তোমার সাথে দেখা করি। তো সেই দিন বিকেলে আমাকে জানানো হলো যে আমাকে ওরা নাকি তৌলুদিয়া নামে একটা ঘাট আছে, সেখানে ওরা 3.5 লক্ষ টাকা বিক্রি করে দিছে। তারপরে আরেক জায়গায় এই ঢাকাতেই পুরানো পল্টনে ওদের এক মামার কাছে 75,000 টাকা 15 দিনের জন্য বিক্রি করে দিছে।
মাই গড।
তো যেদিন রাত্রে আমাকে ওরা নিয়ে যাবে, আমি জানি ওদিন রাত্রে আমাকে নিয়ে যাবে, ওর দেবরা এসে আমাকে বলতেছে যে তুমি যদি এখান থেকে না যাও, তুমি কালকের পৃথিবীতে সূর্য দেখবে না। কেন এরকম হয়েছে, তোমাকে ওরা নিয়ে যাবে দৌলতিয়া ঘাটে 15 দিন পরে, আর আজকে রাত্রে তোমাকে ওরা বলে নিয়ে যাবে। এর আগে আমি র্যাবকে বলে রাখছি সবকিছু, এরকম এরকম করবে ওরা, তুমি আমাকে প্লিজ বাঁচাও। তো সকালবেলা আমি শুনলাম ওরা আমাকে বলছে, জানিস তোর ভাইয়া তো পুরানা পল্টন গেছে, ওর হাজবেন্ড আবার ওর সাথে রাগ করে চলে গেছে, তো তোর ভাইয়া তো চলে গেছে, তো ভাইকে আমরা আনতে যাবো পুরানা পল্টন, তুই কি যাবি আমাদের সাথে? আমি বললাম দেখি কি করতে পারি। এর মধ্যে ওই র্যাবকে ফোন দিছে ওই লোক, ওই লোকের নাম হচ্ছে মিন্টু। মিন্টু ফোন দিয়ে বলছে ওকে কিন্তু নিয়ে যাবে একটু পরে। ঘন্টাখানিকের মধ্যে ওরা ওইখানে ফোর্স নিয়ে চলে গেছে। যাওয়ার পরে এখানে বলতেছে কি হচ্ছে এখানে, কিছুই হচ্ছে না, ঘর চেক করবো, ঘর চেক করবো, ওরা প্রায় 50 বোতলের মতো ফেন্সিডিল পেয়েছে। মানে এরকম একটা মুহূর্ত আসছে যে ওর ঘরে ওর গেস্ট আছে মেয়েদের সাথে। ওই অবস্থা ওকে ধরছে। মিন্টু আবার সকালেই চলে গেছে, ওই খবর দিয়ে চলে গেছে। ওরা আমাকে নিয়ে উত্তরা চলে গেল, ওই র্যাব উত্তরে গিয়ে মিন্টু রাতে দিয়ে দিল। মিন্টু আবার আমার ফ্যামিলিকে জানাইলো, আমার বাবা বলছে ওই মেয়েকে কোনোদিন ঘরে তুলবে না, তাই আমার মা সেদিন আমাকে গ্রহণ করে নেয়নি। মিন্টু আমাকে এক রাত ওর এক ফ্রেন্ডের বাসায় রাখছে, খুব ভদ্রভাবে খুব সম্মানের সাথে রাখছে, ওর ওয়াইফ বলে। ও ছিল না, ও বলছে আমি রেখেছি, আমি একটু ঢাকার বাইরে যাচ্ছি। পরের দিন ও এই কামরেঙ্গি চড়ে এসে জালুয়ারি চৌরাস্তা আছে একটা, ওখানে এসে আমার জন্য বাসা খুঁজে বের করছে একদিনে। আমি এখানে উঠলাম। তারপরে একদিন আমার মা আমাকে ফোন দিয়ে খুব কান্নাকাটি করতেছে, 2013 এপ্রিলে খুব কান্নাকাটি করতেছে, ঘরে খাবার নেই না সেটা। তো পরে আমি আমি কি করবো, তো আমার কাছে তখন টাকা ছিল, আমি ওকে টাকা দিয়ে দিলাম, ওরা খাবার টাবার ইয়ে করছে। প্রতি মাসে টিউশন করে যে টাকা বেতন পাই ও থেকে ওদেরকে দিয়ে দিই, ওর থেকে আমি রাখি। আমার ঘর ভাড়া বেশি ছিল না, এক রুম তো 2000 টাকা ছিল। আমি কষ্ট করে চলতাম, ওদেরকে আমি কষ্ট দিতে দিতাম না। আমার বাবা অসুস্থ ছিল, তাকে আমি চিকিৎসার টাকা দিয়েছি, ভাই বোনদেরকে দেখেছি। দেখার পরে দেখা যায় কি, আমি না কেমন যেন একটা দিন দিন এই যে রোদে ঘুরতে, তারপরে এগুলো করতে করতে বৃষ্টিতে ভিজে আমি অসুস্থ হয়ে পড়ছি। এখন আমি ওই বাসায় থাকতে পারতেছি না, বাসা চেঞ্জ করে ফেললাম। বাসা চেঞ্জ করে আরেক বাসায় গেছি, সেখানে আমি খুব অসুস্থ। এর ভিতরে এক স্কুল টিচারের সাথে আমার পরিচয় হয়েছে, তার বয়স 50-এর উপরে। তো ভালোই কথাটা তো বলতো, ফোন টোন দিত না, কম কথা বলতাম। তো ওনার সাথে জাস্ট এমনি কথাটা তো বলতো, দেখা করতো আমার সাথে। উনি একদিন আমাকে বিয়ের প্রস্তাব দিল, আমি রাজি হইনি।
এই 50-এর্ধ লোক,
হ্যাঁ, রাজি হইনি। পরে আমি না দিন দিন অসুস্থ হয়ে পড়লাম। অসুস্থ হয়ে পড়ে বাবা মার ঘরে গিয়ে উঠলাম। ওখানে আমি ডাক্তার দেখালাম, নিঃশ্বাসে প্রবলেম হইতো, আমি নিঃশ্বাস চাতে পারতাম না, আর লিভার একটু সমস্যা হয়েছে। মানে এগুলো তো আমার টাকায় হতো, আমার ফ্যামিলিকেও খরচা দিতাম ওই অসুস্থ অবস্থায়। আমার টাকা যেটা জমানো ছিল আর কি, ওটাতেই হয়তো। তো ওই লোক আমার এই অবস্থা দেখে আমার মামা মানে এই যে গ্রাম সরকার, তার কাছে বিয়ের প্রস্তাব দিল।
কোন লোক?
যে লোকটা স্কুল টিচার ছিল, 50-এর উর্ধে বয়স ছিলেন, যে লোক নাম ছিল তাহির।
সে আপনার গ্রাম সরকার পর্যন্ত পৌঁছলো কিভাবে?
ওই এলাকারই সে স্কুল টিচার।
ওকে।
তো ওই হিসেবে সে বলছে, আর আমাদের সম্পূর্ণ দায়িত্ব ওই গ্রাম সরকার নিয়েছিল। তো ওনার কাছে বিয়ের প্রস্তাব দিল, আমাকে জিজ্ঞাসা করা হলো। তখন তো আমি খুব অসুস্থ, আমার একজনের হেল্প চাই। বাবা মা আমাকে রাখবে না। আমি বাবাকে বললাম দেখো তো অনেক বয়স্ক, কিভাবে কি হয়। বাবা বললো না সমস্যা নেই, মানে ডাইরেক্টলি বললো বয়স্ক লোক নাকি বউ ভালোবাসে বেশি।
আপনার বাবা আপনাকে এটা বললো?
আমার বাবা মাকে বলছে।
আপনার বাবার তখন বয়স কত?
45।
বাবার বয়স 45, বাবার জামাই হবে 50 ঊর্ধ্ব।
হ্যাঁ, তো এর ভিতরেই মা বলছে যে গ্রাম সরকারের খোঁজ খবর নিতে। উনি কি খোঁজ খবর নিছে আমি জানি না, ঠিক এক সপ্তাহের মাথায় আমার বিয়ে দিয়ে দিল 7ই আগস্ট 2013। তো পরবর্তীতে
প্রিয় শ্রোতা, দিস ইজ নট আ স্টোরি অফ চিনিকম। আপনারা নিশ্চয়ই অমিতাভ বচ্চনের সেই ছবিটা দেখেছেন। অমিতাভ বচ্চন এবং টাবুর ছবি ছিল চিনিকম, আমার অনেক পছন্দের একটা ছবি। লাইফে এই ঘটনা ঘটে, বাট এত সুইট ওয়ে তো ঘটে না, এটাই রিয়েলিটি। ঠিক আছে, যাই। তারপর
বিয়ের দিনও আমার কাছে কেন জানি মনে হয়েছে, আমি তো অসুস্থ, আমি জাস্ট উঠতে পারি বসতে পারি, মানে কাজকর্ম কিছুটা করতে পারি। তখন স্কুল থেকে আমি চাকরি ছেড়ে দিচ্ছি। বিয়ের দিন সকালও জানি আমার কেন মনে হলো আমি বিয়েটা করব না, কিন্তু চিন্তা করলাম যে বাবা মার ঘরে বসে না থেকে, তারপর মামা বিয়েটা ই করছে, করে দেখি যদি জীবনের কিছু চেঞ্জ হয়। তো বিয়েটা হলো, আমাকে সেই দিন নিয়ে যাওয়া হলো, পাশের গলিতেই বাসা ভাড়া নিচ্ছে সেখানে। বিয়ের দিন রাত্রেই তার বড় ওয়াইফ তাকে ফোন দিছে, ফোনটা রিসিভ করছি আমি। সে বললো তুমি কে? আমি তার ওয়াইফ। তুমি তার ওয়াইফ কিভাবে হও? এমনকি তাকে বিয়ের আগে আমার মামা গ্রাম সরকার, যাকে আমরা মামা বলি, সে ওই ওর ভোটার আইডি কার্ড, তারপরে স্কুল সার্টিফিকেট, কলেজ সার্টিফিকেট, কোন স্কুলে জব করতেন সেগুলো, বড় বউর সাথে ডিভোর্স হয়েছে সে ডিভোর্সের পেপার সবকিছু নিয়ে নিছে। তারপরে আমি বলছি আপনার সাথে তো ডিভোর্স হয়ে গেছে। হ্যাঁ, তো আমি ফোন সমস্যা রেখে, আমার তো সন্তান আছে না? ভালো কথা, সন্তান আছে যেহেতু আমি সেও তার কিছু বলিনি, ওনার সাথে কথা বলছে একদিন দুই দিন তিন দিন। আমি তো অসুস্থ, যেটা সত্যি কথা বলতে কি আমার হাজবেন্ডের সাথে আমার কোন সম্পর্কই ছিল না, মানে পরে যে বিয়েটা হয়েছে আমার
স্বামী স্ত্রী সম্পর্ক, এক্স্যাক্টলি এক্সিস্টিং যে রিলেশনশিপ,
স্বামী স্ত্রীর কোন সম্পর্কই তার সাথে ছিল না, কারণ আমি অসুস্থ। তার ভিতরে তার ওয়াইফ ফোন দিছে, এটা আমার বিবেকে বাঁধছে, কেন ফোন দেবে? এভাবে করে তার সাথে প্রায় এক সপ্তাহ কেটে গেল। এক সপ্তাহ কেটে যাওয়ার পর তার আরেকটা ওয়াইফ আমাকে ফোন দিছে, তখন আমি মানে তার ফোনে আমি ইউজ করি, তো আমি বললাম আপনি কে? তোর নাম ছিল রনি। আমি রনি না ননি জানি, চিটাগং বাড়ি তাদের, চিটাগং থেকে ননি বলছি। আপনি কাকে চান? বললাম তাহের কে চাই। আপনি কি হন? আমার ওয়াইফ। কিভাবে হলো? সাথে সাথে আমি বললাম কিভাবে হলো, কারণ যেহেতু তার এক ওয়াইফ ডিভোর্স প্রাপ্ত, আমি আছি, আমি দ্বিতীয় ওয়াইফ, তার আর কোন ওয়াইফ নেই, আপনি কে তাহলে? আপনি যাকে বিয়ে করেছেন তার আমি এক ওয়াইফ, আপনি তৃতীয় ওয়াইফ, আমি দ্বিতীয় ওয়াইফ।
উনিও ডিভোর্স
না? তো আমি বললাম আপনি আমাকে কেন ফোন দিচ্ছেন? আমি বাবা মাকে সবকিছু জানাইছি, মামাকে সবকিছু জানাইছি, তাকে বলছি, সমস্যা কি? সে গ্রামে থাকবে, আপনি ঢাকায় থাকবেন, এভাবে সে আমাকে বলল। আমি এভাবে ঘর করতে পারবো না, যেহেতু মানে আপনার সাথে আমার সাথে স্বামী স্ত্রীর কোন সম্পর্ক নাই, সেও তো আপনার সাথে আমি ঘর করতে পারছি না।
নামমাত্র স্বামী স্ত্রী?
হ্যাঁ, নামমাত্র স্বামী স্ত্রী, এটাই রিয়েল ছিল আর কি। তো আমার খুব একটা সন্দেহ হতো, তার ওয়াইফ ফোন দিত, কথাবার্তা বলতো, বড় ওয়াইফ ফোন দিত, দুজনই আমার সাথে কথা বলতো। হঠাৎ একদিন 15 দিন যাওয়ার পরে তার সেকেন্ড ওয়াইফ আমাকে বলল সে নাকি লাইগ্রেশন করা, যেটা একটা পুরুষ করলে তার কখনই কোনো সন্তান আসবে না। আমি একটা অল্প বয়সের মেয়ে, আমি কিভাবে এটা মেনে নেই? আমার সন্তান থাকবে না, আর সন্তান থাকবে না এই জিনিসটা আমি কখনই মানতে পারিনি। এইগুলো নিয়ে ঘটরমটর করতে করতে গ্যাঞ্জাম হচ্ছিল, মা আমার কাছে গ্রাম সরকারকে বিচার দিলাম, সবাই বললো যে এই মেয়েকে আপনি কি করলেন, এই মেয়েকে আপনি কেন জীবনটা নষ্ট করলেন, আপনি জানতেন আপনি লাইগ্রেশন করা, আপনি কেন এমে যান? ওর এক কথাই বলতো যেন ও সন্তান ই আনুক, পালতে আনুক,
আপনার হাজবেন্ড,
হ্যাঁ ও সন্তান পালতে আনবে, আমি তাকে মানুষ করব। আমি কোনোদিন না, আমি যত মা হওয়ার ক্ষমতা রাখি সেও তো আমি একটা সন্তান পালতে আনতে পারি না। এই জিনিসটা আমার কাছে ঘোর নাকচ ছিল যে আমি পালতে আনবই না। তো এরকম করে তার সাথে ঘটির মটির করে আমার 1.5 মাস গেছে। যাওয়ার পরে আমি বললাম যে আমি আপনার সাথে ঘর করবো না, ঘর করবো না বলছি, পরে সে আমাকে প্রচন্ড মারধর করলো। আমার সবচেয়ে কষ্ট লাগতো ওইখানে যে সে কোনো বাজার করতো না ঘরে, 1 কেজি চাল, 1 কেজি আলু, একটু ডাল, একটু ডিম আর মরিচ, এছাড়া সে কিছুই আনতো না। এগুলো খেতে খেতে একসময় আমি অসুস্থ হয়ে পড়লাম, আমার আবার সে গ্যাস্ট্রিকের প্রবলেমটা দেখা দিল, আর আমার নিঃশ্বাস ছাড়তে খুব কষ্ট হতো, আমি খুব অসুস্থ, আমি বিছানা থেকে উঠতে পারি না। তারপর একদিন খুব শক্তি করে উঠে আমি তার সাথে প্রচন্ড ঝগড়া করলাম, আমি আপনার সাথে ঘর করবো না, আমি কিভাবে বাঁচবো এইভাবে। তারপরে সে বলল তুই কেন থাকতে পারবি না, তুই থাকতে হবে তোকে, তোর বাবা মার কাছ থেকে, বাবা মার নাই, কোথেকে আনবো? বাবা মারও দুঃসাহস জীবনযাপন কাটাচ্ছে, কারণ আমি দিচ্ছি না তাদেরকে, আমি কোথেকে দেবো? সে আমাকে মারধর করলো, প্রচন্ড মারধর করে, ঘরে একটা লাঠি ছিল আমার, লাঠিটা দিয়ে আমাকে পেটালো, পেটানোর পর আমি সেন্সলেস হয়ে গেছি। তারপর ও বাইরে দিয়ে দরজা লাগিয়ে ও চলে গেছে চিটাগং।
প্রিয় শ্রোতা, আমরা এই জায়গাটায় ছোট্ট একটা বিরতি নিতে চাই। ঠিক রাত একটার টাইম চেকের সঙ্গে সঙ্গেই আমরা আবারও ফিরে আসছি। আপনারা সবাই শুনছেন ক্লোজ আপ প্রেজেন্স, হ্যালো 8920। আমি আরজি কিবরিয়া রয়েছে আপনার সঙ্গে। আর গল্প চলাকালীন সময় আমরা অনেক কমেন্টস পাচ্ছি ফেসবুকে, আমরা সেই কমেন্টসগুলো শেষে পড়ে শোনাতে চাই আমাদের আজকের অতিথি লাবণ্যকে। আপনি যদি কোনো কমেন্টস করতে চান তার কথাগুলো শুনে বা প্রশ্ন করতে চান, আপনি করতে পারেন। এবং একই সাথে লাবণ্যকে এগুলো পড়ে শোনানোর পর লাবণ্য তার ফিডব্যাকটা জানাবে আপনারা যা লিখছেন সেটার উপরে। একই সাথে আপনি মেম্বারও হয়ে যেতে পারেন আমাদের হ্যালো 8920, চলে আসতে পারেন আমাদের ফেসবুকে। আমাদের ফেসবুকের ঠিকানা facebook.com/hello8920। আমি আরো একবার বলছি facebook.com/hello8920। ওখানে যাওয়ার পরে লাইক দিতে ভুল করবেন না, লাইক দিলে সঙ্গে সঙ্গেই আপনি আমাদের হ্যালো 8920 মেম্বার হয়ে যাবেন। ফিরছি ঠিক রাত একটায়।
ক্লোজ আপ প্রেজেন্টস হ্যালো 8920, ক্লোজ আপ, দ্য ক্লোজার দ্য বেটার। আচ্ছা, ধরুন একজন মানুষ, তার প্রতি আপনার প্রচন্ড ভালো লাগা, আর সেই ভালো লাগা থেকেই হয়ে গেছে ভালোবাসা। হঠাৎই কোনো একদিন দেখা হয়ে গেল তার সাথে, এরপর দুজন দুজনের কাছে আসা, হাত ধরা, একসাথে নাচ গান আনন্দ উল্লাস আর সতেজ নিঃশ্বাস, থাকতে শুরু করা একদম পাশাপাশি, একে অন্যের খুব কাছাকাছি। দুজনকে কাছে আনার এই কাজটি সহজ করে ক্লোজ আপ, আর একসাথে রাখে বহুক্ষণ। কারণ অ্যাক্টিভ জিঙ্ক মাউথওয়াশ এবং মাইক্রোশাইন ক্রিস্টাল সমৃদ্ধ নতুন ক্লোজ আপ ডিপ অ্যাকশন আপনাকে দেয় সতেজ নিঃশ্বাস 12 ঘন্টা পর্যন্ত। শুধুমাত্র একটি টুথপেস্ট নয়, এ হল ক্লোজ আপ।
জিঙ্ক মাউথওয়াশ এবং মাইক্রোশাইন ক্রিস্টাল সমৃদ্ধ নতুন ক্লোজ আপ ডিপ অ্যাকশন দুজনকে আনে কাছাকাছি আর রাখে একসাথে বহুক্ষণ। কারণ ক্লোজ আপ আপনাকে দেয় সতেজ নিঃশ্বাস 12 ঘন্টা পর্যন্ত। শুধুমাত্র একটি টুথপেস্ট নয়, এ হলো ক্লোজ আপ।
ক্লোজ আপ প্রেজেন্টস হ্যালো 8920, ক্লোজ আপ, দ্য ক্লোজার দ্য বেটার।
প্রিয় শ্রোতা, সময় এখন রাত একটা, আপনারা সবাই শুনছেন ক্লোজ আপ প্রেজেন্স হ্যালো 8920। হ্যালো 8920 তে আজকে জীবনের গল্পে আছে লাবণ্য। শুধু বলতে ইচ্ছে করছে যে একজন মানুষ হয়ে 10 জন মানুষের জীবনের গল্প তার জীবনে সে ধারণ করেছে, একটার পর একটা, মিনিটের পর মিনিট। লাইফে যে পরিবর্তনগুলো আমরা শুনতে পাচ্ছি, এই কত বছর বয়স আপনার এখন এই মুহূর্তে? আপনি প্রথমেই বলছিলেন বোধ হয়।
আমার বয়স
21। 21 বছরের জীবনে যে শত বছরের অভিজ্ঞতা, 21 বছরের জীবনের যে অভিজ্ঞতা, সেটা আমার তো মনে হয় শত বছরের জীবনের অভিজ্ঞতাকে ভার মানাচ্ছে। কিন্তু আমরা এখন পর্যন্ত লেসনের জায়গাতে, শেখার জায়গাতে কি শিখবো, যদি বলে থাকি যে কোশ্চেন মার্ক, শেখার জায়গাতে কি শিখবো, সেখানে আমি আপনাকে বলতে চাই, শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে শুনুন, শেখার জায়গাটি অত্যন্ত তীব্র। আমরা সেই তীব্র জায়গাটিতে এই পার্টি ফিরব। তবে তার আগে বলতে চাই, আপনি যদি ওকে দেখতে চান, ওর সাথে যোগাযোগ করতে চান, ওকে কোনো প্রশ্ন করতে চান এই মুহূর্তে, চলে আসুন আমাদের ফেসবুকে। আমাদের ফেসবুকের ঠিকানা facebook.com/hello8920। হ্যালো 8920 এর স্পেলিংটা হচ্ছে খুবই সহজ, HELLO8920। এখানে যাওয়ার পরে আপনি যেটা করবেন, যে পেজটি পাবেন আরজে কিবরিয়া নামে, ঠিক আছে, আরজে কিবরিয়া নামে পেজটিতে আপনি প্রায় 7 লাখ, আমরা তো বলবো 7 লাখের উপরে মেম্বার রয়েছে, আপনি ওখানে লাইক দিলেই সঙ্গে সঙ্গে আপনি হ্যালো 8920 মেম্বার হয়ে যাবেন। আর যারা আমাদের এখানে আসতে চান জীবনের গল্প নিয়ে, তারা আসতে পারেন। সেজন্য ফোন করতে হবে আমাদেরকে, 9115668 হচ্ছে আমাদের নাম্বার, 9115668, 24 ঘন্টা খোলা থাকে নাম্বারটি। এখানে ফোন করার পরে আপনি 3 মিনিটের মতো সময় পাবেন, এই 3 মিনিটের মধ্যে আপনি আপনার জীবনের গল্পের সবচাইতে মূল যে বিষয়টি সেটা বলবেন, বলার পরে বলবেন আপনার ফোন নাম্বার কিংবা আপনার সেল নাম্বারটা স্পষ্ট করে, এবং আপনি আপনার সঙ্গে যোগাযোগ করতে বলবেন, আমাদের টিম মেম্বার শাকিল আপনার সঙ্গে যোগাযোগ করবে। এখানে আমরা স্পষ্ট করে বলি যে হ্যালো 8920 তে অসম্ভব দামি জীবনের গল্প আছে, বলা ফোন আছে, কিন্তু শুধুমাত্র সেল নাম্বারটা স্পষ্ট করে না বলার কারণে কিংবা যে সেল নাম্বারটি দিয়েছেন সেটা বন্ধ করে ফেলার কারণে আমরা তাদেরকে এখানে হাজির করতে পারিনি। সুতরাং যারা চেষ্টা করেছেন হ্যালো 8920 তে জীবনের গল্প বলার জন্য, আমি তাদের সবাইকে বলবো, আপনি একবার করেছেন, 10 বার করেছেন, 20 বার করেছেন, টেন্স হবার কোনো কারণ নেই, আপনি চেষ্টা করতে থাকুন, একবার না একবার শাকিলের ফোন আপনার ফোনে অবশ্যই বেজে উঠবে। আর প্রিয় শ্রোতা, আমাদের নাম্বারটি আমি আরেকবার বলছি, 9115668, 24 ঘন্টা খোলা থাকে নাম্বারটি আপনার জন্য। লাবণ্য, ফিরি আপনার কাছে আবারও। আপনি যেটা বলছিলেন যে আপনার সেকেন্ড হাজবেন্ড আপনাকে মারধর করে রুমের মধ্যে সেন্সলেস অবস্থায় পড়ে আছেন, আপনি ওই অবস্থায় আপনাকে বাইরে থেকে তালা মেরে সে চিটাগাং চলে গিয়েছে,
হ্যাঁ, তো পরবর্তীতে মানে সে আমার বাবা মাকে কোনো খবর দেয়নি, পাশের ভাড়াটিকে কোনো খবর দেয়নি, সে চলে গেছে। তখন আমি সারাদিন আমার মাকে আমি ফোন না দিচ্ছি না গিয়েছি, তখন আমার মা আমাকে খোঁজ নিতে আসছে। আসার পর দেখে আমার দরজা লাগানো, সে ভাবছে আমি বাইরে গেছি, দ্বিতীয়বার চলে গেছে। কিন্তু সবচেয়ে আশ্চর্যজনক বিষয় হচ্ছিল যে আমার বাবা তখন একটা সমিতির সাথে যুক্ত ছিল, সেই সমিতিটা ছিল আমার ফ্ল্যাটের পাশের ফ্ল্যাটে, কিন্তু আমার বাবা ওই যে দরজা তালা মারা দেখছে সেজন্য আসে যেতে পারেনি। আমার হাজবেন্ড যে ওই যে ভাড়াটার কাছে চাবি দিয়ে গেছিল এটা আবার তারা জানতো না, ভাড়াটে বলছে আমিও বেরিয়েছি হাজবেন্ডও বেরিয়েছে, তাই হাজবেন্ড চাবি দিয়ে গেছে।
তো চাবি দেওয়ার সময় তাকে কিছু বলে যায়নি যে ঘরের মধ্যে আপনি আছেন?
না না না, সে চাবি দিয়ে চলে গেছে, আমি বাইরে চলে যাচ্ছি, তার মানে তার আগে আমি চলে গেছি, এরকমটা একটা মিনিং করে গেছেন। পরে উনি জিজ্ঞাসা করছে কোথায়, জানি না মনে হয় কোথাও গেছে। আমার মা কিভাবে যেন বলতেছে কি ওর ঘরে তাহলে আমার কিছু বাটি আছে, বাটিগুলো নেব। আমি তার আগের দিন সারাদিনের না খাওয়া, সে বাইরে গিয়ে খেয়ে আসতো আমার জন্য খাবার আনতো না,
আপনার হাজবেন্ড?
হ্যাঁ। তো আমি সেদিনও সারাদিন সেন্সলেস। তো মা সন্ধ্যাবেলা ঢুইকা দেখে আমাকে দেখে একটা চিৎকার করছে, এক চিৎকার আমার বাবা মার সব চলে, বাবা পাশের ফ্ল্যাটে ছিলেন, সে তার ভাড়াটা সব চলে আসছে। আসার পর ওইখানে আমাকে সুস্থ করে আমাকে ওইখান থেকে বাড়ি নিয়ে যায়। এরপর আর কোন দিন মানে ওই দিন থেকে সেপ্টেম্বর অক্টোবর থেকে এই পর্যন্ত আমার হাজবেন্ডের সাথে আমার আর কোন যোগাযোগ হয়নি।
তার মানে কাকতালীয় ভাবে সেদিন যদি আপনার রুমে আপনার মা না ঢুকতেন তাহলে আপনি ওখানে মারা যেতেন,
নিহত পেত ওখানে। এরপর আমাকে বাসায় নিয়ে গেছে, আমার চিকিৎসা করাইছে, আমি 27 রোজ আমাকে হসপিটাল থেকে বাসায় আনছে। ঈদের পরপরই আমি আবার আমার খোঁজে বের হয়ে গেছি। এই প্রথম আমার জীবনে মানে আমি যত অসুস্থ শুধু আমার মা আমাকে সাপোর্ট দিল। তখন আমার বাবা আমাকে তখন পর্যন্ত নির্বাক হয়ে তাকায় দেখছে, শুধু আমাকে কোনো সাপোর্ট দেয়নি। আমি আমার মতো বের হয়ে গেছি, আমি ওই ঘরে থাকিনি। ঈদের পরপরে আমি বের হয়ে বাসা ভাড়া নিছি, নিয়ে আমার মতো চলে গেছি। চলে যাওয়ার পরে আমার এক ভাইয়া, আমার ভাইয়া আমাকে বললো আমি একটা বাসা চিনি, তুই তো এই লাইনে আছিস, ভাইয়া বুঝতে পারছিস আর কি আছিস, তুই তো তুই আমার একটা বাসা চিনি, তুই ওখানে চল। ওখানে যাওয়ার পরে আমাকে ওই আন্টি দুটো লোকের সাথে পরিচয় করাই দিছে। প্রথম দিন যাওয়ার পরে সে আমাকে রাখিয়ে নেই, পরের দিন আমাকে বলছে তোকে ফোন দেবো, সে আমাকে ফোন দিছে। ফোন দেওয়ার পরে আমি গেছি, যাওয়ার পরে একটা লোক যে খুব ভালো চাকরি করে একটা লোকের সাথে পরিচয় করাই দিছে, বলছে তুমি তাকে সময় দাও, সে তোমাকে খুশি করে দেবে। তখন কিন্তু আমি অভাবে অবস্থায়, অনটন অবস্থায়, বাবা মারও দুঃসহ অবস্থা, বাবা মা যে সমিতির সাথে আছে বাবা সেই সমিতি টাকা আটকে গেছে, ঘরে চাল নেই, মা ফোন দিয়ে কান্নাকাটি করছে, মানে এত কষ্ট পেয়েছি যে মানে নিজে অশান্তিতে ছিলাম, কখনো বাবা মা ভাই বোনকে অশান্তি দেখাইনি, কষ্ট দেখাইনি। সেখানে আমি সময় কাটানোর পরে সেই দিন আমাকে ওরা দিয়েছে 2000 টাকা, আমি 1000 টাকা নিজের জন্য রাখছি, 1000 টাকা বাসায় পাঠিয়ে দিছি, ওরা ওদের মতো চলছে। এরপরে 3-4 দিন পরে আন্টি আমাকে আবার ডাকছে, তখন দেখা হয়েছে আমার সাথে এক ডক্টরের সাথে, এক ডক্টর। তখন সে মানে আমার সবকিছু শুনলো, তখন সে আমাকে বলল যে তুমি আমাকে কথা দাও যে তুমি কখনো অন্য কাউকে সময় দেবে না, তুমি আমাকেই সময় দেবে, এমনকি তোমার যা কিছু দরকার ভরণ পোষণ সম্পূর্ণ আমি দেব। নভেম্বর ডিসেম্বরের ঘটনা, সে এই কথাটা বলছে। বলার পরে আমি তার কথা বিশ্বাস করতাম না, তা আমি তো অনেককে দেখছি। তখন আন্টি আমাকে বলল তুমি ওর কথা বিশ্বাস করো। তখন এই দুইজন লোকের সাথে আমার ঘুরে ফিরে তাদেরকে সময় দিয়ে আমার সংসার টিকত, এমনকি আমার ফ্যামিলিও চলতো, এমনকি আমার স্কুলে শিক্ষকতাটাও চলতো। পরে দেখা গেছে যে তার কথা আমি আন্টির ভরসা পেয়ে আমি ওকে আন্টি আমাকে, হ্যাঁ আমি তার বাসায় গিয়ে আমি একটা নোংরা পরিবেশে জড়াইছি আবার দ্বিতীয়বার, কিন্তু সে আমাকে নিজের মেয়ের চেয়ে বেশি ভালোবাসছে, সব সময় একটা ভালো ডিসিশন দিছে, ভালো কথা বলছে।
এই আন্টির সাথে আপনার পরিচয় হলো কিভাবে?
আমার ওই ভাইয়া আমাকে নিয়ে গেছে ওই বাসায়।
কোন ভাইয়া?
আমার একটা ভাইয়া ছিল আর কি।
কোন ভাইয়া? এটা
আমাদের এলাকার একটা ছেলে।
উনি আপনার সম্পর্কে এই ব্যাপারে জানতো যে যেহেতু উনি বাসাটা নিয়ে গেছে মানে আপনার ওখানে একটা পারপাস সার্ভ হবে, তার মানে
উনি আমার এই ব্যাপারটাকে ধারণা করছে, ধারণা করে আমাকে জিজ্ঞাসা করছে, আমি স্বীকার করছি তার কাছে, সেও আমাকে হেল্প করতো বিনা স্বার্থে। সে আমাকে নিয়ে গেছে, কয়েক চলো তুমি এইভাবে কত কষ্ট করবা, আর আমার যে টোটাল যে 1.5 মাস বা 2টা মাসের যে ঘটনাগুলো আমার সেকেন্ড হাজবেন্ডের, এগুলো সব সে জানতো, তারা নিজেরাই আমাকে বিয়ে দিছে।
ওকে,
আমাকে বিয়ের দিন ওই বাড়িতে পৌঁছায় দিছে আমার ভাইয়া, সে আমাকে হেল্প করছে, 1,500-100 দিয়ে সে আমাকে হেল্প করছে, এমনকি বিশ্বাস করতে পারবো না আমার বিয়ের যে খরচাটা সেটাও আমার বাবা আমার টাকা থেকে করছে, একটা টাকা খরচা করেনি, একটা টাকা দেয়নি। তারপরে এই যে 2টা বছরে সে যে ঋণগুলো করছে, এই ঋণগুলো আজ পর্যন্ত আমি দিচ্ছি,
এই কাজগুলো করে
আমি এখন এই কাজগুলো করি না, বলতে শুধুমাত্র যে আমি যে দশ জনের সাথে মিশবো সেটা করি না, জাস্ট আমার ওই ডক্টরের সাথে খুব ভালো একটা ফ্রেন্ডশিপ আছে, প্রতি সপ্তাহে সে আমাকে একটা খরচে টাকা দেয় যাতে করে আমার আর এইসব নোংরা কাজে ঢুকতে না হয়। সে পৃথিবীর যে প্রান্তে থাকুক না কেন, সে প্রতি সপ্তাহে আমার টাকাটা আমাকে পাঠিয়ে দেয় আমার মোবাইলে।
And you have that kind of relationship with that doctor, right? আপনার তো ডক্টরের সাথে এই সময় কাটানোর মতো একটা রিলেশনশিপ আছে।
হ্যাঁ, সময় কাটানোর মতো একটা রিলেশনশিপ আছে। তারপরও সে যথেষ্ট ভালো, আমি তাকে মন্দ বলবো না, সে ভালো। তারপরে দেখা যায় তার যে রিলেশনটা, আমি এখন বর্তমানে আমার একটা স্টেশনারি আছে বইয়ের লাইব্রেরি, উনি যখন আমাকে হেল্প করতেছিলেন তখন উনি আমাকে বললো যে তুমি কিছু একটা করো, শুধু মাস্টারি দিয়ে তোমার হবে না, তুমি মাস্টারিটা ছেড়ে দাও, তুমি কিছু একটা করো। শেষে যে গ্রাম সরকার আমাকে বিয়ে দিয়েছিলাম, প্রথমে বলছিলাম, সেই গ্রাম সরকার আমাকে একটা প্রোডাকশন হাউস বলতে একটা এম্বোটারি হাউসে জব নিয়ে দিল, সেখানে 6,000 টাকা বেতনে জব নিয়ে দিছে। আর যে ডক্টরের সাথে আমার ফ্রেন্ডশিপ আছে, সে আমাকে কিছু টাকা দিল একটা দোকান করার জন্য।
কত টাকা?
প্রায় ওখানে 20,000 টাকা দোকান করছি আমি। ওখানে একটা মানে চিন্তা করলাম কি করব, তখন আমার তো অনেক স্কুলের সাথে যোগাযোগ, তখন আমি বইয়ের লাইব্রেরি দিলাম, বই খাতা পেন্সিল রাবার বা গাইড এটু যে সব পাওয়া যাবে ওখানে। আজ অব্দি আমার বাবা সাপোর্ট করেনি, এমন কি দু একদিন আগের ঘটনা যে আমার বাবাকে যাকে আমি এত হেল্প করছি বা আমি যাকে নিয়ে এখনো বেঁচে আছি, আমি আজীবন বেঁচে থাকবো, আমার সাথে যাই করুক না কেন, আমার বাবা দু একদিন আগে আমাকে মেরে আমাকে আমার মাকে দোকান থেকে বের করে দিয়ে ওই দোকানটা সে নিজের করে নিছে। কিন্তু ওই দোকানের যতগুলো জিনিস সবকিছু আমার, এমনকি বাবা আমাকে খুব বৃষ্টি ভাষা একটা বকা দিয়ে বলছে তুই তো ভালো না, তোর খারাপের টাকা দিয়ে তুই দোকান করছিস বা তুই খারাপের টাকা আমাকে দিছিস। তখন আমার এত কষ্ট হয়েছে যে যেই বাবা মার জন্য আমি নিজের সবকিছু বিসর্জন দিয়ে দিছি, সেই বাবা আজকে আমার দোকান আমার সাথে মানে প্রতারণা করে যেন নিয়ে গেল। আজকে সেই দোকানে আমি নিজে দাঁড়াইতে পারতেছি না, বাধ্য হয়ে দোকান থেকে সরে আসছি, যে সে বলতেছে এই সবকিছু আমার, তোর কিছুই নাই এখানে। আমি যে তাকে 2-2.5 বছর দেখলাম, তাদের সংসারটাকে চালালাম, নিজে কষ্ট করলাম, কিছুই আমার বাবা স্বীকার করে না এখন। আর আমাকে যা তা বলে যে আমি ভালো না, আমি খারাপ, আমি খারাপ হয়েছি শুধুমাত্র এই ফ্যামিলিটাকে বাঁচানোর জন্য, শুধুমাত্র দুই মুঠো ভাত দেওয়ার জন্য। কি করবো, না তো বোনটা নষ্ট হয়ে যাবে, ভাইটা বকাইটে হয়ে যাবে, মার কারখানায় চাকরি করতে হবে, আমার এত কিছু হয়ে গেছে, আমার মাকে আমি কখনো বাইরে কাজ করতে দেইনি, আমার বোনকে আমি কখনো বলি নাই তুমি একটা টিউশনই করো, কিচ্ছু করে না ওরা, আমি চালাই। আর আজকে মানে 3 বছর আমার বাবা বসে খাইছে, মানে আমার সংসারই ছিল, এখন যে দোকানটা আছে সে এখন ওই দোকানেই করে, আমার সাথে সে টোটালি যোগাযোগ বন্ধ করে দিচ্ছে, সে এখন আমার দোকান চালায়, সে তা দিয়ে সে নিজে চলে। আর আমি একটা প্রোডাকশন হাউসে জব করে মা বাবা ভাই বোন সবাইকে নিয়ে চলতেছি। খুব কষ্ট পেয়েছি যখন সে আমাকে বলছে আমি খারাপ, যখন আমাকে মারধর করে বের করে দিছে, এই নিয়ে তৃতীয়বার সে আমাকে ঘর থেকে বের করে দিছে, প্রথমবার দিয়েছে আমার হাজবেন্ড সহ, দ্বিতীয়বার আমাকে দিয়েছে আমার ভুলের কারণ, সে বলে আমার ভুল, কিন্তু অন্য একটা মিথ্যে কারণে সে আমাকে দ্বিতীয়বার ঘর থেকে বের করে দিছে, এই তৃতীয়বার সে তার জীবন থেকে আমাকে বের করে দিল। তো আজকে আমার কিন্তু কিছুই নেই, সবকিছু তাদেরকে আমি বিসর্জন করে দিছি, সবকিছু তাদেরকে আমি দিয়ে দিছি, তারপর আজকে তারা আমাকে জায়গা দেয় না।
আপনার বাবা তো আপনাকে বারবার বের করে দিয়েছে, তারপরও আপনি এত কষ্ট করে এবং এই রকম ভাবে নিজেকে।
আমি ভাইয়া সারাদিন না খেয়ে থাকতাম, একটা টাকা আমি আউট খরচা করতাম না, আমি কোনোদিনও এমনও দিন গেছে আমি শাহবাগ যদি গেছি কোনো কাজে বা দেখা যাবে হাইটা কামরাঙ্গিচর গেছি, যেখানে 74 টাকা খরচা হবে সে টাকাটা আমি রেখে দিছি, বাসায় গেলে আমার খরচা আছে সেজন্য সেটা আমি রেখে দিছি। আমি সারাদিন রোদে, হ্যাঁ আমি খারাপ ছিলাম মাসখানেক, 3 মাস 1 মাস 1 দিন 15 দিন এরকম খারাপ ছিলাম, কিন্তু আমি কখনো মানে প্রফেশনাল হয়ে যায়নি, কিন্তু যেটা প্রফেশনাল হবো একের পর এক নোংরা কাজ করবো আমি সেটা করি নাই। আমি যাচ্ছি মাঝে মাঝে যখন খুব টেক্স দিয়ে যখন দেখি যে আমার ঘরে ভাত জোটে না তখন গেছি। আমি এই রোদে রোদে টিউশনি করে কষ্ট করে সবকিছু করে আমাকে কেউ সাপোর্ট দেওয়ার ছিল না, আমাকে কেউ সাপোর্ট দেয়নি, আমার পুপু আমার খালারা আমার মামার আমাকে কেউ সাপোর্ট দেয়নি, আমার চাচুরা তাহলে এমনকি নিজের বাবা মাও আমাকে সাপোর্ট দেয়নি। কিন্তু আমার আজকে আমি স্বীকার করতে বাধ্য যে আমার এত কিছুর পরও আমার মা আমার সাথে আছে, আমার মাতা স্বামী ছেড়ে আমার সাথে আছে।
আপনার মা ধরেন কিছুদিন পরে তার স্বামীর কাছে ফিরে গেল, কেউ আপনার সাথে নেই এবং এই মানুষগুলোর মুখে অন্ন জড়ছে না, আগের মতোই অবস্থা, তারপরও কি আপনি তাদেরকে
দেখবেন? সারা জীবন তাদেরকে দেখব। আমি যদি কারোর জীবনেও যাই কারো সংসারেও যাই তারপরও আমার আমি তাদেরকেই দেখব। আমার সবকিছু ফেলে আমি আমার এই বোনটা যতদিন আমার বোনটার বিয়ে না হচ্ছে, যতদিন আমার ভাইটার বড় না হচ্ছে, কাজের ব্যবস্থা না হচ্ছে, ততদিন আমি আমার মা যতদিন বেঁচে আছে আমি ততদিন তাদেরকে দেখব।
এই সমাজে ভালো লোকের মানুষের সংখ্যাও বেশি কিন্তু তারা অনেক বেশি সাইলেন্স থাকে। আজকে আপনি হ্যালোইট 920 তে এসে আপনার জীবনের যে কথাগুলো আপনি বললেন এই কথাগুলোই তো অনেক সময় নেগেটিভ হয়ে যেতে পারে আপনার বোনের বিয়ের জন্য, আপনি এটা কখনো ভেবেছেন?
নেগেটিভ হবে না, কারণ হচ্ছে কি যে আমার হলো হতে পারে কার ভাগ্যে ভাইয়া কি আছে আমি কিন্তু জানি না, কিন্তু তারপরও যদি কোনো ভালো মানুষ এই পৃথিবীতে থেকে থাকে আমার বোনকে বিয়ে করবে, আমার বোনের এখন আমি বিয়ে দেব না। আরো সে এখন ম্যাট্রিক পরীক্ষা দিচ্ছে, সে আরো লেখাপড়া করবে, আমার স্বপ্ন আছে আমার বোনটাকে আমি লেখাপড়া করাবো। আমি জানি একদিন আমার পাশে কেউ থাকবে না, ভাই বোন সবাই আমার সাথে প্রতারণা করবে, কিন্তু কেউ বলুক না বলুক এতটুকু তাদের মনে থাকবে যে আমার বোন একদিন আমাদেরকে লেখাপড়া করাইছে। আমার বাবা 3.5 লক্ষ টাকা দেনা ছিল আমি তা দিছি, আমি আমার দোকানটা আমি লোন উঠায় করছি, 40,000 টাকা লোন উঠাইছি, আমার ফ্রেন্ড আমাকে 20,000 টাকা দিছে, তারপরে তো প্রতি সপ্তাহে খরচ দিচ্ছে, আমার বেতনের টাকা আছে, আমি সবকিছু মিলাই আমি আমার দোকানটা দিছি। অনেক স্বপ্ন ছিল আমি দোকানটা বড় করবো, কিন্তু আমার বাবা আমাকে সেই স্বপ্নটা তো পূরণ করতে দেয়নি, সে আমাকে ডাইরেক্ট বলছে যে এই দোকান তার আমার না।
আমি বলেছিলাম যে অনেক দুর্বল হয়ে গেছে আসলে গল্প শুনতে শুনতে, কি শিখব জীবনের গল্প থেকে, আজকের এই জীবনের গল্প থেকে, এবং সেজন্য আমাদেরকে এ পর্যন্ত শুনতে হয়েছে। তার বাবা কি ভূমিকা পালন করেছে, চারপাশের পরিবেশ কি ভূমিকা পালন করেছে, তার পরিবার কি ভূমিকা পালন করেছে, এগুলো নিয়ে আমরা প্রশ্ন করি না, নাই বা করি, ঠিক আছে, এগুলো নিয়ে আমরা আলোচনার জায়গাতে নাই বা গেলাম। ওর একটা ভূমিকা আজকে আমাদেরকে অনেক কিছু শিখিয়েছে, সেটাকে আমি একটা প্রশ্নের মাধ্যমে ক্লিয়ার করে দিচ্ছি আপনাকে। আচ্ছা, আপনার প্রতি এত খারাপ আচরণ করলো, এত এত খারাপ আচরণ করলো, আপনি একের পর এক কষ্ট পাচ্ছেন, আগুনে পুড়ছেন, তারপর আপনি কেন মনে করেন যে আপনার বাবা বা আপনার ফ্যামিলিকে আপনি এত কষ্ট করে হলো, এত স্যাক্রিফাইস করে হলো আপনি দেখা উচিত?
কারণ হচ্ছে যে আমার বাবা এখন আর জুয়া খেলে না, আমি যদি ওদেরকে না দেখি আমার বাবা কি করবে আমি সেটা বলবো না, সে কি করতে পারে সেটাও আমি বলবো না, কিন্তু আমার মা হয়তোবা এই বয়সে সে হয়তোবা বিভিন্ন কারখানায় কাজ করতে নেমে যাবে, আমার বোনটা হয়তো বা টাকার জন্য আমার বোনটাকে চাপ দেওয়া হবে আমার মতো, আমাকে যেরকম আমার বাবা দিয়েছে যে তুমি এত বড় হয়েছো তুমি কেন বেকার করে বসে খাও, তো হয়তো বা চাপ দেওয়া হবে, কিন্তু আমার বোনটা তখন দেখা যাবে কি কোনো পথ পাবে না আমার মতো এরকম হয়ে যাবে। আমি চাই না আমার বোনটা হোক, আমি চাই না আমার ছোট ভাইটা টাকার জন্য সন্ত্রাসী হোক, আমার ছোট ভাইটা বখাটে রাস্তা ছেলে হোক, কেউ ওকে খারাপ ভাষায় বকা দেখ যে তুই বখাটে ছেলে তুই খারাপ, বা আমার বোনটাকে বকা দেখিও, আমি কিচ্ছু চাই না, আমি চাই ওরা সবসময় সুখে থাকবে, সবসময় ভালো থাকবে।
প্রিয় শ্রোতা, এই হচ্ছে লেসন, এই হচ্ছে লাবণ্যের জীবনের গল্প, রবীন্দ্রনাথের শেষের কবিতার লাবণ্য নয়, একেবারে এই সমাজের প্রান্তিক সমাজের খেটে খাওয়া এবং সমাজ যাকে তার নামের যে অর্থ বা মাধুর্য সেই মাধুর্যের মতো করে বড় করতে পারে না সেই রকম একজন লাবণ্য, তার জীবনের গল্প। কোনো কমেন্টসই করতে চাই না, কারণ আপনারা যারা শুনছেন তারা প্রত্যেকেই নিজের জায়গাটা থেকে প্রচন্ড রকমের বিজ্ঞ। আমরা শুধু প্রত্যাশা করতে পারি লাবণ্য যে ভবিষ্যৎ স্বপ্নটা দেখে সেই স্বপ্নের মধ্যে সে নিজে নেই, সেই স্বপ্নের মধ্যে এখনও তার পরিবার, যে পরিবার তাকে ঠিকমতো বড় হতে দেয়নি, সেই পরিবারের মঙ্গল হোক, তাহলেই হয়তো লাবণ্যের বিজয় হবে। আমরা ছোট্ট একটা ব্রিদিং স্পেস নিতে চাই, একটা গান শুনব, এখন এই জীবনের গল্প হয়তো আমাদের কোন এক গানের সাথে মিলে যাবে, সেটার পরপর আমরা বেশ কিছু ফেসবুকের কমেন্টস নিয়ে লাবণ্যের মুখোমুখি হব আবারও। আর আপনি যদি কিছু বলতে চান শেষের দিকে এসে বলুন এবং জয়েন করতে পারেন আমাদের ফেসবুকে, ওর ছবি দিয়ে দেওয়া হয়েছে। আমাদের ফেসবুকের ঠিকানা facebook.com/hello8920। আমি আবারও বলছি facebook.com/hello8920। ওখানে গিয়ে ছোট্ট একটা লাইক, লাইক দেওয়ার সঙ্গে সঙ্গেই আপনি আমাদের হ্যালো 8920-র মেম্বার হয়ে যাবেন। ফিরছি এই গানটার পরপর।
উঠেছে নতুন সূর্য পথে পথে রাজপথে, যে দেখো রঙের খেলা, ঘরে বসে থেকে লাভ কি বলো, এসো চুল খুলে পথে নামি, এসো উল্লাস করি, দুঃখিনী দুঃখ করো না, দুঃখিনী আলোতে এসো, চোখের বোরখা নামিয়ে দেখো যোজনার গালিচা, ঘর ছেড়ে তুমি বাইরে এসো, যে দেখো রংধনু, যে দেখো সাত রং, দুঃখিনী উল্টে দেখো স্বপ্নের বাগিচা, ঘরে বসে থেকে লাভ কি বলো, এসো হাতে হাত রাখি, এসো গান করি, দুঃখিনী দুঃখ করো না, দুঃখিনী
Up presents Hello 8920 Close up The closer the better আচ্ছা ধরুন একজন মানুষ তার প্রতি আপনার প্রচন্ড ভালো লাগা আর সেই ভালো লাগা থেকেই হয়ে গেছে ভালোবাসা হঠাৎই কোনো একদিন দেখা হয়ে গেল তার সাথে এরপর দুজন দুজনের কাছে আসা হাত ধরা একসাথে নাচ গান আনন্দ উল্লাস আর সতেজ নিঃশ্বাস থাকতে শুরু করা একদম পাশাপাশি একে অন্যের খুব কাছাকাছি দুজনকে কাছে আনার এই কাজটি সহজ করে ক্লোজ আপ আর একসাথে রাখে বহুক্ষণ কারণ অ্যাক্টিভ জিং মাউথ ওয়াশ এবং মাইক্রোশাইন ক্রিস্টাল সমৃদ্ধ নতুন ক্লোজ আপ ডিপ অ্যাকশন আপনাকে দেয় সতেজ নিঃশ্বাস ১২ ঘন্টা পর্যন্ত
শুধুমাত্র একটি টুথপেস্ট নয়, এ হল ক্লোজ আপ।
Active Zinc Mouthwash এবং Micro Shine Crystal সমৃদ্ধ নতুন Close Up Deep Action দুজনকে আনে কাছাকাছি আর রাখে একসাথে বহুক্ষণ, কারণ Close Up আপনাকে দেয় সতেজ নিঃশ্বাস 12 ঘন্টা পর্যন্ত। শুধুমাত্র একটি টুথপেস্ট নয়, এ হলো Close Up। Active Zinc Mouthwash এবং Micro Shine Crystal সমৃদ্ধ নতুন Close Up Deep Action দুজনকে আনে কাছাকাছি আর রাখে একসাথে বহুক্ষণ, কারণ Close Up আপনাকে দেয় সতেজ নিঃশ্বাস 12 ঘন্টা পর্যন্ত। শুধুমাত্র একটি টুথপেস্ট নয়, এ হলো Close Up।
ঘড়ি দেখ, কয়টা বাজে হিসেব আছে?
কেন, রাত 10টা।
উফ, তবুও তুই বলছিস ফেয়ারনেস ট্রিটমেন্টের কথা। এত রাতে কোন পার্লারটা খোলা আছে?
শোন, এখন থেকে ঘরে বসে রাত জুড়ে চলবে নাইট ফেয়ারনেস ট্রিটমেন্ট।
কিভাবে?
এলো ফেয়ার এন্ড লাভলি নাইট ফেয়ারনেস ট্রিটমেন্ট, এটি ত্বকের পাঁচ তর গভীরে পৌঁছে আপনার সেলগুলো উজ্জ্বল করে আর নতুনের মতো করে তোলে, ফলে রাত জুড়ে আপনি পান ডাবল অ্যাকশন ফেয়ারনেস। নতুন ফেয়ার এন্ড লাভলি নাইট ফেয়ারনেস ট্রিটমেন্ট।
ক্লোজ আপ প্রেজেন্টস হ্যালো 8920, ক্লোজ আপ, দ্য ক্লোজার দ্য বেটার। আচ্ছা, ধরুন একজন মানুষ, তার প্রতি আপনার প্রচন্ড ভালো লাগা, আর সেই ভালো লাগা থেকেই হয়ে গেছে ভালোবাসা। হঠাৎই কোনো একদিন দেখা হয়ে গেল তার সাথে, এরপর দুজন দুজনের কাছে আসা, হাত ধরা, একসাথে নাচ গান আনন্দ উল্লাস আর সতেজ নিঃশ্বাস, থাকতে শুরু করা একদম পাশাপাশি, একে অন্যের খুব কাছাকাছি। দুজনকে কাছে আনার এই কাজটি সহজ করে ক্লোজ আপ, আর একসাথে রাখে বহুক্ষণ, কারণ অ্যাক্টিভ জিগ মাউথওয়াশ এবং মাইক্রোশাইন ক্রিস্টাল সমৃদ্ধ নতুন ক্লোজ আপ ডিপ অ্যাকশন আপনাকে দেয় সতেজ নিঃশ্বাস 12 ঘন্টা পর্যন্ত। শুধুমাত্র একটি টুথপেস্ট নয়, এ হলো ক্লোজ আপ।
একটা বেজে 35 হচ্ছে সময়। প্রিয় শ্রোতা, আপনারা সবাই শুনছেন এবিসি রেডিও FM 90.2। আমি আরজি কিপটি আপনার সঙ্গে রয়েছি, সঙ্গে রয়েছে আমার টিম মেম্বাররা। অসংখ্য অসংখ্য কমেন্টস পেয়েছি আমরা ফেসবুকে, এবং লাবণ্য এই মুহূর্তে আমার সঙ্গে আছে, লাবণ্যের কাছে আমরা যাব। তবে তার আগে কিছু কমেন্টস আমরা পড়তে চাই। মেঘলা রদ্দুর লিখেছে, আপু তোমার নিজের লোকই, তোমার নিজের না। অর্থহীন অনুভূতি লিখেছে, জীবনসঙ্গী নির্বাচনের ক্ষেত্রে সঠিক সিদ্ধান্ত নেওয়া গুরুত্বপূর্ণ, এতে একটা সময়ের প্রয়োজন একে অন্যকে বুঝতে, কিন্তু যার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ডের এই অবস্থা তার জীবন কতটা সুখকর হবে, কিন্তু এই বোনটা সংগ্রামী এবং বুদ্ধিমতী। নায়েম হোসেন লিখেছে, কিপ্রিয়া ভাই, আমাদের সমাজে এইরকম হাজারো লাবণ্য আছে যাদের গল্প আমরা জানি না। হেট করি ওই পিতাকে যে ভাত পায় না, জুয়া খেলে, পিতাকে ঘৃণা করি। ম্যারি খান লিখেছে, আপু যতই অভাব হোক না কেন, আপনার শিক্ষিত বা কিছু একটা লিখেছেন, হচ্ছে বিক্রয় করা সতীত্ব বা কিছু একটা লিখেছেন। মাহি আক্তার লিখেছে, সমাজ খালি নারীকে স্রোতের বিপরীতে ঠেলে। সিয়াম ফরাজ ইয়ারিফ লিখেছে, খুব কষ্ট লাগছে। সোহাগ খান লিখেছে, আপু আমি আর সহ্য করতে পারছি না। মোহাম্মদ মাসেদুল ইসলাম লিখেছে, আমরা এই আপুর জন্য দোয়া করি এবং আপু যেন এইসব কাজ বাদ দিয়ে তার নতুন জীবন শুরু করে। মাহমুদা রশিদ লিখেছে, খুব কষ্ট ভাই, একটা মেয়ে কতটা অসহায় হলে এমনটা হয়, গড ব্লেস ইউ আপু। মোহাম্মদ বেলায়েত হোসেন লিখেছে, জীবন নামই সংগ্রাম, সংগ্রাম ছাড়া জীবনে উন্নতি আসে না, জীবনে সংগ্রাম করতে হবে। লাবণ্য আপু আপনার জীবনে সংগ্রাম করুন, সফল হবেন। তাজমুল গলিম বা জামিল লিখেছে যে, ভাই কি বলবো, আজকে সমাজ নষ্ট হয়ে যাচ্ছে সেই সব বাবাদের জন্য। সজীব হোসেন শাহ লিখেছে, ভাষায় হারিয়ে ফেলেছি, কি বলবো। মোহাম্মদ ফজিল আলম লিখেছে, আপু আপনার বাবা আপনাকে জন্ম দিতে পারছে কিন্তু আপনার জন্য কোনো কর্ম করতে পারেনি, এমন বাবা যেন কোনো সন্তানের না হয়। আমি মনে করি এই পথে আসার একমাত্র দায়ী আপনার বাবা মা। সীমা খান লিখেছে, কিপ্রিয়া ভাই, লাবণ্যপুরী অবস্থার জন্য আমাদের এই সমাজ ব্যবস্থায় দায়ী। মুরসালিন সজীব লিখেছে, আমি শুনছি কিপ্রিয়া ভাই, চোখের বাণী ধরে রাখতে পারছি না। সীমা খান লিখেছে, আমি মনে করি লাবণ্যের দুঃখ কষ্টের জন্য আজকে যে নোংরা কাজ করতে হচ্ছে তার জন্য তার বাবা মায় দায়ী, তবু আমি তাকে সম্মান জানাই এই জন্য যে করেই হোক তার পরিবারের জন্য সে অন্ন যোগাচ্ছে। ইমন হাসান লিখেছে, লাবণ্য পরিস্থিতির শিকার, সুতরাং তাকে ঘৃণা করার কিছু নেই। এস এ সজীব লিখেছে, এখনো সময় আছে, জীবনটা সুন্দর করে সাজান আপু। খানাসিফ লিখেছে, নাথিং বাট জাস্ট আ লিটল বিট হোপ ফর হার বি হ্যাপি অ্যান্ড
ডোন্ট বি হোপলেস লাবণ্য। মোহাম্মদ শাকিল চৌধুরী লিখেছে, নিজেকে ছেলে বলতে ঘৃণা হচ্ছে, ওরা কি মানুষ নাকি পশু? লাবণ্য আপুকে থ্যাংকস জানাই, এত কষ্টের পরও মা বাবাকে সরাল না। তাহার শোভন কিবরিয়া ভাইয়া, এত কষ্ট করে যে মানুষ টিকে আছে তাকে আমি ছোট করতে দেখি না, অনেক রূঢ় অবস্থা, ট্রুলি লাইফ ইজ কমপ্লিকেটেড। আহমেদ রেজা চৌধুরী লিখেছে, লাবণ্য তোমার জন্য অনেক কষ্ট লাগছে, তুমি পরিস্থিতির শিকার, বাকি জীবনটা সব ছেড়ে এগিয়ে যাবে সেই আশাই করি। কুমার সুজান লিখেছে, হয়তো তোমার অন্ধকার এখনো কাটেনি কিন্তু আলো একদিন আসবেই। আলামিন সানি লিখেছে, আপু তোমায়ও নাক ভালো, তোমার মতো মানুষ হয় না এরকম কিছু একটা। আব্দুল জব্বার নামের একজন বন্ধু লিখেছেন যে এই গল্প এখানেই শেষ নয়, হাজারো এমন গল্প প্রতিদিন সৃষ্টি হচ্ছে, অসহায় মানুষগুলো কি বা করার থাকে, জন্য সমাজের মুখোশধারী ভদ্র মানুষগুলো কি দায়ী নয়। কুইজের যারা পার্টিসিপেট করেছেন তাদেরকে আমি অনেক অনেক ধন্যবাদ জানাতে চাই, এবং একই সাথে যারা লাইক দিয়েছেন এই পেস্টে তাদেরকেও আমরা ধন্যবাদ জানাতে চাই। তাদের মধ্যে থেকে দুজন পাচ্ছেন হচ্ছে ক্লোজ আপের শোর জন্য আকর্ষণীয় গিফট হ্যাম্পার। বেস্ট কমেন্ট করেছেন হচ্ছে সীমা খান, এবং লাইক দিয়েছেন যারা তাদের মধ্যে থেকে মনির চৌধুরী, আপনি অনেক লাকি, এই দুজন পাচ্ছেন ক্লোজ আপের শোর জন্য আকর্ষণীয় গিফট হ্যাম্পার। খুব রিসেন্টলি আপনাদেরকে শাকিলের আইডি থেকে একটা শুভেচ্ছা বার্তা পাঠানো হবে, এবং খুব সরাসরি আপনার কাছে যোগাযোগ করা হবে আর আপনি এসে এই গিফটটি সংগ্রহ করবেন। প্রিয় শ্রোতা, অনেক অনেক কমেন্টস আমরা পেয়েছি, আরো অনেক কমেন্টস আছে। বিশেষ করে সালমা রেবা লিখেছে, লাবণী আপু আপনাকে আরো ধৈর্য ধরতেই হবে, আপনি পরিস্থিতির শিকার, সমাজে এমন বাবাকে দেখার জন্যই এই আপনাকে সালাম বা কিছু একটা হবে। তবে আপনারা কিছু ভুল ছিল যখন বুঝতে পেরেছেন, তাই কাউকে বিশ্বাস করবেন না, অন্যের মতো একাই ছিলেন মনে সাহস রেখে। ওকে, আপনি তো শুনলেন শ্রোতারা বিভিন্ন রকমের কমেন্টস করছে, তো আপনার কি বলার আছে শ্রোতাদের উদ্দেশ্যে?
আসলে যে আমি এত কিছুর মাঝেও আমার ফ্যামিলিটাকে টিকায় রাখছি শুধুমাত্র মা ভাই বোনদের চোখে মুখের দিকে তাকায়, কিন্তু আমি চাই যে বাবা মা কখনো ফেলে দেওয়া যায় না, ভাই বোন কখনো ফেলে দেওয়া যায় না। আজকে যদি আমার মতো আরেকটা মেয়ে যদি ওদেরকে এরকম ফেলে নিজের সংসারের প্রতি টান হয় বা সংসারের কথা ভাবে, নিজের কথা ভাবে, তাহলে হয়তো বা আমার মতো আরেকটা মেয়ের জন্ম হবে। যে দেখা যায় ওরই ছোট বোন, আরেকটা মেয়ের ছোট বোন, সে আমার মতো এই লাইনে চলে আসছে ফ্যামিলিকে খাওয়ানোর জন্য। কিন্তু বা আমি যদি আজকে ফ্যামিলিকে রাইখা, আমি যদি বিয়ে করতাম, আরেকটা বিয়ে করি, সংসার করি, কিন্তু বাবা মা তাদের মতো আছে, তখন কি হবে? আমার বোনকে এই চাপটা সৃষ্টি করা হবে, আমার বোন চলে যাবে বাইরে, ভাইটা দেখা যাবে লেখাপড়া এখন স্টপ হয়ে যাবে, ওর মতো করে বাঁচবে, কখনো গুন্ডা হতে পারে, সন্ত্রাস হতে পারে, রাস্তার টোকাই হতে পারে, বকাইটা হতে পারে।
রাইট, শ্রোতাদেরকে কি বলার আছে আপনার?
আমার শ্রোতাদেরকে এতটুকুই বলার আছে যে কেউ মানে হার মানবে না, অন্তত আর যাই কিছু হোক ফ্যামিলিটাকে যাতে ফেলে না দেয়।
আর দুনিয়ার সব বাবাদের কি বলার আছে?
কোন বাবা যাতে তাদের সন্তানকে এইভাবে তাদের জীবনটাকে নষ্ট করে না দেয় নিজের হাতে করে, কারণ ওদেরকে যদি এইভাবে নষ্ট করে দেওয়া হয়, এইভাবে ওদের সাথে প্রতারণা করা হয়, তাহলে আমার মতো আরো অনেক মেয়ে থাকবে, হয়তো আজকে আমি টিকে আছি, অন্য কোন মেয়ে টিকে তাও থাকতে পারে, মাঝপথে চলে যেতে পারে, জীবনটা ঝরে যেতে পারে। তাই বাবাদেরকে এতটুকু বলার আছে যে তারা যাতে কোনোদিন মেয়েদেরকে এইভাবে চাপ সৃষ্টি না করে, নিজের যতটুকু শক্তি আছে যতক্ষণ খাটতে পারেন, রিক্সা চালায় হলো এই মেয়েদেরকে খাওয়ান, অথবা নিজের সংসারটাকে চালান, মেয়ের উপর চাপ দিয়েন না, এত চাপ না, শাসন করেন, চাপ দেন যে তুমি বড় হয়েছ কিছু করো, কিন্তু এইভাবে না যে নিজের বাড়ির জন্য আমার সব বিক্রি করে দিতে হবে, এগুলো ঠিক হবে না।
প্রিয় শ্রোতা, এখানেই শেষ হচ্ছে লাবণ্যের জীবনের গল্প, আমরা আরেকটু পরেই ফিরব। কিছু বলতে চাই না, বাবা যদি হই তাহলে এমন বাবা যেন হই যে বাবা সন্তানের জন্য পরিপূরক। ক্লোজ আপ প্রেজেন্স হ্যালো 8920-র আজকের জীবনের গল্প এখানে শেষ হচ্ছে, কিন্তু হ্যালো 8920 শেষ হচ্ছে না। গত সপ্তাহে আমরা জীবনের গল্প প্রচার করেছিলাম, এবং সেখানে আমরা দেখেছিলাম হাজার হাজার ফেসবুক কমেন্টস এবং লাখ লাখ প্রতিক্রিয়া সেখানে আমরা পেয়েছি বিভিন্নভাবে সবকিছু মিলিয়ে। আমরা একই সাথে পজিটিভ নেগেটিভ দু ধরনের কমেন্টস পেয়েছি, আমরা ধন্যবাদ জানাতে চাই প্রতিক্রিয়ার জন্য। আর অদ্ভুত অদ্ভুত ফোন কল পেয়েছি আমরা। প্রিয় শ্রোতা, আমরা এই মুহূর্তে কিছু ফোন কল আপনাদেরকে শোনাতে চাই, তারপর আমি আবারও ফিরব।
আমি আরফাতুল ইসলাম রবিন, আমি সুনিয়া আপুকে বলতে চাই যে স্বামী তার স্ত্রীকে বিশ্বাস করতে পারে না, কিছু না জেনে না বুঝে এত কষ্ট দেয়, তার কাছ থেকে দূরে আসাটাই ভালো।
আমি দৃষ্টি প্রতিবন্ধী ঝর্ণা বলছি, সোনিয়া আপু এবং তার বাবা মাই। আমি খুব শ্রদ্ধার সঙ্গে বলছি যে তারা সত্যি আদর্শ বাবা মা। সোনিয়া আপুকে বলবো যে সবসময় তুমি স্ট্রং থাকো, লেখাপড়া করো। যারা ওকে এরকম করলো তাদের প্রতি আমার ঘৃণা। তোমার জন্য আমরা সবাই দোয়া করি, তুমি ভালো থাকো।
আমি সুরমন বলছিলাম, আমি বাসার ব্যাট গল্পটা শোনার পর আমাকে খুব দুঃখ লাগছে। আমি তাই সোনিয়া আপুর জীবনের সব চিন্তা ভাবনা ছেড়ে দিয়ে উনি আবার নতুন করে লেখাপড়া করুক আর ওনার জীবনটা সুন্দর করুক।
আমি সাজা আফরিন নাজমা মহেশকালী থেকে বলছি, আমি সোনিয়া আপুর জীবনের গল্পটি শুনে অনেক কষ্ট পেয়েছি। কিভাবে পারে মানুষ একজন মানুষ এভাবে কষ্ট দিতে? আপু আমি তোমার জন্য অনেক দোয়া করেছি যাতে তুমি একটি সুন্দর জীবন পেয়ে পাও। আপু তুমি আবারও পড়ালেখা শুরু করো, দেখবে জীবনটা অনেক সুন্দর হবে।
মোহাম্মদ আলামিন হোসেন বলতেছি, সোনিয়া আপা বাসার আঙ্কেল ওনার স্ত্রী আসছিল, ওনাদের কথা শুনে আমার খুবই কষ্ট লাগছে। আমি আশা করি সোনিয়া আপা যেন আত্মহত্যা করতে না যায়, সোনিয়া আপার জন্য আমিও দোয়া করি।
আমি ইভা বলছিলাম ঢাকা থেকে। সোনিয়া আপুকে আমি বলতে চাই, আপু তুমি এতটা মানসিক ভাবে ভেঙে পড়ো না। তোমার স্বামী একদিন তার ভুল বুঝতে পারবে এবং তোমার কাছে ফিরে আসবে। তুমি সুস্থ থাকো, ভালো থাকো এবং সুইসাইড করা থেকে বিরত থাকো। তোমার বাবা মা তোমার জন্য অনেক কষ্ট করেছে আর তোমার বাবাকে আমি স্যালুট জানাই।
আমার নাম রিমন, সোনিয়ার কাহিনী আমার নাদুর রাখতে পারেনি। আমি সোনিয়াকে বলবো, তুমি সামনে গেলে তোমার অনেক মনে দেখাবে, তোমার মা বাবার কথা চিন্তা করো আর তুমি সুসাইড করো না, তুমি ভালো থাকো, এটা আমাদের কামনা।
আমি মাসুদ বলছি, বাসার নূরজাহান, সোনিয়া, বাবা মা ও মেয়ে ওনাদের জীবন কাহিনীটা অনেক মর্মাহত, আমার খুব কষ্ট লেগেছে। আমি দোয়া করি সবাই মিলে অনেক হ্যাপি থাকেন। সোনিয়া আপু বলে সুইসাইড করার চেষ্টা করবেন না, আপনি আপনার পরিবারের জন্য বেঁচে থাকবেন।
আমার নাম মোহাম্মদ ইরশাদ। পাশার ভাইয়ের স্ত্রী আর তার মেয়ের ঘটনাটা শোনার পরে খুব কষ্ট হয়েছে। আমি কাল সারা রাত কান্না করছি। আপু জানি লেখাপড়া চালিয়ে যায় তার মনটাকে নিজেই শক্ত করে রাখে, সে সুইসাইড করার কোনো প্রশ্ন আসে না।
আমার নাম মোহাম্মদ শহীদ। সোনিয়ার জীবনের গল্পটা শুনলাম। বিয়ের সময় কাবিনের টাকাটা নিয়ে ছোটলুকিপনা করেছে তার শ্বশুর বাড়ির লোক, তখনই সোনিয়ার বাবার বোঝা উচিত ছিল এরা কোন মন মানসিকতার মানুষ। যাই হোক, সোনিয়াকে আমি বলবো বাঁচতে হবে, দেখিয়ে দিতে হবে ওদেরকে আমিও পাই, আমিও একজন মানুষ।
ক্লোজ আপ প্রেজেন্টস হ্যালো 8920 ক্লোজ আপ, দ্য ক্লোজার দ্য বেটার। আচ্ছা ধরুন একজন মানুষ, তার প্রতি আপনার প্রচন্ড ভালো লাগা, আর সেই ভালো লাগা থেকেই হয়ে গেছে ভালোবাসা। হঠাৎই কোনো একদিন দেখা হয়ে গেল তার সাথে, এরপর দুজন দুজনের কাছে আসা, হাত ধরা, একসাথে নাচ গান আনন্দ উল্লাস আর সতেজ নিঃশ্বাস, থাকতে শুরু করা একদম পাশাপাশি, একে অন্যের খুব কাছাকাছি। দুজনকে কাছে আনার এই কাজটি সহজ করে ক্লোজ আপ, আর একসাথে রাখে বহুক্ষণ। কারণ অ্যাক্টিভ জিঙ্ক মাউথওয়াশ এবং মাইক্রোশাইন ক্রিস্টাল সমৃদ্ধ নতুন ক্লোজ আপ ডিপ অ্যাকশন আপনাকে দেয় সতেজ নিঃশ্বাস 12 ঘন্টা পর্যন্ত। শুধুমাত্র একটি টুথপেস্ট নয়, এ হলো ক্লোজ আপ।
ওকে প্রিয় শ্রোতা, 1:45 হচ্ছে সময়, আপনারা সবাই শুনছেন ক্লোজ আপ প্রেজেন্স হ্যালো 8920। আমি আর জি কিপডিয়া রয়েছে আপনার সঙ্গে, আমার পেছনে রয়েছে দুজন, এবং পেছনে বলা ঠিক হবে না, ওরা আমার ডান হাত বাম হাত, এবং হ্যালো 8920 খুব খুব অ্যাক্টিভ কর্মী, বিশেষ করে শাকিলের কথা তো বলতেই হবে, এবং একই সাথে আমাদের সাথে নতুন মেম্বার হিসেবে জয়েন করেছে আরজে লাবিব, খালিদ এবং লোবান। এবং একই সাথে আমি কৃতজ্ঞতা জানাতে চাই হ্যালো 8920 লাখ লাখ শ্রোতা যারা রয়েছেন তাদের প্রতি, আপনাদের এই অক্লান্ত ভালোবাসা, আপনাদের নিন্দা, আপনাদের শ্রদ্ধা, আপনাদের প্রেম, আপনাদের ভক্তি, সবকিছু মিলিয়ে আজকে হ্যালো 8920 পাপা করে আমরা কততম পর্ব পার করলাম শাকিল? 107তম পর্ব। তার মানে আমরা 107তম পর্ব পার করে ফেলেছি এবং সামনে আমরা 108তম পর্ব শুরু করতে যাচ্ছি। প্রিয় শ্রোতা, আপনাদের এই ভালোবাসা নিঃসন্দেহে আমাদের জন্য অনেক বড় পাওয়া, এবং সবসময় আমরা হ্যালো 8920 তে একটি কথা বলে থাকি, জীবনের এই ক্যানভাসটি যে কোনো গল্পেই পরিপূর্ণ হতে পারে, শুধুমাত্র একটি বিষয় আমরা লক্ষ্য রাখি, সেটা হচ্ছে আপনার জীবনের গল্প থেকে কোনো কিছু শেখার আছে কিনা। আমরা শ্রদ্ধা ভরে মাথা নত করতে চাই সেই সব মানুষদের কাছে যারা দুঃখে কষ্টে জর্জরিত কিংবা সাফল্যে, যেভাবেই হোক না কেন, যারা আমাদের এখানে এসে জীবনের গল্পগুলো লাখো মানুষের সাথে শেয়ার করেন, সেই মানুষগুলোর জীবনে কতটুকু উপকার হয় সেটা জানি না, কিন্তু একটা তো ঠিক যে এই মানুষগুলো আমাদেরকে প্রতিনিয়ত যা শিখিয়ে যান সেটা আমাদের জীবনে পাথেয় হতে পারে। প্রিয় শ্রোতা, আবারও বলতে চাই
আপনি যদি মনে করেন হ্যালো ইট নাইন টু জিরোর কোন একটি এপিসোড শুনে আপনার জীবনে এমন কোন পরিবর্তন এসছে যে পরিবর্তন অসম্ভব সুন্দর একটা পরিবর্তন, কিংবা আপনি কাউকে পরিবর্তন হতে সাহায্য করেছেন পজিটিভ অর্থে, তাহলে হ্যালো ইট নাইন টু জিরোতে আপনি যোগাযোগ করবেন। আমাদের ফোন নম্বরটি হচ্ছে 9115668, আমি আবারও বলছি 9115668। আপনারা নিশ্চয়ই লক্ষ্য করেছেন আমাদের এবার শততম পর্ব পর থেকে আমরা যেটা করছি হ্যালো ইট নাইন টু জিরো শুরু হচ্ছে একটি সফলতার গল্প দিয়ে, যে হ্যালো ইট নাইন টু জিরো শুনে আপনি যদি আপনার জীবনে কোন পরিবর্তন হয়ে থাকে তাহলে সেটাকে আমরা এখানে খুব ভালো করে ফোকাস করতে চাই, যে কোন গল্প শুনে আপনি মোটিভেটেড হয়েছেন বা কাউকে আপনি মোটিভেট করেছেন পজিটিভ অর্থে। আগামী সপ্তাহে ফিরে আসছি আরও একটি সুন্দর গল্প নিয়ে, আশার গল্প নিয়ে, যে গল্প হয়তো আপনাদের জীবনে অনেকখানি বেগবান করবে। তবে যাবার আগে আমাদের বন্ধুরা যেভাবে আমাদেরকে ফোন করে বলেন তাদের জীবনের কথা বলার জন্য, তার কিছু স্যাম্পল আমরা এখন শুনব। শুনতে শুনতে আজকের মতো বাড়ি চলে যাচ্ছি। প্রিয় শ্রোতা, আজকের মতো শুভরাত্রি।
আমার নাম নাজমা, আমি কখনো আচার বিক্রি করছি, কখনো ছোট ছোট বাচ্চাদের আমি পড়াইছি। এইভাবে আমি আমার বড় সন্তানকে মানুষ করার জন্য কলেজে পড়াই। আমার সেই সন্তান আমাকে বলে লক্ষ্য করছে, যদি আপনারা দয়া করে আমাকে ডাকেন, আমি আপনাদের অনুষ্ঠানের মাধ্যমে হাজার হাজার মা এবং লাখো লাখো সন্তানদের আমি বলতে চাই।
আমি মোহাম্মদ শামসুদ্দিন, 30 বছর চাকরি করার পয়সা দিয়ে আমি সংসার চালাইতে অনেক কষ্ট হয়, তাই আমার জীবনের কাহিনী কিনা আপনাদের কাছে শেয়ার করতে চাই।
আমার নাম সুমি, আমি এক বছর ছোটবেলা থেকে বড় হয়েছি, আমার মা বাবা মরে গেছে, এখন তারা নানান ভাবে আমার নির্যাতন করতেছে, আমি আপনাদের অনুষ্ঠানে এসে আমার জীবনের সব কথা বলতে চাইতেছি।
আমার নাম মোহাম্মদ রেজাউল ইসলাম, আমি যে বাসায় ভাড়া থাকি এই বাসার দুইতলায় একটা মহিলাদের সাথে আমার তেমন একটা সম্পর্ক হয়ে যায়, আমি আমার জীবনের গল্প বলতে চাই।
আমি মীরা বলছিলাম, একজনের সাথে আমার সম্পর্ক হয়ে যায়, ও আমাকে বলেছিল আমার জন্য 10 বছর অপেক্ষা করতে পারলে আমি তোমাকে বিয়ে করব। ওর জন্য আমি 15 বছর অপেক্ষা করেছিলাম, চিন্তা করেছি আর কখনো বিয়েই করব না। তারে ঢুকে গেল অন্য এক মানুষ মোবাইল ফোনের মাধ্যমে, এতটাই কষ্টে আছি এটা নিয়ে, কষ্টের কথাগুলো আমি এবিসি রেডিওতে বলতে চাচ্ছি।
আমার নাম মাহিন, আমি যেখানে কাজ করতাম ওই জেলায় আমাকে নিয়ে খারাপ খারাপ কাজ করতো, ও আমাকে রাত দিন 24 ঘন্টা শুধু আমাকে বলে দিচ্ছিল। আমি আমার জীবনের গল্প বলতে চাই হেরে উঠলাম টুজিতে।
আমার নাম রুমা, আমার স্বামী আমাকে পছন্দ করে বিয়ে করে, 2 বছর আমরা খুব ভালো ছিলাম, 2 বছর পর জানতে পারলাম তার উনি একটা মেয়ের সাথে সম্পর্ক, তারপর থেকে আমার উপর নানান ভাবে অত্যাচার শুরু করে, সে এখন আমার কোনো খোঁজ খবর নেয় না, তার অত্যাচার আমি স্লিপিং পিল খেতে বাধ্য হই। আমি আমার জীবনের গল্পটা আপনাদের অনুষ্ঠানের মাধ্যমে সবাইকে জানাতে চাই।
আমার নাম দেলোয়ার, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার পরে একটা মেয়ের সঙ্গে আমার বন্ধুত্ব হয়, বাবা মা জোরপূর্বক ভাবে আমাদেরকে বিয়ে দেওয়া হয়, আমাদের করুণ জীবন যাপন শুরু হয়। এ পর্যায়ে আমি কয়েকবার সুসাইড করার সিদ্ধান্ত নিয়েছি, যা আমার জীবনের গল্প আমি হ্যালো 8920 বলতে চাই।
যাদের কাছে পালিত হয়েছি তাদের দেওয়া নাম শাকিল। যখন আমার বয়স মাত্র 5-6 মাস হবে রাস্তায় ফালায় যায়, পরে এক বেদি পরিবারের কাছে আমি 8 বছর বয়স পর্যন্ত মানুষ, তাদের সন্তান হওয়ার পরে তারা ওই ঘাট ছেড়ে চলে যায় আমার ফালায় দিয়ে। আমি বড় কষ্টে সেই কথাগুলা মানুষগুলোর সামনে বলতে চাই, যদি আমার সুযোগ করে দিতেন তাহলে আমি আপনাদের কাছে কৃতজ্ঞ থাকতাম।
মালিক খোদা দিল কি দয়া হয় না, তোমার দিল কি দয়া হয় না, তোমার দিল কি দয়া হয় না, কাটার আঘাত দাও গো যার তার, কাটার আঘাত দাও গো যার তার, ফুলের আঘাত সয় না, তোমার দিল কি দয়া হয় না, দুনিয়ার মালিক খোদা তোমার দিল কি দয়া হয় না, পাই না তোমার দিল কি দয়া হয় না দুনিয়ার মালিক খোদা তোমার দিল কি সেই দুঃখেতে বন্ধুকে মোর কবরে শোয়াই রে তুম যেন মরে যায় আহ তুম যেন মরে যায় তিন দুনিয়ার মালিক খোদা দিল কি দয়া হয় না তোমার দিল কি দয়া খেলা কোন পাপে চলবে আহ কোন পাপে চলবে যে মুখে তার ব্যথায় ভরা যে মুখে তার ব্যথায় ভরা কোন বা মুখে বলবে আহ কোন বা মুখে তিন দুনিয়ার মালিক খোদা দিল কি দয়া হয় না তোমার দিল কি দয়া হয় না তোমার দিল কি দয়া হয় না তিন দুনিয়ার মালিক খোদা দিল কি দয়া হয় না তোমার দিল কি দয়া হয় না তোমার দিল কি দয়া হয় তোমার দিল কি দয়া হয়
ক্লোজ আপ প্রেজেন্টস হ্যালো 8920 ক্লোজ আপ দ্য ক্লোজার দ্য বেটার
This track was downloaded from FusionBD.com.